feel the real fear with us.
Dear listeners, assalamu alaikum. Feel the real fear with us. সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আনন্দ হরওয়ালদের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আনন্দ হরওয়ালদের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের বা অন্যতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে আমরা আমাদের থার্সডে নাইটের 200তম এপিসোড প্রচার করেছি। আলহামদুলিল্লাহ, হাতি হাতি পাপা করে থার্সডে নাইটের 200টি এপিসোড আমরা প্রচার করেছি। সেই সাথে শনির রাত, অমীমাংসিত রহস্য, হরর নাইট এপিসোড, এগুলো তো চলছেই। মাঝে মাঝে আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোডের আয়োজন করি। আপনারা জানেন যে ফ্রাইডে স্পেশাল এপিসোড আমাদের রেগুলার কোন এপিসোড নয়, মাঝে মাঝেই আমরা এটি করি যখন বিশেষ কোনো অকেশন আমরা দেখতে পাই। যেহেতু 200তম এপিসোড আমরা সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায়, আপনারা অনেকেই বলেছিলেন যে 200তম এপিসোড প্রচার উপলক্ষে আলাদা কোনো স্পেশাল এপিসোড হবে কিনা। আমাদের এরকম একটা পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী আমরা আমাদের যত রকমের প্রস্তুতি সেগুলো সম্পন্ন করি। আমরা গতকাল এপিসোডটি প্রচারের সব প্রস্তুতি গ্রহণ করলেও গতকাল ছিল 10ই মহরম, পবিত্র আশুরা, এই কারণে আমরা গতকালের এপিসোডটি আজকে প্রচার করছি। আজকের শনির রাতের 66তম এপিসোডটি আগামীকাল রবিবার রাত 10:59 ইনশাল্লাহ প্রচারিত হবে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে তিনটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। তিনটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার নিজেরই সংগ্রহ করা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাংলাদেশের নাম করা একজন ইঞ্জিনিয়ার, উনি বর্তমানে পরিবার সহ অস্ট্রেলিয়াতে রয়েছেন। ওনার ডাকনামটা উনি প্রকাশের অনুমতি দিয়েছেন, ডাকনামটা হচ্ছে মোস্তফা। এই নামটা উনি পারিবারিকভাবে পরিচিত, তবে অফিসিয়ালি উনি এই নামটাই পরিচিত নন। উনি 1996 সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ওনার কয়েকজন বন্ধুদের সাথে একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই ওনারা বাংলাদেশে বেশ ভালো ভালো কিছু কাজ করেছিলেন। ওনারা কেউই সরকারি চাকরির সঙ্গে যুক্ত হননি। ওনারা চিন্তা করেছিলেন যে আমরা নিজেরা আলাদাভাবে উদ্যোক্তা হয়ে কিছু করব। যদিও বা সরকারের বড় বড় সমস্ত স্থাপনার পরামর্শক হিসেবে ওনারা যুক্ত ছিলেন, শুধু তাই না, বিদেশেও বেশ কিছু স্থাপনা তৈরিতে ওনারা পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন। বাংলাদেশের বর্তমানে বেশ বড় বড় বিল্ডিং, বেশ কয়েকটা নাম করা বিল্ডিং রয়েছে যেগুলো ওনাদের ফার্মের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে, ডিজাইন থেকে শুরু করে সবকিছু। তবে পরবর্তীতে দেখা গেল যে এই যে মোস্তফা ভাই, ওনার সাথে থাকা যেই বন্ধুরা ছিলেন, ওনারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু চলে গিয়েছিলেন, সেখানে সেটেল হয়ে গিয়েছিলেন। উনি একা হয়ে পড়েন, উনি একাকিত্বে বেশ অনেকটাই বিমর্ষ হয়ে পড়েন যে আসলে অনেকের সাথে তো ছিলাম, এরা সবাই দূরে দূরে চলে গেছে, আমি একা। তখন উনিও চিন্তা করলেন যে আমিও দেখি বিদেশ চলে যাই পরিবার সহ। 2015 সালে উনি সপরিবারে অস্ট্রেলিয়াতে চলে যান, বর্তমান সেখানেই রয়েছেন। তো উনি ওনার আসল যে নামটা, যে নামটা অফিসিয়ালি কাগজপত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, সেটা তো উনি প্রকাশের অনুমতি দেননি। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত উনি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। ওনার দাদা বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। মজার বিষয় হচ্ছে ওনার দাদা বাড়ি ঠিক কোন গ্রামে এটা উনি বলতে পারেন না, কেননা উনি জানিয়েছেন যে মহান মুক্তিযুদ্ধের আগেই ওনার দাদা গ্রামের সব সম্পত্তি বিক্রি করে ঢাকাতে চলে আসেন। ওনার দাদাও একজন খুবই এডুকেটেড পার্সন ছিলেন, উনি চিন্তা করেছিলেন যে উনি গ্রামে আর যাবেন না, বলতে কি যাবেন, বেড়াতে যাবেন, কিন্তু সেখানে আসলে স্থায়ীভাবে উনি থাকবেন না। এই যে মোস্তফা ভাই, ওনার বাবা কিন্তু গ্রামে গিয়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু ওনার যে জেনারেশন, সেই জেনারেশন থেকে আর ওভাবে গ্রামে যাওয়া হয়নি। তো ওনার দাদা বিভিন্ন সময় এই ঘটনাটি বলেছেন, তো সেটা উনি শুনেছেন। মূলত উনি যেহেতু ওই দিকটাতে যাননি বহু বছর, উনি শুধু উপজেলার নামটা বলতে পারলেও ওনার গ্রামের নামটি বলতে পারেন না। তবে এতটুকু বলেছিলেন যে গ্রামটা মধুমতি নদীর আশেপাশে কোন একটা জায়গায় হবে। ঘটনার সময়কাল 1955 সাল। তখন বর্ষাকাল যখন হতো, বিলে তো পানি চলে আসতো, নদীতেও পানি, বাংলাদেশের প্রেক্ষাপটে তো এমনই হয়, তো ওই সময় ওই এলাকায় একজন ব্যক্তি ছিলেন, তার নামটা জানা যায়নি। উনি কি করতেন, বিলের বিস্তীর্ণ এলাকা লিজ নিতেন। দেখা যাচ্ছে যে বিলে তো পানি চলে আসছে, যেখানে যেই জমির মালিক তার কাছে গিয়ে কথা বলতেন। এইভাবে বলতে বলতে বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে যে উনি ওই জায়গাটুকু শুধু বর্ষাকালের জন্য লিজ নিতেন। জমির মালিক উনি কিন্তু ওই সময় তো আর ফসল ফলাতে পারবেন না, এই কারণে খুবই অল্প টাকায় ওই এরিয়াটা ভাড়া দিয়ে দিতেন। এভাবে অনেক লোকের কাছ থেকে উনি জমি ভাড়া নিয়ে ওই এলাকাতে উনি মাছ ধরার কাজ করতেন। উনি যে একা থাকতেন বিষয়টা এরকম না, ওনার আন্ডারে আরো বেশ কয়েকজন মানুষ ছিল, তারাও মাছ ধরতেন। একা তো এত বড় এরিয়া আসলে কভার করা সম্ভব নয়। তো এই যে ভদ্রলোক উনি যে কাজটি করতেন সেটা হচ্ছে বিলের একদম মাঝখানে বাঁশ দিয়ে খুঁটি তৈরি করে এর উপরে বাঁশের মাচা তৈরি করতেন, তারপরে একটা ইউ শেপের ছাউনি তৈরি করতেন। অনেক সময় নৌকা এই ধরনের ইউ শেপের ছাউনি দেখা যায়। তো এর ভিতরে উনি রাত্রি যাপন করতেন, ওনার একটা ডিঙি নৌকা ছিল, এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় উনি যেতেন। দেখতেন যে ওনার আন্ডারে থাকা লোকগুলো ঠিকঠাক মতো মাছ ধরছে কিনা, উনিও মাছ ধরতেন। তবে উনি যেটা করতেন সেটা হচ্ছে ওনার যে মাচা, এই মাচার উপর বসে ছিপওয়ালা যে বড়শি, এই বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেন। আর হচ্ছে মাঝে মাঝে উনি টানা বড়শি, যেগুলোতে ছিপ থাকে না, তারপরে এটা আমাদের এলাকায় টোন বলে, মানে মাছ যখন খাবার খায় তখন কিন্তু উপরে থাকা একটা জিনিস, যে জিনিসটা ওঠানামা করে, ওটা দেখলে বোঝা যায় যে নিচ থেকে কোনো মাছ খাবার খাচ্ছে কিনা। তো ওগুলোতে আবার টোন থাকে না, এটা এমন যে শুধু সুতার টান দেখে অনুভব করতে হয় কোনো মাছ খাবার খাচ্ছে। সাধারণত বড় মাছের জন্য এই ধরনের বড়শিগুলো ব্যবহার করা হয়। এক রাত্রে হয় কি, উনি গিয়েছেন, তো ওই রাত্রে ওনার অধীনে থাকা লোকজন খুব একটা বেশি আসেনি, কেননা প্রত্যেকেরই বিভিন্ন ধরনের পারিবারিক ব্যস্ততা তো থাকেই। দেখা যাচ্ছে ওনার আন্ডারে 5-6 জন লোক আছে, এর মধ্যে 3-4 জনই নাই। তখন উনি চিন্তা করলেন যে আজকে তো অনেকেই নাই, আর পাহারা দিয়ে কি করব, এক কাজ করি, যেই 1-2 জন আছে থাক, ওরা তো দূরে দূরে আছে, ওরা ওদের মধ্যে করে মাছ ধরুক, আমি আর আজকে বাইরে বের না হই, আজকে ছাউনির ভিতরেই থাকি। তখন উনি একটা টানা বড়শি ওনার বৃদ্ধাঙ্গুলির সাথে বেঁধে রেখেছেন। এরপর উনি চিন্তা করলেন যে আমি ঘুমিয়ে যাই, যদি টান অনুভূত হয় তখন তো আমি টের পাবই, তখন তো আর কোনো সমস্যা নাই। তো এরকমই চিন্তা করেছেন উনি। এরপর গভীর রাতের বেলা যেটা হয় সেটা হচ্ছে যে ওনাকে এমন টান দিয়েছে, মানে এমন কোনো বড় মাছ এই খাবারটা খেয়েছে, হ্যাচকা টান দিয়েছে, উনি একদম ওই যে উপরে থাকা ছাউনি, ছাউনির ভেতর থেকে পানির মধ্যে পড়ে গেছেন। আচমকা ঘুমের মধ্যে পানির মধ্যে পড়ে যাবার কারণে উনি আসলে ওভাবে ঠিকমতো সাঁতার কাটতেও পারেননি। আসলে বাস্তবতা কি হয়েছিল ওই সময় এটাও জানা যায় না। যতটুকু আমি এই পর্যন্ত তথ্য বললাম এটা কিন্তু মানুষ অনুমান করেছিল, কারণ উনি মাঝে মাঝে এই কাজটি করতেন, জাস্ট মানুষের অনুমান ছিল। সকালবেলা ওনাকে তো আর পাওয়া যায় না, নিচে ওনার ডিঙি নৌকা আছে, এদিকে ওনার আন্ডারে থাকা যে লোকজনগুলো ছিল তারা তো চলে আসছে ওনাকে ডাকার জন্য, তারাও ডিঙি নৌকা নিয়ে চলে আসছে ফজরের পরপরই। কিন্তু দেখা গেল যে নিচে ডিঙি নৌকা আছে বিলের মাঝখানে, কিন্তু ছাউনির মধ্যে উনি নাই। এখন সবাই চিন্তা করলেন যে কি ব্যাপার, এখানে তো তার থাকার কথা, ডিঙি নৌকাটা এখানে আছে, সবকিছু এখানে আছে, কিন্তু সে নাই, ঘটনাটা কি? এর মধ্যে তারা একটা বিষয় খেয়াল করলেন, তা হচ্ছে পানির উপরে বালিশ ভিজে ভেসে আছে, ডুবে যায়নি। তখন সবাই একটা বিষয় চিন্তা করলেন যে বালিশ কেন ভিজে আছে, নিশ্চয়ই কোনো একটা হ্যাচকা টানে তাকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে ওই তার সাথে সাথে বালিশ কাঁথাও নিচে পড়ে গেছে। তবে কাঁথাটা পুরোপুরি নিচে পড়েনি, কাঁথাটা আংশিক ঝুলেছিল। তো এই জিনিসগুলো যখন সবাই দেখেছেন সবাই তো চিন্তায় পড়ে যান যে উনি কোথায় গেলেন। তারপর পরিবারকে জানিয়েছেন যে উনি পরিবারের কাছে গিয়েছেন কিনা, তার বাড়ি ওই একই গ্রামেই ছিল সাইডে আর কি, কিন্তু পরিবারের সদস্যরা জানান যে উনি বাড়িতে ফেরেননি। কোথায় গেল কোথায় গেল সবাই তো চিন্তায় পড়ে গেলেন, সারাদিন পার হয়ে গেল উনি আর এলেন না। এদিকে যখন আশেপাশের যতটুকু আলামত, এই আলামত দেখে সবাই বুঝতে পারলেন যে উনি তো মাঝে মাঝে এই যে ওনার বৃদ্ধাঙ্গুলি, পায়ের যে বৃদ্ধাঙ্গুলি, এইটার সাথে টানা বসিয়ে সুতা বেঁধে রাখতেন, হয়তোবা বড় কোনো মাছ টান দিয়ে ওনাকে পানির মধ্যে নিয়ে গেছে। সবার যখন এরকমই ধারণা হলো যে মাছে তাকে টেনে নিয়ে গেছে, এখন তার ডেড বডি তো উদ্ধার করতে হবে। এখন আশেপাশে তারা অনেক খোঁজাখুঁজি করেও তার ডেড বডির কোনো সন্ধান পেলেন না। কি করা যায় কি করা যায়, একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, যখন তিন দিন হয়ে গেল তখন সবাই চিন্তা করলেন যে মনে হয় তার ডেড বডিটা মাছে খেয়ে ফেলেছে। তখন নাকি অনেক বড় বড় মাছ ওই বিলে আসতো, অনেকেই মাছ ধরেছেন, বড় বড় মাগুর মাছও ধরেছেন, বোয়াল মাছ ধরেছেন, অনেক বড় বড় মাছ ও সময় পাওয়া যেত আর কি, এখন এতটা পাওয়া যায় না। তখন সবাই এরকমই চিন্তা করেছেন। এদিকে ওনার যেই লোকগুলো তারা তো প্রতিনিয়তই মাছ ধরেন, তারা কিন্তু যথারীতি প্রথম একদিন দুই দিন ওনারা ধরেন নাই, তৃতীয় দিন মাছ ধরতে উনি ওনারা গিয়েছেন। যাবার পর ওই সময় হয় কি, যেহেতু ওই যে যেই ভদ্রলোক যিনি মানে হারিয়ে গেছেন, যাকে পাওয়া যাচ্ছে না, উনি তো বিস্তীর্ণ এলাকা লিজ নিতেন, যেহেতু মেইন লোক মারা গেছে, তখন গ্রামের আরো বেশ কিছু মানুষজন চিন্তা করলেন জানি এই আসল লোক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, মারাই গেছে নিশ্চিত, কারণ পানির নিচে নিশ্চয়ই কয়েকদিন কোনো মানুষ বেঁচে থাকবে না, আমরা গিয়ে মাছ টাছ ধরি। তো এরকম তৃতীয় দিন রাতের বেলা বেশ কিছু লোকজন মাছ ধরতে আসে, চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, তবে পূর্ণিমা ছিল বিষয়টা এরকম না, ছিল মোটামুটি চাঁদের আলো দেখা যাচ্ছে, সবাই হারিকেন নিয়ে ডিঙ্গি নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যে মাছ ধরছেন, হঠাৎ করে ভুস করে একটা আওয়াজ সবাই পেলেন, মনে হলো পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। ওই সময় কিন্তু টর্চ লাইট পাওয়া যেত, স্টিলের এক ধরনের টর্চ লাইট পাওয়া যেত পাকিস্তান পিরিয়ডে, তো এটা সবার কাছে অ্যাভেলেবল ছিল না, তবে ওই সময় যারা মাছ ধরতে এসেছিলেন তাদের এক দুইজনের কাছে এটা ছিল। আসছে দেখা যাচ্ছে যে 15-20 জন লোক, 15-20টা ডিঙ্গি নৌকা নিয়ে আসছে, এর মধ্যে এক দুইজনের কাছে ছিল। ওনাদের যখন টর্চ লাইটের আলোর মধ্যে ওই জিনিসটা পড়ে যায়, দেখা গেল একটা ডেড বডি দেখা যাচ্ছে, ডেড বডিটা দেখে মনে হচ্ছে যে এটা বেশ অনেকটা মোটা, ফুলে গেছে, কোনো মানুষের ডেড বডি, হাত পাগুলো এমন ভাবে উপর দিকে উঠে আছে, বিশেষ করে লাশ ফুলে গেলে যেরকমটা হয় আর কি। তখন তো বুঝে ফেলছেন যে এইটা তো ওই যে ওই লোকের ডেড বডি যাকে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না। তখন ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন, এই যে ওর ডেড বডি পাওয়া গেছে রে, তাড়াতাড়ি এদিকে আয়। তখন ওই দূরে দূরে যারা ছিলেন আর কি, তারা নৌকা নিয়ে ওই দিকটাতে আসতে থাকেন, আর যাদের কাছে টর্চ লাইট ছিল তারা ওই ডেড বডির দিকেই টর্চ লাইটটা ধরে রেখেছেন। এখন হয়েছে কি, ওই যখনই নৌকা নিয়ে ওই ডেড বডির খুব কাছাকাছি চলে আসছেন, ওনারা কিন্তু খেয়াল করেছেন যে ওনার বৃদ্ধাঙ্গুলির সাথে একটা সুতা বাঁধা, এটা কিন্তু খেয়াল করেছেন। তখন তাদের অনুমানটাই সত্যি হয়ে যায় যে সত্যি সে অন্যান্য সময় যে কাজ করত ওই রাত্রে একই কাজ করেছিল। যেই না ডেড বডির কাছাকাছি চলে আসেন লোকজন নৌকা নিয়ে, তখন হয় কি ওই ডেড বডিতে একটা টান অনুভূত হয়। টান যখন অনুভূত হয় মনে হচ্ছে যে নিচ থেকে কোনো একটা জিনিস ওই ডেড বডিকে টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে ওখানে বড় কোনো মাছ আছে, মাছ মানুষের উপস্থিতি টের পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। তখন লোকজন কি করে, চিন্তা করে, আরে মানুষ তো মরে গেছে, পাইছি তো ডেড বডি, এত বড় মাছ, আগে মাছটাকে ধরে নি। তখন সবাই মিলে ওই মাছটাকে ধরার জন্য চেষ্টা করছে, ডেড বডি নিয়ে তাদের কোনো চিন্তা নাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে অনেকেই বিভিন্নভাবে ওই ডেড বডিকে অনুসরণ করে মাছটিকে ধরার চেষ্টা করেও পারছিলেন না কেউই। এরকম 15-20 মিনিট করার পর হঠাৎ করে হয় কি ওই ডেড বডিটা আবার পানির নিচে তলিয়ে যায়, মনে হলো ওই মাছটা গভীর পানিতে চলে গেছে, তখন ওই ডেড বডি সমেত সে নিচের দিকে তলিয়ে গেছে। তখন মানুষজন চিন্তা করল এই মাছটাকে তো পাওয়াই যাবে, কেননা এই মাছটা এই ডেড বডিকে নিয়ে ঘুরছে বিভিন্ন জায়গায়, তার শরীরের শক্তি তো এখন কমে গেছে, কেন একটা ডেড বডি যে পানির উপর ভেসে উঠবে, এই জিনিসটাকে পানির নিচে তলিয়ে রেখেছে, তাহলে মাছের আকার কত বড় আর এর শক্তি কতটুকু, কিন্তু কয়দিন এভাবে। সবাই আবার চিন্তা করলেন ডেড বডিতে যেহেতু পচন ধরে গেছে, এমনও তো হতে পারে যে বেশি টানাটানির কারণে মাছ যদি বেশি জোরে টানাটানি করে তাহলে পায়ের একটা অংশ আলাদা হয়ে যেতে পারে, বা ওই বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা ছিঁড়ে গিয়ে তো মাছও আলাদা হয়ে যেতে পারে, এটাই হওয়া স্বাভাবিক, খুব সাবধানে কাজ করতে হবে, আর ডেড বডি আবার ভেসে উঠবে। তবে ওনারা ওই রাত্রে সারাদিন খোঁজাখুঁজি করার পরও ডেড বডি আর নতুন করে ভেসে ওঠেনি। সবাই যখন সকালবেলা জানতে পারল এই এই ঘটনা, ডেড বডিকে দেখা গেছে, ওই মাছটা এখনো ডেড বডির সাথেই আছে, তখন তো সবার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা চলেই আসে যে ওই মাছটা না জানি কত বড়, ওটাকে ধরতে হবে। এখন দিনের বেলাতে সবাই নৌকা নিয়ে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু ডেড বডিকে কেউ দেখতে পায়নি। এখন ডেড বডি যদি ভেসে না ওঠে বা ডেড বডি দেখা না যায়, তাহলে তো ওই মাছের অবস্থানটা শনাক্ত করা যাচ্ছে না। দিনের বেলা সবাই অনেকে অনেক চেষ্টা করেছেন, পাননি। সবাই ধারণা করেছিল হয়তো ভাই ডেড বডিকে নিয়ে ওই মধুমতি নদী ধরে অন্য কোথাও চলে গেছে, এদিকে আর নাই, সবাই এরকমই চিন্তা করেছিলেন। এর মধ্যে একটা লোক, উনি দিনের বেলা বেরোইতে পারেন নাই, তার অন্য একটা কাজ ছিল, চিন্তা করলেন যে আজকে আমি রাতের বেলা বের হব দেখি। তবে রাতের বেলা উনি একাই যে বের হয়েছেন বিষয়টা এরকম না, আরো বেশ কিছু লোকজন বের হয়েছেন যে ওই মাছটাকে ধরবো। সবার মাথার মধ্যে ওইটাই কাজ করছে, মাছটাকে ধরবো। তো উনি যখন বের হয়েছেন তখন ওর স্ত্রী বলতেছেন যে আহরে লোকটা মারা গেল, অথচ এখনো তার দাফন কাফন হলো না। এদিকে একটা কথা, সবাই আছে মাছ নিয়ে, সবাই মাছ ধরতে চায়, একটা লোকও বলে না যে পরিবারের কাছে এই লোকটার লাশটা হস্তান্তর করি, লাশটা উদ্ধার করি, একটা লোক এটা বলে না। মানুষজনের কি বিবেক মরে গেল? এই কথাটা ওই ব্যক্তির মাথায় লাগে যে আসলেই তো তাই, আমরা সবাই মাছের জন্য পাগল হয়ে গেছি, এত বড় মাছ ধরব, এত বড় মাছ পাব, কিন্তু একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলেন, তার সন্তানাদি কান্নাকাটি করছে, তার শেষকৃত্যের একটা ব্যবস্থা করতে হবে, দাফন কাফন করতে হবে, এই চিন্তা তো আমাদের মাথায় নেই, আমরা আছি এই মাছ নিয়ে। তখন উনি চিন্তা করলেন যে যাই, আমি এই মাছের সন্ধানে না গিয়ে আমি লাশের সন্ধানে যাই, লাশটা উদ্ধার করব, তারপর মাছ পেলে পেলাম, না পেলে কোনো আফসোস নেই, লাশটা উদ্ধার করে অন্তত তার পরিবারের কাছে হস্তান্তর করি। উনি ওনার স্ত্রীর কথায় মনটা পরিবর্তন করে বের হয়েছেন। তখন ওনার মাথায় একটাই জিনিস কাজ করছে যে আল্লাহ তুমি ওই লাশটার সন্ধান আমাকে মিলাই দাও, আমি পরিবারের কাছে এটা হস্তান্তর করি। এরপর উনি বের হয়েছেন, বের হয়ে ঘন্টাখানি খুঁজলেন, এর মধ্যে দেখা গেল যে আরো কিছু নৌকায় কিছু লোকজনের সাথে ওনার দেখা হলো, ওনাদের গ্রামেরই লোকজন। উনি বলতেছেন এই লাশটাকে দেখেছো? তখন বলতেছে আরে লাশ ও লাশ লাশ আছে নাকি এখন, আর ওই লাশ দেখো ওই মাছেই খেয়ে ফেলছে, এখন মাছ ধরার জন্য আমরা বেরোইছি, দেখো না কত বড় বড় টেটা টেটা নিয়ে বেরোইছি, ওই দিন তো পাই নাই, এইবার যদি খালি দেখি একদম টেটা বিদায় দিব মাছের শরীরে। তখন লোকটা বলে আরে ভাই আগে লাশটা উদ্ধার করো, লাশটা উদ্ধার করাটা বেশি জরুরি। লোকজন আবার তাকে একটু টিকা টিপ্পনি কাটছে যে যে মারা গেছে তাকে নিয়ে তো চিন্তা করে লাভ কি, যেটা জীবিত আছে ওইটার আগে ধরি, এরকম কথা বলছে। কিন্তু উনি এই কথাগুলোতে আসলে ওভাবে ভ্রুক্ষেপ না করে উনি ওই নৌকা নিয়ে আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার চেষ্টা করছেন। উনি খুঁজছেন খুঁজছেন, তখন মোটামুটি ফজর আজান দিবে দিবে ভাব, এর মধ্যে কিন্তু উনি কিছুই দেখেন নাই, স্বাভাবিকভাবে উনি খোঁজাখুঁজি করেছেন, অনেকটা সময় পার হয়ে গেছে, ফজর আজান দিবে দিবে ভাব, এমন সময় হঠাৎ করে ওনার নৌকা থেকে মোটামুটি 10-15 হাত দূরে ভুস করে একটা লাশ ভেসে ওঠে পানির নিচ থেকে। তখন তো উনি এটা দেখেছেন, দেখার পর উনি বলছেন আলহামদুলিল্লাহ এইবার লাশটা আমি আস্তে আস্তে সংগ্রহ করি, কেননা তাড়াহুড়া করে নৌকার বৈঠা চালালে তো মাছটা টের পেয়ে যাবে, কারণ মাছটা ওইটার সাথেই আছে, এতটুকু বুঝতে পেরেছিলেন। কারণ উনিও খেয়াল করেছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, উনি খেয়াল করেছিলেন যে তখনও ওনার বৃদ্ধাঙ্গুলির সাথে ওই দড়িটা বাঁধা, দড়িটার টান অনুভূত হচ্ছে, দেখা যাচ্ছে ওই দড়িটার সাথে কিছু একটা আছে। উনি আস্তে আস্তে নৌকা নিয়ে ওই লাশটার কাছে গেলেন, লাশটা কিন্তু ওরকমই আছে, এমনি পানিতে ভেসে থাকা অবস্থায় হালকা নড়াচড়া করে পানির স্রোতের কারণে ওরকম হচ্ছে। এরপর উনি লাশের কাছে গিয়েছেন, বিসমিল্লাহ বলে খুব সাবধানে লাশটা উনি টেনে ওনার নৌকার উপর তোলেন। যেহেতু প্রায় 4-5 দিন হয়ে গেছে, লাশটা ফুলে গেছে, পচেও গেছে, তবে পোকা ধরেনি আর কি, দুর্গন্ধ বের হচ্ছে। উনি লাশটা যখন তোলেন, তোলার পর উনি তখন চিন্তা করলেন যে আচ্ছা লাশের সাথে তো এখন যে সুতা, বিশেষ করে বৃদ্ধাঙ্গুলির সাথে সুতা বাঁধা, এই সুতাটা এখন খুলি। এখন খুলে উনি তো ছেড়ে দিবেন না কি করবেন, উনি চিন্তা করলেন যেহেতু লাশটা আমি উদ্ধার করছি আলহামদুলিল্লাহ পরিবারের কাছে এখন হস্তান্তর করব, এখন এই সুতাটা একটা কাজ করি, আমি তো এত বড় মাছ ধরে রাখতে পারবো না, এই নৌকার সাথে যে কাঠ আছে এই কাঠের সাথে এই সুতাটা গিট দিয়ে রাখি, তারপর দেখি কি হয়, তারপর দেখি আস্তে আস্তে মাছটা তুলতে পারি কিনা। উনি খেয়াল করলেন এই যে উনি লাশটা তুললেন, গিট খুলে আবার কাঠের সাথে উনি বাঁধলেন, এর মধ্যে কিন্তু ওই সুতায় একটা টানও অনুভূত হয়নি, কিন্তু উনি বুঝতে পারছিলেন যে এখানে মাছ আছে, কিন্তু মাছটা কেন পালিয়ে যাচ্ছে না এটা উনি চিন্তা করলেন। উনি যখন ওই সুতাটা নৌকার পাটাতন বা সাইডের কোনো কাঠের সাথে গিট দিয়েছেন, এরপর ওই সুতা ধরে আস্তে আস্তে টানার চেষ্টা করছেন, উনি দেখতে পেলেন যে একটা বিশাল বড় সাইজের মাছ আছে, মাছটা লেজ দিয়ে মাঝে মাঝে এই পানির ভিতরে আন্দোলন করার চেষ্টা করছে এবং মাছটা কাছেও চলে আসে, তেমন কোনো শক্তি প্রয়োগ করছে না সে পালিয়ে যাবার। এটা দেখুনই অবাক হলেন আর চিন্তা করলেন, টানা কয়েকদিন এই লাশটা নিয়ে এসে চলাচল করছে, মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছে, শরীরে শক্তি নেই, এই কারণেই সে শক্তি প্রয়োগ বা শক্তি দেখাতে পারছে না। উনি যখন সুতার শেষ মাথা, যেটা মাছের মুখের সাথে লাগানো, এইটার কাছাকাছি যখন চলে আসছেন, হঠাৎ করে যেটা ঘটে, এটা ঘটার জন্য আসলে কেউই প্রস্তুত থাকে না বা এটা দেখার জন্য কেউই প্রস্তুত থাকে না, উনি দেখলেন মাছটা তার মাথাটা অনেকটাই সাপের ফনার মতো উপরে তুলে ফেলেছে। তোলার পর ওই লোককে বলতেছে, কিরে বেটা তুই ভালো মানুষ, আসলে তুই ভালো মানুষ, তোকে আমি ধরা দিলাম, কিন্তু ধরা দিলাম মানে এই না যে তুই আমাকে ধরে নিয়ে যাবি, এর আগে যারা আসছে এরা সবাই এই লাশটার পরিবর্তে আমাকে ধরার জন্য আসছে, এই জন্য কেউ ধরতে পারেনি, এই প্রথম একজন মানুষ পাইলাম যে লাশটা নেয়ার জন্য আসছে। শোন, আমি ওই সময় অনিচ্ছাকৃত ভাবে একটা খাবার খেয়ে ফেলি, তখনই বসির সাথে আটকে যাই, ওখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে সাথে সাথে এই লোকটাও চলে আসে, এই লোকটা আমাকে দেখেও ফেলে যখন পানির মধ্যে পড়ে যায়। তখন আমারও কিছু করার ছিল না, কারণ তখন আমি এই লোকটার সাথে আটকে গেছি, তখন আমাকেও পালাতে হবে ওখান থেকে, আমারও মাথা কাজ করতেছিল না, আমি পালানোর চেষ্টা করতেছিলাম, ওই লোকটা ডুবে মারা যায়, এখন এই লোকটার সাথে আমি আটকে গেছিলাম। আমি অপেক্ষায় ছিলাম কখন কোন মানুষ এসে শুধু এই লাশটার কথাই চিন্তা করে, কিন্তু কেউ আসেনি। আমি বুঝতে পারলাম যে তুই এই লাশটা নেয়ার জন্য এসেছিস, তাই আমি তোকে ধরা দিলাম, তুই কিন্তু লাশটা খুলেছিস আগে, কিন্তু মাছের চিন্তা করিস নাই, এটা আমি বুঝতে পারছি, পরবর্তীতে তুই মাছ ধরার জন্য চেষ্টা করবি, এটা স্বাভাবিক, এই জন্যই আমি তোর কাছে আসলাম, এই কথাগুলো বললাম। মনে রাখিস, আমি না চাইলে তুই এই মাছের দড়ি খুলতে পারতি না, তুই পেরেছিস, এর পিছনে আরো কিছু কারণ আছে, সেগুলো আমি বলবো না, তবে মনে রাখিস যে আমি এই লাশটার সাথে আটকে গেছিলাম, কোনো ভালো মানুষ যদি এটা খুলে দেয় তবেই আমি মুক্তি পেতাম, তা না হলে আমি মুক্তি পেতাম না, আমাকে মুক্তি দেবার জন্য ধন্যবাদ, যা লাশটা তার পরিবারের কাছে পৌঁছে দে, আর আমাকে ধরার চেষ্টা করতে নিষেধ করবি তোর গ্রামের লোকদেরকে। এই বলে নাকি মাছটা একটা হাসি দেয়, মানে হি হি করে একটা হাসি দিয়ে আবার পানির নিচে ডুব দিয়ে চলে যায়। ওই ব্যক্তি যতটুকু বলেছিলেন যে এটা ছিল বিশাল আকৃতির একটা বোয়াল মাছ, এখন উনি এটা দেখলেন, মাছ ওনার সাথে কথা বলে, উনি শুধু বড় বড় চোখ করে তাকিয়েছিলেন, উনি কোনো কথা বলার মতো শক্তি ছিল না, এরপরে উনি নৌকার মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান। এদিকে ওই রাতের বেলা অনেকেই যারা মাছ ধরার জন্য বাইরে বেরিয়েছিলেন, তারা যখন সকালের দিকে বাড়ির দিকে ফিরছিলেন, তখন দেখা যাচ্ছে একটা নৌকা ভাসছে, নৌকার উপরে একটা ফুলে ওঠা লাশ দেখা যাচ্ছে, আর নৌকার এক সাইডে একটা লোক পড়ে আছে। লোকজন তো কাছাকাছি যায়, গিয়ে দেখে যে এই অবস্থা, তখন ওই নৌকাকে তীরে নিয়ে আসে, মানে পাড়ে নিয়ে আসার পর ডেড বডিটাও তারা পরিবারের কাছে হস্তান্তর করেন, ওই লোকটাকেও তার বাড়িতে পৌঁছে দেন, লোকটার জ্ঞান ফেরে, পরবর্তীতে উনি সব কথা খুলে বলেন এই এই ঘটনা। গ্রামবাসীদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটল, এখন এই ঘটনা এখানেই সমাপ্ত হলে ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানেই সমাপ্ত হল না। রাতের বেলা নাকি মাঝে মাঝেই ওই বিশাল আকৃতির ওই মাছটাকে দেখা যেত। কিভাবে? কোন লোক রাতের বেলা মাছ ধরছে, দেখা যাচ্ছে দূর থেকে পানি উঁচু হয়ে ঢেউয়ের মতো হয়ে তার দিকে এগিয়ে আসে, সমুদ্রে যেভাবে আমরা দেখি যে ঢেউ উঁচু হয়ে পারে এসে আশ্রে পড়ছে, মনে হচ্ছে বিশাল কিছু কোন নৌকার দিকে ধেয়ে আসছে, যেই না ওই নৌকার কাছাকাছি আসতো তখনই ওই ঢেউটা পানির সাথে মিশে যেত, মানে ওই ঢেউ আর থাকতো না, বোঝাই যাচ্ছিল ওই ঢেউয়ের ওইখানে পানির নিচে কিছু একটা আছে। তো এরকম কিন্তু দেখছিল, কোনো কোনো মানুষ ওই বোয়াল মাছটাকে দেখেছেও, বিভিন্ন সময় দেখেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। এদিকে হয় কি, এরকম জিনিস যখন অনেকেই দেখছিল ওই বোয়াল মাছটাকে, মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে না জানি আমাদেরকে কখন খেয়ে ফেলে, সে যেভাবে ঢেউ সৃষ্টি করে আসে, ওই ঢেউ যদি ডিঙি নৌকা উল্টে যায় পানির মধ্যে কেউ পড়ে গেলে এই জিনিসটা তো তাকে খেয়ে ফেলবে। তখন স্থানীয় লোকজন ওই এলাকার ভালো একজন আলেমের কাছে যান যিনি রুকিয়া সংক্রান্ত বিষয়ে পারদর্শী ছিলেন। ওনার বয়স ছিল 50-55 বছর। ওনার নামটা জানা যায়, খুব রিনাউন্ড একজন ব্যক্তি ছিলেন। ওনার নাম ছিল মাওলানা ইলিয়াস। ওই ইলিয়াস হুজুরের কাছে গিয়ে যখন বিষয়টা খুলে বলা হয়, ইলিয়াস হুজুর বললেন যে ঠিক আছে, আমি বিষয়টাকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এরপরে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় আমি দেখব। আপনারা কয়েকদিন পরে আসেন, আর এর মধ্যে পানিতে বিশেষ করে যেই এলাকাগুলোতে ওকে দেখা যায় ওদিকে মাছ ধরতে যাবার দরকার নেই, উনি এই পরামর্শ দেন। উনি 3-4 দিন পর ওনার ছাত্র মার্ফত ওই গ্রামের একজন ব্যক্তির কাছে খবর পাঠান যে যারা আসছিলেন আমার সাথে কথা বলার জন্য তারা একটু আসেন। তারা আসেন, আসার পর হুজুর বলেন যে মূলত এই যে মাছটা এটা পানির একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন, তবে এই জিনটা খারাপও বলা যাবে না ভালোও বলা যাবে না। সে যে মানুষের উপকার করবে বিষয়টা এরকম না, আবার যে ক্ষতিও করবে বিষয়টা এরকম না, সে তার মতো থাকে। মূলত একটা সময় সে একটা ভুল করে ফেলেছিল, একজন সুফি দরবেশের সাথে বেয়াদবি করে ফেলেছিল, এবং বেয়াদবিটা খুবই মারাত্মক লেভেলের বেয়াদবি ছিল, যার কারণে শাস্তি হিসাবে তাকে বোতল বন্দী করে মাটিতে পুঁতে দেওয়া হয়। কিন্তু হয় কি যে ওই মধুমতির একটা পার ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর পানির যেই তোরে বা চাপে যে পারটা ভেঙে যায়, ভেঙে ধপাস করে পানির উপর পড়ে, ওই সময় ওই পারটা ভেঙে যায় মাটির বেশ গভীরে। ওই একটা বোতল রাখা ছিল, যেই বোতলের মধ্যে ওই জিনটা বন্দী ছিল, বন্দী থাকার পর যখন ওই পারটা ভেঙে যায়, অনেকদিন আগের বোতল দেখা যাচ্ছে যে ওই ভেঙে যাওয়ার পর যখন ওই বোতলটা আলগা হয়ে গেছে, পানির উপর পড়ে গেছে, এর কিছুক্ষণ পর পরই নাকি আর একটা চাপ, মানে এই যে মাটির একটা চাপ আর কি, বা একটা অংশ ভেঙে পড়ে ওখানে। তো ওই জিনিসে যখন গিয়ে ওই বোতলের উপর আঘাত করে তখন বোতলটা ভেঙে যায়, সেও মুক্তি লাভ করে। মুক্তি লাভ করার পর সে এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওই সময় সে ক্ষুধার্ত ছিল, এই কারণে সে একটা খাবার দেখে খেয়ে ফেলে, আর তখন সে আটকে যায়। এখন এটাকে আসলে বন্দী করা যাবে না, সে যদি কারো ক্ষতি করছে না, তবে এটাকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে। তুমি বাবা তোমার জায়গায় চলে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যাও, মানুষজন ভয় পাচ্ছে, বর্ষাকাল অনেকেই মাছ ধরে, তুমি তোমার জায়গায় চলে যাও, এরকমটা বলা যেতে পারে। এটার জন্য যে রুকিয়া সেটা করা যেতে পারে। তো এরকমটা উনি ওখানে বলে দেন, এবং বলে দেন যে আমি কয়েকদিন পর আমার কয়েকজন ছাত্রদেরকে নিয়ে আপনাদের এলাকায় আসব, এসে রাতের বেলা ওখানে রুকিয়া করে ওই জিনটার সাথে কথা বলে তাকে বিদায় করে দিব, এরকমটা বলেন। এখন বিষয় হচ্ছে এখানে আরো কয়েকটা জটিল একটা বিষয় কাজ করেছে, তা হচ্ছে এই জিনটা দীর্ঘদিন বন্দী ছিল, এই বন্দী থাকার কারণে তার শরীরে শক্তি কিছুটা কমে গেছে, এটাই স্বাভাবিক। এটা পানির জিন, পানির মধ্যে তাদের শক্তি কিন্তু বেশি থাকে। এই জিনিসটাকে ঠিক যেভাবে যেই পদ্ধতিতে উনি হাজির করতে চাচ্ছেন, এই পদ্ধতিটা কি ঠিক আছে, এটাও কিন্তু ওনার ভিতরে একটা চিন্তা কাজ করেছে। উনি কি করেছেন, ওনার সিনিয়র আর একজন বড় ভাই, উনি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছেন তখন ওনার মাদ্রাসায় লেখাপড়া শেষ, মানে মাওলানাও শেষ হয়ে গেছে, তবে ওনাদের দুইজনেরই ওস্তাদ ছিল একজনই। তো সিনিয়র বড় ভাইকেও উনি খুব সম্মান করতেন, দেখা হতো, ওনার থেকে বয়স 20-22 বছরের বড় আর কি। ওনার বয়স ওই সময় 50-55 বছরের উপরে, তার বয়স যদি আরো 20 বছর বেশি থাকে তাহলে তার বয়স 75-এর মতো এরকম আর কি, 75-76-77 এরকম হতে পারে। এর মধ্যে উনি তার কাছে গিয়েছেন, যারপর বিষয়টা খুলে বলেন যে আমি তো এরকম একটা রুকিয়া করতে যাব, এরকম একটা ঘটনা, এরকম একটা মাছ কেন্দ্রিক একটা বিষয়। তখন ওই বড় ভাই উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন যে তুমি কবে যেতে চাও, এরকম সময় টময় বলে যে আমি এরকম এরকম যেতে চাই, কোন পদ্ধতিতে কাজ করতে চাও। তখন উনি বলেন যে আমি এই এই পদ্ধতিতে কাজ করতে চাই। তখন ওই বড় ভাই বলেন আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, যদি কোনো পরিবর্তন হয় তোমার এই পদ্ধতির, আমি যদি কোনো তথ্য পাই যে না এই পদ্ধতিতে যাও অন্য পদ্ধতিতে, তাহলে আমি তোমাকে জানাবো, তারপরে তুমি ওই পদ্ধতি অনুযায়ী কাজ করো, তা না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। উনি কিন্তু তখনও ওই জিন সম্পর্কে বেশ একটা জানতেন না, মানে ওই যে বড় ভাই আর কি, হুজুরদার কাছে গিয়েছিলেন, ইলিয়াস হুজুরদার কাছে গিয়েছিলেন। এরপর ওই বড় ভাই বলে দেন যে তুমি আমার চূড়ান্ত সম্মতি ছাড়া এই কাজটি করতে যেও না, আমার পরামর্শ অনুযায়ী তুমি কাজটি করো। এখন হয়েছে কি, ওই যে নির্দিষ্ট যে দিনের কথা বলেছিলেন হুজুর, ওই দিনের আগেই কয়েকজন লোক এসে ওনাকে বারবার টাকাতে দিয়ে যায়, হুজুর আমরা তো মাছ ধরতে নামতে পারতেছি না, ভয় লাগতেছে, আপনি আসেন আসেন আসেন। এদিকে ইলিয়াস হুজুরও ওনার সেই বড় ভাইয়ের তথ্যের অপেক্ষায় থাকতে থাকতে একটা সময় দেখা গেল যে ওই লোকজন এসে ওনার বাসার উপর বসে আছে যে হুজুর চলেন চলেন। তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না যে তথ্য ফোনে ফোনে নিয়ে নেবেন। একরকম বাধ্য হয়েই উপায়ন্ত না দেখেই ইলিয়াস হুজুর ওনার পাঁচজন ছাত্র নিয়ে ওই লোকদের সাথে রওনা হন। উনি তো চলে গেছেন, যাবার পর এশার নামাজের পর উনি ওনার পাঁচজন ছাত্রকে নিয়ে বসেছেন নদীর পাড়ে, আর গ্রামের বেশ সাহসী 20-25 জন লোককে দূরে দাঁড়িয়ে থাকতে বলেছেন এবং বলেছেন যদি কখনো সাহায্যের দরকার হয় তোমরা কিন্তু এগিয়ে আসবা, আশা করি লাগবে না, তারপরে এগিয়ে আসবা। তো ইলিয়াস হুজুর উনি ওনার ছাত্রদের এই পাঁচজনকে গোল করে বসিয়েছেন, মাঝখানে উনি বসেছেন একদম ওই নদী তো না, ওইটা যেটা বিল আর কি, বিলের একটা নির্দিষ্ট জায়গায় যেই জায়গার ওই জায়গাটার কাছাকাছি জায়গায় আর কি ওই মাছটাকে দেখা গিয়েছিল আর কি। ওখানে উনি বসে ওজিফা শুরু করেছেন, রুকিয়া শুরু করেছেন। মিনিট দশেক উনি রুকিয়া করতেই হঠাৎ করে দেখা যাচ্ছে সুনামির মতো বিশাল একটা ঢেউ উনাদের দিকে ধেয়ে আসছে। উনি প্রথম দিকে ভয় পাননি, তবে ওনার যে স্টুডেন্ট ওদের বয়স কিন্তু কম ছিল, এরা তো ভয় পাচ্ছে। উনি বলছেন খবরদার পড়া থামাবা না, তোমরা পড়া চালিয়ে যাও, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওই ঢেউটা কাছাকাছি এসে একদম নেমে গেল, মানে ঢেউ যে তীরে আসছে পড়বে বিষয়টা এরকম না, নেমে গেল। সবাই চিন্তা করলেন মনে হয় এই জিনিসটা এখানে চলে এসেছে, আর যেহেতু কোনো আক্রমণ করছে না কোনো সমস্যা নেই। এরই মধ্যে ঘটে গেল আর একটা ঘটনা, হঠাৎ করে ভয়ঙ্কর আকৃতির একটা মাছের মাথা পানির উপর ভেসে উঠল, বিশাল তার হা, মানে মুখটা বিশাল বড়, হা করে মানে একটা শব্দ করেছে, হা এইভাবে একটা শব্দ করেছে, এরকম করে ওই হুজুরের দিকে আগানো শুরু করেছে। যেই না আগানো শুরু করেছে, এই বিভৎস দৃশ্য দেখে উনি এটাও খেয়াল করলেন যে ওর মুখের মধ্যে সুচালো অনেকগুলো দাগ। এই জিনিস দেখে হুজুর ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। যিনি রুকিয়া করছেন এত সাহসী একজন লোক, উনি ওখানে অজ্ঞান হয়ে গেছেন, ওনার থেকে অল্প বয়স্ক স্টুডেন্ট পাঁচজন ওখানে বসে আছে, এদের অবস্থা কি হবে? দূর থেকে যেই গ্রামবাসী যারা দাঁড়িয়েছেন আর কি, এনারা যখন দেখছেন হুজুর অজ্ঞান হয়ে গেছে, এদিকে তার ছাত্ররাও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে পালানোর জন্য, আর ওই ভয়ঙ্কর আকৃতির মাছের মাথাটাও তারা দেখে ফেলেছেন। এখন ওনারা কি করবেন? ওনারা তো দোয়া দূরত কিছু জানেন না, ওরা শুধু আল্লাহর নাম নিতে নিতে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন। এর মধ্যে একজন বৃদ্ধ লোক হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে এগিয়ে এসে বলে, এই থামো তোমরা থামো, কেউ দৌড়ায় না, সবাই দাঁড়াও এখানে, আমি দেখতেছি। তখন বলে, আপনি কে? বলে, আমি আসলে সেই ব্যক্তি যার কাছে তোমাদের এই হুজুর গেছিল, আমার অপেক্ষায় তো ছিল না, আমি বুঝতে পারলাম যে একটা ঝামেলা এখানে হবে, এই জন্য আমি আবার এদিকে চলে আসছি, মানুষের কাছে শুনতে শুনতে চলে আসছি যে এইখানে রুকিয়া করবে, এখন কেউ দৌড়ায় না, থামো আমি দেখতেছি বিষয়টা। তখন উনি এগিয়েছেন, ওইদিকে ওই যে মাছটা, ওই মাছটা দূর থেকে যখনই দেখেছে যে আরেকজন হুজুর এগিয়ে আসছে, সে ওখানেই থেমে গেছে। আর হুজুরের যে পাঁচজন স্টুডেন্ট, তারা তো যেদিকে পেরেছে দৌড় দিয়েছে, এদিকে হুজুর কিন্তু বিশ্বকর ইলিয়াস হুজুর ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এদিকে ওই যে হুজুর, ওনার নামটা জানা যায় নাই, তো উনি এগিয়ে আসেন লাঠিতে ভর করতে করতে, যেহেতু ওনার বয়স হয়ে গেছিল 75-76 বছর, উনি এগিয়ে এসে বলছেন, হে মাছ, কি তোমার নাম, কি তোমার পরিচয়? তা আমি জানি, তুমি কেন এখানে মানুষদেরকে বিরক্ত করছো? তোমার ক্ষতি করার জন্য তো এরা কেউ ডাকে নাই, বন্দি করার জন্য ডাকে নাই, এদেরকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? তখন নাকি ওই মাছ মুখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিলেন, এটা দূর থেকে লোকজন দেখতে পাচ্ছিল। হুজুরের গলার আওয়াজটা অনেকটা ক্ষীণ হয়ে তাদের কানে ভেসে আসলো, হুজুর কি বলছিলেন ওইভাবে বোঝা যাচ্ছিল না। শুরুর দিকে একটু হুজুর কড়া কথা বলেছিলেন, একটু লাউড ভয়েসে, এতটুকু দূরের লোকজন বুঝতে পারলেও পরের কথাগুলো বোঝা যায়নি। এরপর দেখা গেল মাছটা আস্তে করে পানির নিচে ডুব দিতে শুরু করলো, এরপরে সে চলে গেল। এদিকে তখন উনি ডাকতে যায়, সবাই এদিকে আসো, এই যে তোমাদের ইলিয়াস হুজুরকে ধরো, তাকে ধরাধরি করে গ্রামে নিয়ে যাও, জ্ঞান ফেরাতে হবে। সবাই এগিয়ে আসেন, এরপর তাকে নিয়ে যাওয়া হয়। ওই পাঁচজন ছাত্র তো যেদিকে পেরেছে, মধ্যে তিনজনই বিভিন্ন জায়গায় গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাদেরকে উদ্ধার করা হয়, নিয়ে আসা হয়। এরপর যখন ইলিয়াস হুজুরের জ্ঞান ফেরে, ইলিয়াস হুজুরকে ওনার সেই সিনিয়র বড় ভাই বলতেছেন, তোমাকে বললাম না যে আমার জন্য অপেক্ষা করতে, তুমি জানো কি বিপদে পড়তে গেছিল, তুমি যে পদ্ধতিতে রুকিয়া করতে গেছিলা, এই পদ্ধতিতে রুকিয়া করলে এই জিনটা মনে করতে তুমি তাকে বন্দি করতে আসতেছ, আর এই জিনটাকে এখন আর বন্দি করা যাবে না, ও তোমাকে খেয়েই ফেলতো, একদম পেটের মধ্যে নিয়ে যেত। যাই হোক, আল্লাহর রহমত আমি চলে আসছিলাম, কোনো সমস্যা হয়নি। তখন এই হুজুর বলেন যে আমি জিনের সাথে কথা বলেছি, মূলত এই জিনটা কোনোভাবেই তার পরিবারের কাছে যেতে পারছিল না, সে মুক্তি লাভ করেছে এটা সত্য, কিন্তু এমন একটা বন্ধনী তাকে দেওয়া হয়েছিল যে সে এই এরিয়ার 10 কিলোমিটারের বাইরে যেতে পারবে না, এই জন্যই সে এদিক দিয়ে ঘুরছে। কিভাবে সে বাইরে যেতে পারে? ওর ওই বন্ধনী আমি কেটে দিয়েছি, ওর পরিবারের কাছে চলে গেছে, আর এখানে আসবে না। ও ভালোও না খারাপও না, ও মানুষের ইচ্ছা করে ক্ষতিও করে না। মানুষ যদি ইচ্ছা করে ওকে ক্ষতি করে তখন ও ক্ষিপ্ত হয়ে মানুষকে আক্রমণ করতে পারে, যেহেতু এরকম কেউই করেনি। এই জন্য ও এখন পর্যন্ত এদিকে কোনো ওভাবে তাণ্ডব চালায়নি, মানুষকে হত্যা করেনি। আর একজন যে মারা গেছে সেটা অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু এরপরে সে এইভাবে ঘুরে বেরিয়েছে যেহেতু ওই লাশটার সাথে সে আটকে গিয়েছিল। আমি রুকিয়া করে ওকে মুক্ত করে দিয়েছি, যে বন্ধনীটা ছিল 10 কিলোমিটার এরিয়া জুড়ে এটা কেটে গেছে, ওর পরিবারের কাছে চলে গেছে, ও আর আসবে না। তো এমনটাই হুজুর ব্যাখ্যা করেন। আর ওনার কাছে ছোট ভাই ইলিয়াস হুজুর তাকে বলেন যে তোমার আসলে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল আমার তথ্যের জন্য, এই বিপদটা তো হয়েই গেছিল প্রায়, এখনই তো মারা যেতা, এই জন্য পরামর্শ ছাড়া কাজ করা উচিত না। যে বিষয়ে কম বুঝবা অবশ্যই সিনিয়রের সাথে পরামর্শ করে সেটা সমাধানের চেষ্টা করবা। ইলিয়াস হুজুরও বুঝতে পারেন যে শুধু উনি না, ওনার সাথে ওনার যে 5 জন স্টুডেন্ট তাদের জীবনকে উনি বিপন্ন করে ফেলেছিলেন। এরপর গ্রামবাসীরা তাদেরকে ধন্যবাদ দেন, যেহেতু ইলিয়াস হুজুর কয়েক গ্রাম পরের একজন বাসিন্দা ছিলেন আর যেই হুজুর আসলেন উনি আরেকটু দূরের বাসিন্দা ছিলেন। এটাই ছিল ঘটনা। এভাবে ঘটনাটা সলভ হয়ে যায়। পরবর্তীতে ওই বিলে অনেকে বড় বড় মাছ পেয়েছে, তবে ওই ভয়ঙ্কর দানবীয় মাছকে কেউ আর দেখেনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ভাইকে, আপনি এত দূর থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আসলে এরকম ঘটনা পাওয়া মুশকিল হয়। আমি এরকম ঘটনার কাছাকাছি একটা ঘটনা 2017 বা 2018 সালের দিকে আমি এই ঘটনাটি শেয়ার করেছিলাম রেডিও ফোরটিতে। সেখানে এই ঘটনার মিল আছে, কিছুটা মিল আছে, শুরুর দিকের কিছুটা মিল আছে। এই ঘটনাটি ঘটেছিল ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার শিরগ্রাম ইউনিয়নের উথলি গ্রামে। আমার এখনো মনে আছে যে এই ঘটনার যেই অংশটুকু এটা আমি শুনেছিলাম যার কাছ থেকে, উথলি গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে হাফেজ ওমর ফারুক। উনি সম্পর্কে আমার মামা হন, ওনার বাবার নাম হচ্ছে মাওলানা আশকার আলী, উনি মারা গেছেন। তো ওনার কাছ থেকে আমি আংশিক শুনেছিলাম। আংশিক বলতে মানে এরকম ঘটনা তো অনেকেই ঘটে, তবে যেটা খুব কমন আর কি, ওই কমন অংশটুকু শুনেছিলাম, ওইটাই আমি শেয়ার করেছিলাম আমার যতদূর মনে পড়ে আর কি, রেডিও ফুটেজ শেয়ার করেছিলাম। তবে এই ঘটনার প্রথম অংশ শোনার পর আমার তো মনে হতেই পারে যে ওইটাই কিনা, কিন্তু পরবর্তীতে যতটুকু আমি শুনলাম তাতে দেখা গেল না, এটা এটা থেকে সম্পূর্ণই আলাদা একটা ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন চলে যাব আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 52তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 52তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক হাসান। উনি পেশায় একজন পুলিশ সদস্য, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন, অর্থাৎ ডিএমপিতে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল, ওনার দাদার নাম নাজিম উদ্দিন সর্দার। দাদার মুখ থেকে এই ঘটনাটি বেশ কয়েকবার উনি শুনেছেন। তো চলুন ঘটনায় চলে যাই। সাল 1974 বা 75 সাল, ওই সময় দাদার বয়স 35-এর মতো। দাদা কিন্তু মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। উনি ছিলেন যেমন সাহসী তেমনই শক্তিশালী, লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। আর ওনার বাড়ি ছিল কিন্তু চলন বিলের পাশে। চলন বিলে কিন্তু অনেক আগে থেকেই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর দাদার পারিবারিক অবস্থাও আল্লাহর রহমতে বেশ ভালোই ছিল বলতে হবে। দাদার শখ ছিল মাছ ধরা। বর্ষাকালে বিলে যখন পানি থাকত তখন দাদা ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন, এটা ছিল তার শখ। এই নিয়ে দাদার পরিবারের লোকজন কিন্তু দাদাকে অনেক বকাঝকা করতেন, কেননা মাছ খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, শুধু মাছ ধরার নেশাটাই ছিল। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে দাদার ফেরত আসার আগ পর্যন্ত দাদিকে রাত জেগে বসে থাকতে হতো। উনি যে মাছগুলো আনতেন সেগুলো কাটাকুটি করতে হবে, আবার দাদার মা বাবাও তাদেরকে নিয়ে চিন্তায় থাকতেন। কেননা ওই সময় বিশেষ করে বর্ষাকালে ওই চলন বিলের আশেপাশের এরিয়াতে ডাকাতের উপদ্রব খুবই বেড়ে গিয়েছিল। এই কারণে মূলত তাকে নিয়ে চিন্তায় থাকতো তার পরিবারের লোকজন। তো যাই হোক, দাদা কিন্তু এসবে কোনো পাত্তাই দিতেন না। উনি ওনার মতো করে ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেতেন। পরিবারের সদস্যরা যে কথা বলতেন, এক কান দিয়ে প্রবেশ করিয়ে অন্য কান দিয়ে বের করে দেবার মতো অবস্থা হতো আর কি। এক রাতে উনি যখন বের হয়ে গেছেন, জ্যোৎস্না রাত ছিল, বইটা নিয়ে বের হয়ে গেছেন, রাত তখন আনুমানিক 8টা বাজে আর কি। তখনকার সময় রাত 8টা মানে তো বোঝাই যায় চারদিকে একদম শুনশান নিরবতা, অনেক রাত বলেই মনে হতো আর কি। উনি তো বের হয়ে গেছেন, হাতে একটা ছোট্ট লাইট নিয়ে চলে গিয়েছেন। প্রতিদিনের মতো কারেন্ট জাল পেতে রাখতেন যে সমস্ত জায়গাগুলোতে, ওইখানে উনি গিয়ে জাল পেতে রেখেছেন। এরপর উনি আবার বাড়িতে চলে আসবেন পরে সকালের দিকে বা ভোরের দিকে উনি আবার যাবেন। তো এরকম চিন্তা করেছেন, এরকমটাই উনি সবসময় করতেন আর কি। জাল পাতার এই কাজটা করতে করতে রাত আনুমানিক 10:30টার মতো বেজে যায় আর কি। দাদা ওনার নির্দিষ্ট জায়গায় জাল পাতার পর নৌকা নিয়ে পারের দিকে চলে আসেন। পারে এসে নৌকাটা খুঁটির সাথে বেঁধে সামনের দিকে আগাচ্ছিলেন। তো যেখান দিয়ে হেঁটে আগাচ্ছিলেন ওখানে কাদা ছিল। হঠাৎ করে কাদার ভেতরে পায়ের নিচে কোন একটা জিনিস অনুভূত হয়, শক্ত শক্ত। আবার মনে হচ্ছে যে জিনিসের উপর পা পড়েছে, এক সাইডে একটা গর্তের মতো আছে, মানে ওটা একটা মুখ রয়েছে। উনি পা দিয়ে একটু টাচ করে বারবার বোঝার চেষ্টা করছেন ঘটনাটা কি, পায়ের এখানে কি ঠেকল, জিনিসটাই বা কি। এরপর উনি কাদার ভিতরে হাত ঢুকিয়ে ওই জিনিসটাকে ধরে বের করে আনেন। তখন বোঝা গেল যে এই জিনিসটা আসলে একটা পিতলের ছোট্ট পাতিল। মুখটা খুব সুন্দর করে শক্ত করে কোন একটা প্লেট দিয়ে লাগানো আছে। তো ওই জায়গায় যখন উনি পা দিয়ে বারবার আঘাত করছিলেন, মানে কি বোঝার জন্য, ওইখানে একটা গর্তের মতো মনে হচ্ছিল। তো এটাই হচ্ছে সেই জিনিস। উনি চিন্তা করলেন কি নাকি আছে, থাক এটা নৌকার যে গোলই রয়েছে ওইখানে রেখে চলে যাই, পরে এসে দেখব জিনিসটা কি। উনি তো বাসায় চলে আসছেন, আবার সকালবেলা মাছ ধরার জন্য গিয়েছেন, ওটা কিন্তু ওই নৌকাতেই আছে, উনি ওটার কথা ভুলেই গেছেন একরকম। এরপর পরের দিন আবার আগের মতো রাত 8:30-এর দিকে জাল নিয়ে বেরিয়ে গেছেন মাছ ধরার উদ্দেশ্যে। উনি যখন নৌকার কাছে এসেছেন, উনি দেখেন এই নৌকার গোলইর উপরে একজন মুরব্বী বসে আছে, একদম স্বাভাবিক মানুষের মতোই দেখতে, গায়ে একটা চাদর জড়িয়ে আছেন আর কি। দাদা তো পুরোই অবাক। তখন দাদা ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বললেন যে আপনি কে, এত জায়গায় রেখে আপনি আমার নৌকায় বসে আছেন কেন? মুরব্বী লোকটি খুবই শান্তভাবে জবাব দিলেন, আমি পাশের গ্রামেই থাকি, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল তাই তোমার নৌকায় বসে আছি। এই কথা শুনে দাদা একটু বিরক্তই হলেন। উনি বললেন যে আমার সাথে যদি আপনার এতই জরুরি দরকার হয় আমার বাসায় যেতেন, নৌকায় এসে বসে থাকবেন কেন? আর আমি তো আজকে নাও আসতে পারতাম, আর আমি যে আসবই এটাও বুঝলেন কিভাবে? আর এখানে তো আরো নৌকা আছে দূরে দূরে, এটাই যে আমার নৌকা এটাও আপনি বুঝলেন কিভাবে? তখন মুরব্বী লোকটি বলে ওঠে, নাজিমুদ্দিন আমি সব জায়গা চিনি, এখানকার সবাইকেই জানি। দাদার নাম হঠাৎ করে বলে ওঠার কারণে দাদা আর বেশি কিছু ভাবলেন না। দাদা ভাবলেন যে এলাকায় তো ওনার বাবার একটা ভালো সুনাম আছে, তাই হয়তো তাকেও চেনে। তখন মুরব্বী বললেন যে তুমি আগে নৌকায় উঠে জাল দেখতে শুরু করো তো বাপু, বেশি দেরি করলে তোমার জালে যে মাছগুলো আটকা পড়ছে এগুলো কিন্তু কাঁকড়ায় খেয়ে শেষ করে ফেলবে। বলে রাখা ভালো, বিলে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া থাকে, জালে মাছ আটকালে কাঁকড়াগুলো কিন্তু সেগুলো খেতে আসে। দাদার কথা না বাড়িয়ে মুরব্বীকে বলেন ঠিক আছে আপনি তাহলে একটু বৈঠা বান, আমি জাল চেক করে দেখি, তাহলে তাড়াতাড়ি হবে আর কি, আর আপনি এর মধ্যে কি জরুরি কথা বলতে চান সেটাও বলে ফেলেন। দাদা ওই মুরব্বীর দিকে বৈঠা দিয়ে নৌকা এসে বসেন। মুরব্বী আর দাদা প্রথমে স্বাভাবিক কথাবার্তা বলছিলেন, আর দাদা জাল দেখছিলেন, তুলনামূলকভাবে অন্যদিনের থেকে একটু বেশি মাছই দাদা পাচ্ছিলেন, দাদাও খুশি। কিছুক্ষণের মধ্যে জাল দেখা শেষ হতেই দেখা গেল মাছ রাখার জন্য দাদা যে বড় পাতিল এনেছিলেন সেই পাতিল ভরে গেছে। দাদা এবার ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বলেন যে চাচা আপনি তো আমাকে আপনার জরুরি কথাটাই বললেন না, যেটা বলার জন্য আপনি এত কষ্ট করে এখানে আসছেন, আমি তো একটু পরে বাসায় চলে যাব। তখন ওই মুরব্বী খুব শান্তভাবে বলে ওঠেন যে নাজিমুদ্দিন কাল রাতে তুমি বাবা একটা পিতলের পাতিল পেয়েছিলে? যেভাবে দাদা স্বাভাবিক বলেন হ্যাঁ চাচা পেয়েছি, কিন্তু এটা আপনি জানেন কিভাবে? আমি নিজেই তো এটার কথা ভুলে গেছি, আপনার কথা শুনে আমার মনে আসলো, আর ওই সময় তো আমার আশেপাশে কেউ ছিল না। তখন ওই মুরব্বী মুচকি হেসে বললেন যে, নাজিমউদ্দিন, আমি আগেই বলেছি আমি সব জানি। এবার দাদা একটু ভয় পেয়ে গেলেন। মুরব্বী অবশ্য বিষয়টা বুঝতে পেরে উনি বললেন যে, শোনো বাবা, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমাকে চাচা বলেছ, তুমি আমার ছেলে সমতুল্য, আমি তোমার কোনো ক্ষতি করব না। এবার দাদার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভয়ে। দাদা বুঝতে পারছেন যে উনি কোনো একটা কিছুর খপ পড়ে পড়েছেন। দাদা এবার ভয়ে ভয়ে বলে উঠলেন, আচ্ছা সত্যি করে বলেন তো আপনি কে, আমি আসলে খুব ভয় পাচ্ছি। তখন ওই মুরব্বী বলছেন, আমি কে এটা না জানাই তোমার জন্য ভালো, জানলে তো তুমি ভয় পাবে। তবে আমি যে কোনো মানুষ নেই এটা জেনে রাখো, আর এটাও জেনে রাখো আমি তোমার ক্ষতি করব না, আর এই বিষয়ে তুমি একদম 100% নিশ্চিত থাকো। ক্ষতি করার ইচ্ছা থাকলে তো আরো আগেই করতে পারতাম। দাদা তো ভয়ে ঘেমে একদম গোসল করে উঠেছেন। এবার উনি আস্তে আস্তে বলছেন যে, আমাকে আপনি কিছু একটা বলতে আসছিলেন, তো বলেন দেখি। তখন ওই মুরব্বী বলে উঠলে, মানে বলে উঠলো আর কি, নাজিমউদ্দিন, কাল যে পিতলের পাতিলটা পেয়েছো ওটা কোথায় বাবা? ওইটা দিয়ে একটা কাজ আছে। দাদা তাড়াতাড়ি নৌকার গোলের ওইখান থেকে ওই পিতলের পাতিলটা বের করে হাতে নিলেন। দাদা ভয়ে ভয়ে বললেন যে, এই যে চাচা, এটাই তো গতকাল আমি পেয়েছিলাম। সেই মুরব্বী এবার সেই আগের মতো শান্তভাবে বললেন যে, নাজিমউদ্দিন, এই পিতলের পাতিলের মুখটা খুলে দাও। দাদা ভয়ে কাঁপা কাঁপা হাতে ওনার শক্তি প্রয়োগ করে পাতিলের মুখের ঢাকনাটা খুলে ফেললেন। সাথে সাথে আশেপাশের পরিবেশে কালো ধোঁয়ায় ছেয়ে গেল। এমন ধোঁয়া যে দাদা নৌকার এই পাশের গোলই থেকে ওই পাশে বসে থাকা ওই মুরব্বীকে দেখতে পাচ্ছেন না। দাদা তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। ঠিক ওই সময় ওই ধোঁয়ার ভেতর থেকে গম্ভীর কণ্ঠে ওই মুরব্বী বলে ওঠে, ধন্যবাদ নাজিমউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আর ওই সময় বিকট কণ্ঠে এক হাসির শব্দ শোনা যাচ্ছিল। 4-5 মিনিট পর পরিবেশ একদম ঠান্ডা, ধোঁয়াও কেটে গেছে, আগের মতো একদম শান্ত পরিবেশ। কিন্তু ওই চাচা আর নাই, মানে ওই মুরব্বী নৌকায় আর নাই। নৌকা আছে বিলের মাঝখানে, চাচা তো নৌকা থেকে নেমে কোথাও যাবেন তাই না? উনি তো নৌকা থেকে নামেনি। চাচা যেখানে ছিলেন ওখানে নৌকার উপরে বৈশাটা পড়ে আছে। দাদা বুঝতে পেরেছেন যে আসলেই চাচা মানুষ নন, চাচা তো নিজেও বলেছিলেন। কিন্তু ওই সময় এতটাই ভয় পেয়েছিলেন যে নৌকার ভিতরে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। দাদা যখন জ্ঞান ফেরত আসে তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। দাদা নৌকার ভিতরে একাই আছে, নৌকা ওভাবেই ভাসছে, ভাসতে ভাসতে পাড়ের কাছে চলে এসেছে। কোন লোকজনও ওনাকে ধরাধরি করে আর বাসায় আনে নাই, কারণ তখনও কোন লোক ওনাকে দেখেই। আর ওই যে পাতিলের ভিতরে যে মাছগুলো ছিল, মাছগুলো কিন্তু ওরকমই ছিল যেমন উনি দেখেছিলেন জ্ঞান হারাবার আগে, ওরকমই ছিল। কোনো মাছ কমে নাই, মাছ যে বেড়ে গেছে অনেক সেটাও না, ওরকমই ছিল। দাদা দেরি না করে মাছগুলো নিয়ে বাসায় যান। বাসায় যাবার পর কাউকে কিছু না বলে গোসল করে নিয়েছেন। দাদি তো অনেক চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কেন রাতের বেলা বাসায় উনি আসেন নাই। সারা রাত পরিবারের সদস্য টেনশনে ছিলেন, থাকাটাই স্বাভাবিক। দাদা কিছু একটা বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওই সময় দাদার মা বাবা এসেও তো দাদাকে ইচ্ছা মতো বকাঝকা শুরু করছেন। এদিকে দাদার শরীরে কিন্তু খুব জ্বর চলে এসেছিল, তো মানে ওই সময়ের মধ্যে আর কি, ততক্ষণে তো দাদার শুধু একটা কথাই মনে আসছিল যে, যা হলো, এটা কি স্বপ্ন দেখলাম নাকি? ওই মুরব্বীটাই বা কে, কালো ধোয়ার মতো জিনিসটাতে দেখলাম, তারপর বিকট একটা হাসি দিল, এই হাসি দিল কে? দাদা বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েন, ঘুমিয়ে গেন, মানে ঘুমিয়ে যান আর কি। দিনের বেলাতে ঘুমানোর অভ্যাস খুব একটা ছিল না, তবে উনি যখন ঘুমিয়ে যান তখন ঘুমের মধ্যেই উনি দেখতে পেলেন কে যেন ওনার রুমের মধ্যে ঢুকলো। বুঝতে পারলেন এটা সেই মুরব্বী যাকে উনি নৌকার উপর দেখেছিলেন। তো সেই মুরব্বী দাদাকে বলছেন যে, নাজিমউদ্দিন, আজকে রাতের বেলা একটু তাড়াতাড়ি চলে এসো নৌকার কাছে, তোমার মনে তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজকে প্রশ্নের উত্তর দিব। তো এই কথা শোনার পর দাদা ধরফড়িয়ে ঘুম থেকে উঠেন। উঠে দেখেন যে কেউ নাই, কিচ্ছু নাই, তার রুমে কেউই যে ছিল এটাও বোঝা যাচ্ছে না। দাদা বুঝতে পারলেন এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু দিনের বেলাতে এরকম একটা জীবন্ত স্বপ্ন উনি দেখেছেন এটাও আসলে স্বপ্ন বলেও মনে হচ্ছিল না। এটা তো নিছক স্বপ্ন বলেও কোনোভাবেই উনি মেনে নিতে পারছেন না। যাই হোক, আল্লাহর রহমতে জ্বরও কমে আসে। যথারীতি দাদা রাতের বেলা ঠিক আগের মতো বৈঠার মাছের যে খালো এটা হাতে নিয়ে বের হয়ে গেছেন বাড়ি থেকে। দাদি অনেকবার নিষেধ করার পরও দাদা এই নিষেধ কানে না দিয়ে চলে গেলেন নৌকার কাছে। গিয়ে দেখলেন সেই আগের দিনের মুরব্বী আগের মতোই নৌকার গোলের উপর বসে আছে। দাদা তো এবার ভয়ে ভয়ে মুরব্বীকে সালাম দিয়েছেন। মুরব্বী মুচকি হেসে সালামের উত্তর নিয়ে দাদাকে নৌকায় এসে বসতে বললেন। দাদা নৌকায় উঠে মুরব্বীকে কিছু বলবেন, ওই সময় মুরব্বী বলল যে নাজিমুদ্দিন নৌকা বিলের মাঝখানে নিয়ে চলো আর বইশাটা আমার হাতে দাও, আমি নৌকা পাচ্ছি, তুমি জাল দেখতে থাকো আর জাল পাততে থাকো। ওনার হাতে যে বইটা দিবেন একটু সাহস পাচ্ছিলেন না আর কি, তারপরও দেখলেন যে উনি খুব আন্তরিকতার সাথেই বইটা নিতে চাচ্ছেন, তো দাদা দিয়ে দিলেন। উনি আট দশটা মানুষ যেভাবে নৌকা বাইতে থাকে উনি ওইভাবেই নৌকা বাইতে থাকেন, নৌকাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিলের মাঝখানের দিকে। তখন উনি বলছেন, তোমার মনে তো অনেক প্রশ্ন, আমি আজকে যতটুকু বলা যায় ততটুকুই বলবো, আর এই ঘটনার পর মনে প্রশ্ন আসবে, এটাই তো স্বাভাবিক বিষয়। এরপর ওই মুরব্বী বলতে থাকেন যে আমার নাম দানিয়াল, আমরা ইফ্রিত সম্প্রদায়ের জিন, আমাদের বাড়ি ভারতের আসাম প্রদেশের কার্বি আংলং পাহাড়ের গুহায়, আমি আমার সম্প্রদায়ের সর্দার, আমাদের সম্প্রদায় ছোট বড় মিলিয়ে বিশটির বেশি কাবিলা আছে, আমি তাদের সর্দার দানিয়াল, আমরা শুরু থেকেই ছিলাম অনেক শক্তিশালী আর জাদুবিদ্যায় পারদর্শী, আর আমাদের মূল কাজ ছিল বড় বড় জিনের সম্প্রদায়ের কাবিলাগুলো আক্রমণ করে নিজেদের দখলে নিয়ে নেয়া, তাদের সম্পদগুলো হাতিয়ে নেয়া, আর যুদ্ধ করায় আমরা ছিলাম খুবই পারদর্শী, জাদু এবং যুদ্ধ দুটোতেই আমরা ছিলাম সিদ্ধ হস্ত। আর বলছি ছিলাম, বলার কারণ হচ্ছে এসব করা আমরা ছেড়ে দিয়েছি বহু বছর আগে, এখন আমরা সাধারণ জিনদের মতো জীবনযাপন করি, ইসলামী শরিয়া অনুযায়ী যেভাবে একজন মুসলিম চলে আমরা সেভাবেই চলি। এর পেছনে একটা কারণ রয়েছে, তোমাকে বলবো তবে আজকে না অন্যদিন, তোমাকে আমার ভালো লেগেছে আর তোমাকে এখন থেকে তুই বলে সম্বোধন করব। এর পরপরই উনি তুই বলে সম্বোধন করতে থাকেন, উনি বলতে থাকেন তুই আমার একটা বড় উপকার করেছিস, তাই তোকে আমি সব বলবো, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বলে থামল জিন দানিয়েল। তখন দাদা বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, তাহলে গতকাল পিতলের পাতিল খোলার সময় একটা বিকট হাসির আওয়াজ শুনলাম, সেটা কে ছিল? তখন ওই মুরব্বী দানিয়াল জিন বলে উঠলেন যে ওইটা আমার একমাত্র ছেলে দাউস ছিল, আমাদের সম্প্রদায়ের পরবর্তী সর্দার এই দাউস, আর আমার এই একমাত্র ছেলেকে তুই মুক্তি দিয়েছিস, জেনে হোক আর না জেনেই হোক, এজন্য আমি এবং আমার পুরো সম্প্রদায় তোর কাছে কৃতজ্ঞ। দাদা তো অবাক হয়ে গেলেন, দাদা বললেন যে দাদা আমি মুক্তি দিলাম আপনার ছেলেকে, কিন্তু কিভাবে, আমি তো শুধু ওই পিতলের পাতিলের মুখটাই খুলেছি। তখন মুরব্বী জিন বলে উঠলেন যে এর পেছনে এক বড় একটা কাহিনী আছে রে নাজিমুদ্দিন, তোকে সব বলবো অন্যদিন, তবে গতকাল রাতে তুই যে পিতলের পাতিলের মুখটা খুলেছিলি সেখানে আমার ছেলে দাউস প্রায় ৪০ বছর যাবত বন্দী হয়েছিল, এই বন্দিত্ব দশা তোর মাধ্যমেই আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছেন, ও এখন মুক্ত হয়ে গেছে। দাদা এসব শুনে খুব আগ্রহী হয়ে পরে ঘটনা কি হয়েছে এটা জানার জন্য চাচাকে প্রশ্ন করলেন, মানে ওই মুরব্বীকে প্রশ্ন করলেন, তবে একটু ভয় পাচ্ছিলেন যে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করবেন, দাদার মনে আবার অনেক কৌতূহল। তখন ওই মুরব্বী দানিয়াল জিনটা বলল যে শোন, তুই তো জাল দেখতে থাক, আমি নৌকার বৈঠা পাচ্ছি, আপাতত এই কাজটি কর। এরকম বেশ কিছুক্ষণ হলো, জাল দেখা শেষ হলে ওই মুরব্বী বলে উঠলেন, নাজিমুদ্দিন আজকে তো আল্লাহর রহমতে বেশ ভালোই মাছ জালে আটকে পড়েছে রে। তখন এই দাদা বলছেন সব আল্লাহ তাআলার ইচ্ছা। তখন ওই মুরব্বী খুশি হয়ে বললেন যে এই আল্লাহর ইচ্ছার কথাটা বললে এটা শুনে আমার আরো ভালো লাগলো, কারণ আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়, ভালো হোক খারাপ হোক তকদিরের ভালো মন্দ সব আল্লাহ তাআলার তরফ থেকেই হয়, এটা বিশ্বাস করতে হবে। তখন ওই যে বয়স্ক জিন উনি বলে উঠছেন যে নাজিমুদ্দিন রাত তো প্রায় শেষের দিকে রে, আমাকে তো চলে যেতে হবে, আমার অন্য কাজ আছে, তুই যা বাড়িতে যা বিশ্রাম নে, কিছুক্ষণ পরে এসে আবার জালগুলো দেখাশোনা করিস যদি দরকার হয়, আজকে আর কোনো কথা বলবো না, চল এখন পাড়ের দিকে চলে যাই। তখন নাকি এই দানিয়াল জিনই বইটা বাইতে বাইতে নৌকাটা পাড়ের দিকে নিয়ে আসে। এরপর দাদার চোখের সামনে একটা ধোয়ার কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠেই ওই ধোয়াটা বাতাসের মতো মিলিয়ে যায়। এটা দেখার পর দাদা যে ভয় পাবেন বিষয়টা এরকম হল না, দাদা একটুও ভয় পান নাই, উনি স্বাভাবিকভাবে বাসায় চলে আসেন, ফজর নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। দাদার মনে শুধু একটাই চিন্তা আর কৌতূহল, মুরব্বী চাচার কাছ থেকে বাকি ঘটনা উনি শুনবেন। তবে এরপরে টানা পাঁচ ছয় দিন উনি মাছ ধরতে এলেও একটা দিনও ওই দানিয়াল জিনের সাথে ওনার সাক্ষাৎ হয়নি। তবে সপ্তম দিনে এসে দেখা গেল যে ওই দানিয়াল জিন নৌকার গোলের উপরে বসে আছে, ওই মুরব্বীর বেশে, স্বাভাবিক সুরতে আর কি। তখন দাদা বলছেন যে কি ব্যাপার চাচা, আপনি এতদিন আসলেন না যে? তখন উনি বললেন যে ওনার সম্প্রদায়ের দুইটা কাবিলার ভিতরে একটা ঝামেলার বিচার করার জন্য উনি কয়েকদিন ব্যস্ত ছিলেন, তাই আসতে পারেনি। এরপর দাদা নৌকায় উঠে চাচার হাতে নিজেই বৈঠাটা ধরিয়ে দিয়ে বললেন যে চাচা আপনি খুব সুন্দর বৈঠা পাইতে পারেন। এই কথা শোনার পর ওই মুরব্বি দানিয়াল জিন মুচকি হেসে দিয়ে বললেন যে দে বৈঠাটা আমার কাছে দে। কিরে তুই যে আমাকে এখন আর ভয় পাচ্ছিস না? তখন দাদা বলে ওঠেন যে আপনি আমাকে ভাতিজা বলছেন, আমার ছেলের মতো মনে করছেন, আর আমার ভয় কিসের, আমার ভয়ের কিছু নাই। তখন আবার এই মুরব্বি চাচা মানে দানিয়াল জিন মুচকি হেসে বললেন যে হ্যাঁ তা তো বটেই রে, আমি যেই সুরতে তোর সামনে আসি তাতে ভয় পাবার কোনো কারণ নাই, কিন্তু আমার আসল চেহারা যদি তুই দেখিস তাহলে নিশ্চিত তুই ভয় পাবি, এই কারণেই আমি এই সুরতে আসি। এদিকে দাদার হলো ব্যাপক আগ্রহ, আসল ঘটনা কি শুনবেন এটা বাদ দিয়ে এখন দাদার মনের মধ্যে এমন এক কৌতূহল চেপে বসেছে যে এই দানিয়াল জিনের আসল চেহারা দেখবে। তখন তো দাদা বলছেন যে চাচা ঘটনা পরে শুনবো, আগে আপনার আসল চেহারা দেখতে চাই। এদিকে এই মুরব্বি দানিয়াল চাচা বলেছে না 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 এটা করা যাবে না, তোর অনেক ক্ষতি হবে, আমাদের যে বিকট চেহারা এটা আসলে যদি কেউ দেখে সজ্ঞানে দেখে তাহলে তার শারীরিক অনেক ক্ষতি হয়ে যায়, তুই তো ভয়ে মারাও যেতে পারিস। দাদা বলতেছেন যে চাচা মহান মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছি, ওখানে তো মারা যেতে পারতাম, ওখানে শহীদ হতে পারতাম, আল্লাহ তাআলা তো বাঁচিয়ে আনছেন, আর এখন আমার মনের মধ্যে আরো অনেক বেশি সাহস হয়ে গেছে, আর আপনার সাথে আমি কথাটা তো বলতেছি অনেকক্ষণ ধরে, কয়েকদিন কথা বললাম, এখন আর ভয়ের কি আছে। কিন্তু এই মুরব্বি চাচা দানিয়াল জিন সে বারবার শুধু বলছে না রে কাজটা ঠিক হবে না। আচ্ছা তুই এই কথা বাদ দে, এই প্রসঙ্গ বাদ দে, অন্য প্রসঙ্গে আমরা কথা বলি। কিন্তু কোনোভাবেই এই নাজিমুদ্দিন দাদা উনি এই প্রসঙ্গ বাদ দিতে চাচ্ছিলেন না। এরকম প্রায় আধা ঘন্টার মতো বারবার যখন রোধ করছেন আর ওদেরকে উনিও বোঝানোর চেষ্টা করছেন যে শরীরের ক্ষতি হবে, এটা করা যাবে না, কিন্তু না দাদা দেখবেনি, কি আর করা। তখন ওই দানিয়াল জিন রাজি হলেন যে ঠিক আছে তোকে আমি আমার আসল স্রোত দেখাচ্ছি, তবে মনে রাখিস তোর কিন্তু একটা না একটা সমস্যা হবে, এর জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবি না। তখন নাকি দাদা বলে ওঠেন যে চাচা আমার কোনো ইয়া নাই মানে দাবি নাই, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ও আমি আসল রূপে আপনাকে দেখতে চাই। তখন ওই দানিয়াল জিন বললেন যে ঠিক আছে তুই এখন চোখ বন্ধ কর, আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবি, তবে মনে রাখিস চোখ খোলার পর এক নজর দেখে কিন্তু আবার চোখ বন্ধ করে ফেলবি, এর বেশি কিছু কিন্তু করিস না, বেশিক্ষণ তাকিয়ে থাকিস না। তখন দাদা বললেন আচ্ছা ঠিক আছে, এই বলে উনি চোখ বন্ধ করলেন। এইবার ভয়ঙ্কর এক গম্ভীর কণ্ঠের আওয়াজ আসলো যে নাজিমুদ্দিন চোখ খোল। উনি যখন চোখ খুলেছেন এইটা যখন দাদা দেখেছেন তখন তো ভয়ে দাদার পিলে চমকে উঠল। দাদা কল্পনাই করতে পারেননি শান্ত স্বভাবের মুরব্বি চাচার আসল রূপ এমন ভয়ঙ্কর। দাদার বর্ণনা অনুযায়ী দাদা চোখ খোলার পর দেখলেন চারদিকে শুধু ধোয়া আর ধোয়া, ধোয়ার ভেতর যেন একটা পাহাড় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা ভয়ঙ্কর আকৃতির একটা পাহাড়, আর এটার মুখ এতটাই ভয়াবহ যে পুরো মাথায় গালে সবখানে বড় বড় নাকি কাটা দেখা যাচ্ছে, আর চোখ দুটো মনে হচ্ছে গাছের গুড়ির মতো, আর চুলগুলো জীবন্ত সাপের মতো কিলবিল করছে, সাপ না তবে মনে হচ্ছে চুলগুলো কিলবিল করছে, পুরো শরীরে এত বড় বড় লোম, মোটা মোটা লোম মনে হচ্ছে এক একটাই বড় দড়ির মতো। দাদা এতটুকু দেখেই এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দাদার যখন জ্ঞান ফেরত আসে তখন নিজেকে বাসায় দেখতে পান। পরে দাদি বলেন যে ওনার আসতে দেরি দেখে দাদার বাবা খুঁজতে বিলে গিয়েছিলেন, তখন ঘাটে নৌকার উপর অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর সবাই ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসছেন, আর তিন দিন পর জ্ঞান ফিরেছে। এটা শুনে দাদা খুবই অবাক হন, তিন দিন পর জ্ঞান ফিরল। এরপর দাদা ফিল করলেন ওনার পুরো শরীর অবশ হয়ে গেছে, একদম প্যারালাইজড রোগীর মতো হয়ে গেছেন উনি। দাদি বলেন যে টানা তিন দিন উনি নাকি এতটুকু নড়াচড়া করেন নাই, একদম মৃতের মতো পড়েছেন, শুধু শ্বাস প্রশ্বাস চলেছে, যেভাবে শুয়েছিলেন এখন ওভাবেই শুয়ে আছেন। দাদা এসব শুনে চুপ করে আছেন, উনি চেষ্টা করছেন শরীরের সমস্ত শক্তি ফিরিয়ে এনে বডিটাকে একটু নাড়ানোর জন্য, কিন্তু না, উনি পারছিলেন না, উনি ভালো করে কথাই বলতে পারছিলেন না। দাদার আব্বা দাদাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, দাদা কোনো উত্তর দেন নাই, দাদা শুধু বলেন যে আমি নিজেও জানি না কি হয়েছে। এইভাবে প্রায় ১৩ দিন দাদা বিছানায় শয্যাশায়ী ছিলেন, ওনার জরুরতগুলো বিছানাতেই সারতে হতো, এমন একটা অবস্থা। ১৩ দিন পর এক রাতে দাদার ঘরে সেই মুরব্বী এসে হাজির হন সশরীরে, দাদি ঘুমাচ্ছিলেন। ওই মুরব্বী জিন চাচাকে দেখে বলেন যে কিরে নাজিমুদ্দিন, আমি বলছিলাম না যে দেখিস না, বলেছিলাম যে এক নজর দেখে চোখ বন্ধ করবি, তুই চোখ খুলে তাকিয়ে আসিস, কাজটা ভালো হয়েছে, এই দেখ কি পরিণতি হয়েছে, এটা তো আমি করিনি, এর জন্য তুই দায়ী, তুই নাকি অনেক সাহসী, তো কিসের সাহসে, ভয়ে তো তোর পুরো শরীর অবশ হয়ে গেছে, বারবার নিষেধ করার পরেও তুই শুনলি না, আমার আসল চেহারা দেখার জন্য জোর জবরদস্তি করলি, এখন দেখ কি অবস্থা। দাদা কোনো উত্তর দেন, শুধু অঝরে কান্না করছেন। তখন ওই মুরব্বী দানিয়াল চাচা বলে ওঠে, আচ্ছা চিন্তা করিস না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। এই বলে ওই মুরব্বী দানিয়াল জিন ওনার পাঞ্জাবির পকেট থেকে একটা তেলের বোতল বের করে নিজের হাতে দাদার গলা থেকে পায়ের নখ অবধি তেল মালিশ করে দিলেন, এবং দাদাকে বললেন যে নাজিমুদ্দিন তুই ঘুমিয়ে পড়, সকালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবি, পরে দেখা হবে ইনশাল্লাহ। এই বলে ওই সময় নাকি ওই মুরব্বী দানিয়াল জিন ধোয়ার কুণ্ডলি পাকিয়ে টিন ভেদ করে চলে গেল, দাদাও ঘুমিয়ে পড়লেন। অবিশ্বাস্যভাবে পরের দিন সকালবেলা দাদা দিব্যি সুস্থ হেঁটে বেড়াচ্ছেন, সবাই তো অবাক, কিভাবে সম্ভব, দাদা নিজেও অবাক হয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন, মুরব্বী দানিয়াল জিনের জন্য দোয়া করেন। দাদা সুস্থ হয়ে গেলেও বেশ কিছুদিন কিন্তু উনি মাছ ধরতে যান নাই, একটা সময় এসে আবার মাছ ধরার নেশা চেপে বসে, প্রায় এক মাস উনি বিলে মাছ ধরতে যান নাই, এক মাস পর আবার যাওয়া শুরু করেছেন, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দাদা সেই অতি আগ্রহের যে ভাবটা এটা তো যায় না, আবার মাথায় চলে আসে যে আচ্ছা ওই চাচা তো বলেছিলেন যে একটা ঘটনা বলবেন, এখন সেই ঘটনা তো শুনতে হবে, এইসব নিয়ে উনি আবার চিন্তা ভাবনা করা শুরু করেছেন। তখন চিন্তা করলেন যে আবার যদি ওই মুরব্বী আসে তখন জিজ্ঞেস করবেন যে ওই ঘটনাটা কি। এরপর কয়েকদিন উনি মাছ ধরতে গিয়েছেন টানা, এর মধ্যে ওই দানিয়াল জিন আসেনি, তবে এক রাতে দেখা গেল যে দানিয়াল জিন আসছেন। দানিয়াল জিনকে দেখে দাদা তো খুবই খুশি, সে বলছে যে চাচা আমার শরীরে তেল মালিশ করে দিয়ে সেই যে গেলেন, এর ভিতরে তার আসলেন না। তখন ওই দানিয়াল জিন বলে ওঠে যে আমি তোর উপর বেজায় রাগ করেছিলাম রে, তোকে এত নিষেধ করার পর তুই আমাকে বাধ্য করলি আমার স্বরূপে আসতে, এটা কি ভালো করছিলি বল, আমি তো আগেই বলছিলাম তোর ক্ষতি হবে, তুই তো শুনলি না। তখন দাদা হাত জোর করে বলেন যে চাচা আমাকে মাফ করে দেন, আমি আসলে এতটাই আগ্রহী ছিলাম তাই নিজেকে আর আটকাতে পারিনি। তখন ওই দানিয়াল জিন বলে ওঠে সব বিষয়ে এত আগ্রহ ভালো না, দাদা বলে ওঠেন চাচা এই ভুল আর জীবনে হবে না আমার। তখন ওই দানিয়াল জিন বলে আচ্ছা ঠিক আছে বাদ দে, যা হওয়ার হয়েছে, তা কেমন মাছ পেয়েছিস, দাদা বলেন আজকে আল্লাহর রহমতে অনেক মাছ পেয়েছি। এইসব বলে কিছুক্ষণ গল্প করার পর চাচার কাছ থেকে বিদায় নেওয়ার আগে দাদা বলে ওঠে আচ্ছা চাচা একটা কথা বলি যদি রাগ না করেন। তখন ওই দানিয়াল জিন মুচকি হাসি দিয়ে বলেন যে নাজিমুদ্দিন তুই কি বলবি আমি বুঝতে পারছি, তুই বল রাগ করবো না। তখন দাদা অভয় পেয়ে বলেন যে চাচা আপনি ওই যে আমাকে বলেছিলেন পিতলের পাতিল ভিতরে আপনার ছেলে দাউস বন্দী ছিল, এই ঘটনাটা আমাকে শোনাবেন। তখন দানিয়াল জিন বলে হ্যাঁ শোনাবো, তোকে অনেক কিছুই দেখাবো, আগামীকাল রাতে এখানে চলে আসবি, তোকে আমার সাথে আমাদের এলাকায় নিয়ে যাব, তখন আরও বেশ কিছু জিনিস দেখতে পারবি, আরও কিছু জিনিস জানতেও পারবি। দাদা এই কথা শুনে তো বেশ মানে আরও কৌতূহলী হয়ে যান, উত্তেজিত হয়ে যান, দাদা বলেন যে চাচা আগামীকাল তাহলে এইখানে আমি আগে ভাগে এসেই আপনার জন্য অপেক্ষা করব। তখন ওই দানিয়াল জিন আচ্ছা ঠিক আছে এখন চল আমরা চলে যাই এখান থেকে। তো ওভাবেই কিন্তু ওই পারে এসে ওই দানিয়াল জিন ধোয়ার মতো হয়ে চলে যায়, দাদাও বাড়িতে চলে আসেন। পরের দিন সন্ধ্যার পর থেকেই দাদা অপেক্ষা করছেন যে কখন আরেকটু রাত গভীর হয় আর তাড়াতাড়ি যাবেন, দাদি বুঝতে পারছেন না যে আসলে ঘটনাটা কি, তার তো মাছ ধরার জন্য আগ্রহ আছে ঠিক আছে, কিন্তু এইভাবে অধীর আগ্রহ নিয়ে বসে আছে ঘটনাটা কি, এখানে অন্য কোনো ব্যাপারটা বা থাকতে পারে। একটা সময় দাদা বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পর উনি গিয়ে দেখেন যে তখনও দানিয়াল জিনটা আসেনি, একটু মন খারাপ হলো যে চাচা বলছিলেন যে আসবেন এখনো আসেনি। নৌকার উপর যখনই বসছেন হঠাৎ করে মনে হলো চতুর্দিকে ধোঁয়ায় ভরে গেছে, ধোয়াটা যখন কেটে গেল তখন দেখা গেল ওই যে দানিয়েল জিন নৌকার গোলই বরাবর এসে বসে আছে। তখন দাদা বললেন যে চাচা আপনি দেরি করলেন, যে আমি আপনার অপেক্ষায় আছি অনেকক্ষণ ধরে। তখন দানিয়েল জিন একটু মুচকি হেসে বলেন, আমি দেরি করি নাই রে, তুই অনেকটা আগেই চলে আসছিলি। তবে শোন, সব বিষয়ে এত আগ্রহী হওয়া কিন্তু ভালো না, তোকে আগেই আমি এটা বলেছি। তোকে এখন আমি আমাদের সম্প্রদায় নিয়ে যাব, তবে একটা কথা ভালো করে মাথায় রাখিস না জিমুদ্দিন, আমি ওই গোত্রের সর্দার, এমন কিছু করিস না যাতে সবার কাছে আমি ছোট হই। আমাদের গোত্রে কারোর ঢোকার অনুমতি নেই, শুধু তোকে নিয়ে যাচ্ছি, কারণ তুই আমার একমাত্র সন্তানকে মুক্তি দিয়েছিস। তোকে আমাদের গোত্রে নিয়ে যাওয়ার পর তুই আমার কাছে থাকবি, সবার সাথে কথা বলবি, মন যা চায় খাবি, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখিস, ওখানকার কোনো জিনিস নিজের কাছে রাখবি না, লুকিয়ে হোক আর যেভাবেই হোক। দাদা বললেন, চাচাই সব বিষয় নিয়ে চিন্তা করবেন না, আমি সব বিষয়ে আগ্রহী ঠিক আছে, কিন্তু আমি চোর বা লোভী নই, অন্য কারো জিনিস তার অনুমতি ছাড়া আমি হাত দেই না। একথা শোনার পর দানিয়েল জিন বলে, আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর আর আমার হাতটা চেপে ধর, আমি বললে চোখ খুলবি, এর আগে চোখ খুললেই কিন্তু তুই ভয় পাবি। দাদা কথা মতো চাচার হাত ধরে চোখ বন্ধ করলেন, কিন্তু দাদা ছিলেন অতি উৎসাহী সব মানে সব বিষয় নিয়ে আর কি। জিন চাচার নিষেধ সত্ত্বেও দাদা এক চোখটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করছেন যে দাদা আসলে কোথায় আছেন। দাদা দেখেন যে চাচা আকাশ বাতাস ফুরে শুধু উপরের দিকেই উঠছেন, আর এত গতি তা বলার বাহিরে। দাদা ভয়ে আবার চোখ বন্ধ করতেই মুরব্বী চাচা বলে উঠলেন, নাজিমুদ্দিন চোখ খোল, চলে এসেছে, আর তোকে এত বলার পরও তোর চোখ খুলতেই হলো, তোকে নিয়ে তো আমি খুবই চিন্তায় আছি রে, কখন যে কি করে বসবি, কোন বিপদ ঘটিয়ে বসবি তা আল্লাহ তালা ভালো জানে। দাদা কথার কোনো উত্তর না দিয়ে শুধু চারদিকে দেখতে লাগলেন। দাদা অবাক হয়ে চাচাকে বললেন, চাচা এ কেমন দেশ, গাছপালা নাই, শুধু বড় বড় পাহাড়ই তো দেখতেছি। মুরব্বী চাচা বললেন যে এটাই আমার সম্প্রদায় রে নাজিমুদ্দিন। দাদা চিন্তা করেছিলেন যে ছোটবেলায় শুনেছেন জিনেদের দেশে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, ফলমূল আছে, অনেক বড় বড় সুন্দর প্রাসাদ, এখানে দেখি খালি পাহাড় আর পাহাড়, এ কেমন জায়গায় চলে আসলাম, মানুষের গল্পের সাথে তো মিলতেছে না। তখন ওই দানিয়েল জিন বলে ওঠেন যে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছিস, এখানে বেশ কিছু গুহা আছে, আমরা এর ভিতরেই থাকি। দাদা খেয়াল করলেন এখানে যে পাহাড়গুলো আছে এক একটার উচ্চতা অনেক। এরপর ওই দানিয়েল জিন বললেন যে তুই আমার হাত ধর, এখন আমরা আমার প্রাসাদে যাব। তখন নাজিমুদ্দিন দাদা বলতেছেন, প্রাসাদ কোথায়, এ তো খালি পাহাড় আর পাহাড়। তখন ওই দানিয়েল জিন বলছেন যে তোর এত কথার অভ্যাস আর গেল না, চুপ থাক, আমার সাথে আয়। কিছুটা পথ হাঁটার পর একটা বেশ বড় পাহাড়ের সামনে আসলেন, আসতেই বিশাল দুটো দরজা খুলে গেল, এই দরজাটাও পাথরের দরজা। ওই দরজাটা নাকি এত বিশাল ছিল, এক পাশে প্রায় 50 জনের মতো, অপর পাশে 50 জনের মতো, এরা দুজন মিলে ধাক্কাতে ধাক্কাতে দরজা খুলে দেয়। আর দরজার ওখানে যারা ছিল তাদের উচ্চতা 20 ফুটের কম হবে না, অনেক স্বাস্থ্যবান, সবাই খালি গায়ে ছিল, সবার পরনে মনে হচ্ছে চামড়া দিয়ে তৈরি এক ধরনের প্যান্ট পরা ছিল, মানে তারা এরকম একটা এক ধরনের একটা প্যান্ট পরা ছিল। দরজা খোলার পর ওই দানিয়েল জিনকে দেখে এরা সবাই মাথা নিচু করে সালাম দিল। এরপর দানিয়েল জিন নাজিমুদ্দিন দাদাকে বলছেন যে তুই এদেরকে দেখতেছিস না, এরা কিন্তু কেউ আসল রূপে নাই রে, আমি সবাইকে বলে দিয়েছি কেউ যেন তার আসল রূপে তোর সামনে না আসে, ভুলে গিয়েছিলি সেই নৌকার কথা, আমার রূপ দেখে কি হয়েছিল, এই জন্য কেউই আসল রূপে এখন তোর সামনে আসবে না। এরা কিন্তু সবাই অনেক বিশাল আকৃতির দানবীয় চেহারা, ঠিক যেমনটা আমাকে দেখেছিলি। দাদার কোনো কথা না বলে জিন চাচার সাথে প্রাসাদের ভিতরে ঢুকলেন। ওখানে ঢোকার পরে দেখা গেল ওই গর্তের মধ্যে একটা প্রাসাদের মতো, প্রাসাদ বলতে গর্তের ভেতরে বিভিন্ন পাহাড় কেটে কেটে সুন্দর করে করা হয়েছে আর কি, বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভেতরে এতটা সুন্দর। এর ভিতরে একটা বৈঠকখানা রয়েছে, সেখানে দাদাকে নিয়ে যাওয়া হলো, আর ওখানে যারা যারা বসেছিলেন সবাই সাদা জুব্বা টাইপের পরে এবং মাথায় ঘোমটা জাতীয় দেয়া, কারো চেহারা দেখা যাচ্ছে না, কারো চেহারা বোঝাও যাচ্ছে না, আর সবার উচ্চতাই 20-25 ফুটের ভেতরে হবে বলে দাদা অনুমান করেন। দাদা এবং জিন দানিয়েল প্রবেশ করতেই সবাই তাদের উদ্দেশ্যে সালাম দিলেন, দাদাও সালামের উত্তর নিলেন। মুরব্বী চাচা দাদাকে নিয়ে তার বিশাল বড় একটা চেয়ারের কাছে গেলেন এবং দাদাকে পাশে একটা ছোট চেয়ারে বসিয়ে এই দানিয়েল চাচা নিজের চেয়ারে বসলেন। সবার উদ্দেশ্যে বললেন, এটাই সেই নাজিমুদ্দিন যে তোমাদের পরবর্তী সর্দার দাউসকে মুক্ত করেছে। ঠিক এই সময় বৈঠকখানায় প্রবেশ করল বিশাল স্বাস্থ্যের অধিকারী এক যুবক। দেখতে একেবারে কালো কুচকুচেই বলা চলে, তার চুলগুলো বেশ বড় বড়, জীবন্ত সাপের মতো নড়াচড়া করছে। সে বৈঠকে উপস্থিত হয়ে সবার উদ্দেশ্যে সালাম বিনিময় করল এবং নাজিমউদ্দিন দাদাকে উদ্দেশ্য করে এই জিনটা বলে উঠল, জনাব আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ পাকের ইচ্ছায় আমি আপনার হাতে এসেছিলাম, আপনি আমাকে মুক্তি দিয়েছেন, আমি হচ্ছি দাউস। এভাবে পরিচিত হয়ে দাউস চলে যায়, যেভাবে এসেছিল ওভাবেই চলে যায়। এরপর এই যে জিন দানিয়াল, উনি বলে ওঠে দাসকে মেহমান আসছে, আজকের বৈঠক এ পর্যন্তই, আগামীকাল আপনাদের সাথে আবার আমি বসব। এরপর দানিয়াল জিন দাদাকে নিয়ে তার এলাকা ঘুরেও দেখিয়েছেন বেশ অনেকক্ষণ ধরেই, বিভিন্ন ধরনের খাবার খাইয়েছেন। দাদার ভাষ্য মতে তাদের খাবার ছিল বিশাল বড় বড় আস্ত মুরগি, গরু, খাসির বারবিকিউ, এগুলো খুবই সুস্বাদু ছিল। তবে দাদা বলেছেন ওইখানে নাকি কোনো মহিলা জিনকে উনি দেখেননি, সবাই ছিল পুরুষ। খাবার যারা পরিবেশন করেছিল তারাও নাকি পুরুষই ছিল। ওইখানে নাকি একটা নিয়ম ছিল যে মহিলা জিনেরা নাকি ছেলেদের সামনে আসত না। আর চাচার সাথে অর্থাৎ দানিয়াল জিনের সাথে তাদের বাগানে যখন হাঁটতে বের হন দাদা, তখন অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলেন যে এখানে কোনো গাছপালা নাই। আর কিছু কিছু গাছপালা উনি দেখেছিলেন, তবে এইগুলো পৃথিবীর কোনো গাছের সাথে নাকি মিল নাই, এত বড় আর মোটা সেই গাছগুলো। আর এই গাছের যে পাতা, এই পাতাগুলো নাকি এত বড় ছিল যে এক একটা পাতার উপর 10 জন মানুষ নাকি বসে থাকতে পারবে, মানে বড় একটা মাদুরের মতো বা পাটির মতো এমন একটা অবস্থা। এরপর এই যে দানিয়াল জিন, উনি একটা ঘটনা বলতে শুরু করলেন, মূলত যেই ঘটনাটা শোনার জন্য দাদা অপেক্ষা করেছিলেন। জিন সর্দার দানিয়াল বলতে শুরু করলেন যে আমাদের এই গোত্রের সবাই ইফরিত, আর সবাই ছিল ভয়ঙ্কর কালো জাদুবিদ্যায় পারদর্শী। আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না, আমরা সরাসরি ইবলিশের পূজা করতাম। মানুষ বলি দিয়ে শয়তানের কাছ থেকে বিভিন্ন তন্ত্র মন্ত্র কালো জাদু এসব শিখতাম। নিজেদের শক্তি বৃদ্ধির জন্য নিজের সম্প্রদায়ের মধ্যে খুনাখুনি, জিনদেরকেও বলি দেয়া এসব করতাম। নিজেদের শক্তি বৃদ্ধি করে এক কাবিলার সর্দার অন্য কাবিলার জিনদেরকে ধরে এনে বলি দিয়ে শয়তানকে খুশি করতাম। তখন আমাদের সম্প্রদায়ের মধ্যে কারোর সাথে কোনো মিল ছিল না, যে যে কাবিলায় থাকে সে তাদের শক্তি বৃদ্ধির জন্য যা খুশি তাই করে বেড়াত। আমাদের প্রধান কাজ ছিল ইবলিশ শয়তানকে খুশি করে নিজেদের শক্তি বৃদ্ধি করা। অন্যান্য জিন গোষ্ঠীর সর্দার এমনকি বড় বড় বুজুর্গ জিনেরাও আমাদের দেখলে ভয় পালাত। ঠিক তখন আমি একটা তথ্য পাই, আমাদের একটা শক্তিশালী জিন এসে আমাকে খবর দিল আসামের এক বিশাল বড় পীর, সে আমাদের কাবিলার 15 জন ইফ্রিতকে বন্দী করে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। এ কথা শুনে আমার এত রাগ হয়, আমি কোনো কিছু না ভেবেই সেই পীরকে হত্যা করার উদ্দেশ্যে আমার শক্তিশালী ইফ্রিত বাহিনী নিয়ে হাজির হই সেই পীর সাহেবের কাছে। কিন্তু গিয়ে দেখি সেই পীর সাহেব অত্যন্ত বৃদ্ধ বয়স্ক একজন মানুষ, তার কোনো সহযোগীও নেই, উনি একাই চোখ বন্ধ করে জিকির করছে। এত গভীর রাতে একা একা একটা গাছের নিচে বসে বসে সে জিকির করছে, এই দৃশ্য দেখে আমার বাহিনীর সবার উপর রাগারাগি করলাম। এই তুচ্ছ পীরকে মারতে আমার এত বড় বাহিনী আমি আনলাম। আমি ওদের বললাম এই পীরের মাথা শরীর থেকে এক টানে ছিঁড়ে ফেলে দিতে, বলেই আমি কয়েকজনকে নিয়ে প্রাসাদে ফেরত আসলাম। কিন্তু কিছুক্ষণ পর আমার কিছু দাস এসে আমাকে বলল, জনাব আপনি চলে আসার পর আমরা যেই পীরের কাছে গেছি ওনাকে হত্যা করতে, অদৃশ্যভাবে একটা বাতাস এসে হাওয়ার গতিতে আমাদের ওখানকার সবাইকেই প্রায় মেরে ফেলেছে, হাতে গোনা কয়েকজন বেঁচেছে, তাদের মধ্যে আমরা। সবার মাথা ধর থেকে আলাদা হয়ে যায় শুধু এই বাতাসেই, আর কিচ্ছু না। ওই পীরের হাতে কোনো অস্ত্রও ছিল না। আমাদেরকে সেই পীরসাহেব বলেছে আপনি যেন নর বলি দেয়া বন্ধ করেন, মানুষ এবং জিনেদের উপর জুলুম করা ছেড়ে দেন, তা না হলে আপনাকে এবং আমাদের পুরো সম্প্রদায়কে নাকি ধ্বংস করে দেবে। এই কথা শুনে আমি এতটাই রেগে যাই, আমার কাছে এরা যে খবর নিয়ে আসছিল এক কোপেই এদেরকে মেরে ফেলি এবং আমি একাই সেই পীরকে শায়েস্তা করতে তার কাছে চলে যাই। সে ওই সময়ও জিকিররত অবস্থাতেই ছিল। আমি হুঙ্কার দিয়ে বলে উঠি, তোর এত বড় সাহস, তুই আমার এতগুলো সৈন্যকে মেরে ফেলেছিস, আবার আমার সৈন্যকে দিয়ে আমার কাছে হুমকি পাঠিয়েছিস। আমার এসব কথা শুনে পিসে খুব শান্তভাবে আমাকে বলে উঠল, আপনি একটা গোত্রের সর্দার, তাই আপনাকে আমি সম্মান দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে এটা আমার ভুল ছিল। আপনি এবং আপনার গোত্রের জিনেরা মিলে নিরীহ মানুষ এবং জিনেদের উপর যে অত্যাচার শুরু করেছেন ওটার হিসাব আপনাকে দিতে হবে। জিন সর্দারের কানে এই কথা আসলে কেমন লাগতে পারে? আমারও তাই লাগলো। পীরের কথা শুনে আমি অট্ট হাসিতে ফেটে পড়লাম আর বললাম, কি করতে পারিস আমার সাথে কর দেখি, কত শক্তি তোর, কত ক্ষমতা দেখা আমাকে। পীর সাহেব মৃদু হেসে আমাকে বললেন, আমার তো কোনো শক্তি বা ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, আমি তো উসিলা মাত্র। এই কথা শুনে আমি রাগ আটকাতে পারি নাই। আমি ভয়ঙ্কর আকৃতি ধারণ করে খোলা তরবারি নিয়ে পীর সাহেবকে আক্রমণ করতে গেলাম, কিন্তু পীর সাহেব শুধু কোরআনের একটা আয়াত পড়ে আমার দিকে একটা ছোট্ট দড়ি ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে এমন ভাবে ওই দড়িটাল বড় হয়ে আমার শরীরের সাথে পেঁচিয়ে গেল, আমার সব শক্তি একত্র করেও সেই দড়ি আমি খুলতে পারলাম না। আমাকে সেই দড়ির মাধ্যমে পীর সাহেব যেই গাছের নিচে জিকির করছিলেন সেই গাছের সাথে বেঁধে ফেলা হলো। আমি যত শক্তি প্রয়োগ করছিলাম সেই দড়ি আরো শক্ত হয়ে আমার শরীরের সাথে আটকে যাচ্ছিল। আমি নিজেকে এই বাঁধন থেকে মুক্তির জন্য অনেক চেষ্টা করেছিলাম, অনেক জাদুবিদ্যা প্রয়োগ করেছিলাম, কোনোভাবেই এই বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে না পেরে এক পর্যায়ে পীর সাহেবকে বললাম, আমাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিন। পীর সাহেব বললেন, আপনার তো অনেক শক্তি অনেক ক্ষমতা, সাধারণ এক বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না, অথচ এই ক্ষমতা দম্ভ দেখিয়ে শত শত মানুষের বলি দিয়েছেন, শত শত জিনকে বলি দিয়েছেন শয়তানকে খুশি করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু তাআলার এক ছোট্ট আয়াত যথেষ্ট আপনার এই ক্ষমতাকে ধুলোয় মিশিয়ে দিতে, এটা বুঝতে পেরেছেন? জিন সর্দার হয়ে এরকম কথা শোনার পর আমার মনের মধ্যে কিরকম আন্দোলন হতে পারে? আমি ঠিক ওই একইভাবে ওই গাছের সাথে তিন দিন বন্দী অবস্থায় ছিলাম। তখন বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কতটাই নগণ্য। এরপর সেই পীর সাহেব তিন দিন পর আমাকে বলে ওঠেন যে আমি যদি ইচ্ছা করি আল্লাহ পাকের কালামের সাহায্যে আমি আপনাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আপনি আপনার সম্প্রদায়ের সর্দার, আপনাকে মেরে ফেললে আপনার সম্প্রদায়ের বাকি জিনগুলো অভিভাবকহীন হয়ে পড়বে, আমি সেটা চাই না। পীর সাহেবের এমন কথা শুনে তার দয়া এবং বিচক্ষণ বুদ্ধি দেখে আমি আমার ভুল বুঝতে পারি। আমি পীর সাহেবের কাছে ক্ষমা চাই, প্রাণ ভিক্ষা চাই, আর কখনো নরবলি দেব না বলে ওয়াদা করি, আর আমার সম্প্রদায়ের সব জিনকে শয়তানের পূজা ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে আসবে বলে আমি ওয়াদা করি। পীর সাহেব এই কথা শোনার পর আমাকে মুক্ত করে দেন। এরপর আমি আমার গোত্রে ফেরত যাই, গোত্রের সব জিনদেরকে নিয়ে সেই পীর সাহেবের কাছে এসে তার কাছে বায়াত গ্রহণ করি এবং শপথ করি যে আর কখনোই কোনো অন্যায় করব না, মানুষের উপর জুলুম করব না, জিনেদের উপর জুলুম করব না। এরপর থেকে আমি সেই পীর সাহেবের কাছ থেকে বিভিন্ন ওজিফা আমল এগুলো শিখতে থাকি। শয়তানি জাদুবিদ্যার পরিবর্তে আমি আল্লাহ সুবহানাহু তাআলার এই আধ্যাত্মিক জগতের শক্তিগুলো অর্জন করতে থাকি। আমাকে আমার সম্প্রদায়ের দেখভাল করার জন্য পীর সাহেব ওসিয়ত করেন এবং বলেন যে আমার সম্প্রদায়ের সবার ভালো মন্দ যেন আমি সবসময় দেখতে থাকি এবং সৎ এবং নিষ্ঠাবান হয়ে আমি যেন আমার রাজ্য পরিচালনা করি, আর সবাইকে যেন একই রকমভাবে দেখি, বিচারের ক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব অবলম্বন না করি। আমার সবাই চলে যায়, সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু সমস্যা বেঁধে যায় আমার ছেলে দাউসকে নিয়ে। সে ইসলাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তার মনের মধ্যে ভয়ঙ্কর অহংকার কাজ করেছে। একটা মানুষের কথায় তার বাবা এত শক্তিশালী হবার পরও, ইফরিত শ্রেণীর জিনেদের গোত্রের সর্দার হবার পরেও সে কিনা এরকম হয়ে গেছে, এত নরম স্বভাবের হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব হল? কারণ আমার ছেলে তো বুঝতে পারেনি সেই পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতা। সে লুকিয়ে লুকিয়ে আগের মতোই শয়তানের পূজা করত, তন্ত্র মন্ত্র কালো জাদু সাধনা করত, কিন্তু সামনে থেকে দেখাতো যে সে ইসলাম গ্রহণ করেছে, সে নামাজ কালাম পড়ত, কিন্তু ভিতরে ভিতরে এই কাজ করত যেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে ভয়ঙ্কর শাস্তি দিতাম, কারণ হচ্ছে পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করার পর আমাদের গোত্রে কাবিলাতে এই নিয়ম প্রতিষ্ঠা করি, যদি কেউ পরবর্তীতে আমাদের গোত্রের ভেতরে এই ধরনের কাজে লিপ্ত হয় তাহলে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। একদিন আমার ছেলে দাউস গোপনে তার বন্ধুকে সাথে নিয়ে কালো জাদু চর্চা করছিল, কিন্তু কোন একটা ভুল হওয়ার কারণে তার বন্ধু সেখানে মৃত্যুবরণ করে। এই ঘটনা জানাজানি হয়ে গেলে পুরো রাজ্যের ভিতর বিশাল এক ঝামেলা শুরু হয়ে যায়। সর্দারের ছেলে এই নিষিদ্ধ কাজের সাথে জড়িত, তার জন্য নিজেদের সম্প্রদায়ের একজন মারাও গেছে। এখন সবার কথা ছিল একটাই, সর্দার কি বিচার করে তার ছেলের। এখানে সর্দার হিসাবে আমি একটা বড় ভুল করে ফেলি, নিজের একমাত্র ছেলে ভবিষ্যৎ সর্দার হবে এই কারণে ছেলের বিচার করার সময় পক্ষপাতিত্ব করে ফেলি। যেখানে ছেলের বিচার ছিল মৃত্যুদণ্ড, সেখানে খুব সাধারণ একটা শাস্তি দিয়ে দেই। এইটা কিন্তু কেউ মানতে পারেনি, মুখের উপর কেউ বলার সাহস না পেলে এই বিচারে দাউসের যে বন্ধু মারা গেছে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিল, এই বিচার দেখে তার পরিবার খুবই খেপে যায়। নিজের ছেলের প্রতি এমন পক্ষপাতিত্ব বিচার করার কারণে তারা কি করেছে, তারা সেই পীর সাহেবের কাছে গিয়ে আমার নামে নালিশ করেছে। তারা সব ঘটনা খুলে বলে যে আমার ছেলে কিভাবে কালো জাদু করেছে এবং আমার ছেলে তার বন্ধুকে উস্কে দিয়ে তাকে সাথে নিয়ে গেছে, ভুলের কারণে তাদের ছেলে মারা গেছে। কথা সত্য, পীর সাহেব এই কথা শোনার পর খুবই ক্ষিপ্ত হয়ে যান। তখন উনি ওনাই যেই আমলগুলো জানতেন এই আমলের মাধ্যমে অজিভা করে তাৎক্ষণিকভাবে দাউসকে মেরে ফেলার প্রস্তুতি নেন। কিন্তু এই খবর পেয়ে আমি সাথে সাথে পীর সাহেবের কাছে চলে যাই, তার হাতে পায়ে ধরে ছেলের প্রাণ ভিক্ষা চাই। এদিকে দাউস নিজের ভুল বুঝতে পারে, সে পীর সাহেবের কাছে এসে ক্ষমা চায়, কিন্তু পীর সাহেব তার কথায় অনড়। যদি দাউসের বিচার না করা হয় তাহলে এই কাবিলার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। যেহেতু দাউস নিজের ভুল স্বীকার করেছে, পীর সাহেব বলেন যে একদম মুক্তি তো দেওয়া যাবে না, শাস্তি একটা পেতেই হবে। একটা শাস্তি দেওয়া হলো, পীর সাহেব উনি একটা পিতলের পাত্রের মধ্যে দাউসকে আটক করে দিলেন এবং বললেন এই পিতলের পাত্রটা সবাইকে পাহারা দিয়ে রাখতে, কোনো একজন মানুষ যদি একে মুক্তি দেয় তবেই সে মুক্তি পাবে। এরপর দাউসকে বন্দি করে নদীতে ফেলে দেয়া হলো। আমরা এই জিনিসটা পাহারা দিয়েছি, 40 বছরের মধ্যে কোনো মানুষের হাতে এটা পড়েনি, এই জিনিসটা নাজিমুদ্দিন তোর হাতে পড়ে, আর তোর মাধ্যমে আল্লাহর রহমতে আমার ছেলে দাউস মুক্তি পেয়েছে। এইটাই হচ্ছে মূল বিষয়। নাজিমুদ্দিন দাদা সব ঘটনা শুনে বুঝতে পারলেন যে এই মুরব্বী জিন দানিয়াল চাচা কেন তার প্রতি এতটা দয়া দেখিয়েছেন। জিন সর্দার বলেছেন যে তার ছেলে দাউস নাকি আর আগের মতো নেই, সে তার ভুল শুদ্ধ নিয়ে সম্পূর্ণ ইসলামের পথে ফেরত এসেছে, আর সে এখন তাদের সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছে এবং খুব দায়িত্বের সাথে সেটা সে পালন করছে। সেই পীর সাহেব অনেক আগেই মারা গেছেন, তবুও তার সেখানে ওজিফা, তার সেখানে আমলগুলো তার গোত্রের সবাই চর্চা করে যাচ্ছে, আর এভাবেই তারা বাকি জীবন পার করবে, এমনটাই বলে দিলেন জিন দানিয়াল। আরো বেশ কিছুক্ষণ ওই এলাকা ঘোরাঘুরি করে এরপর ঠিক যেভাবে নিয়ে এসেছিলেন ওভাবেই নাজিমুদ্দিন দাদাকে ওই নৌকার ওখানে দিয়ে যান। এরপর বিভিন্ন সময় বিভিন্নভাবে জিন দানিয়ালের সাথে দেখা হয়েছে নাজিমুদ্দিন দাদার, এমনকি দাদিও নাকি 2 বার জিন দানিয়ালকে দেখেছে, তবে তার ওই ভয়ঙ্কর সুরতে না, স্বাভাবিক সুরতে। 2019 সালে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই নাজিমুদ্দিন দাদা ইন্তেকাল করেন, আর দাদি 2024 সালে ইন্তেকাল করেন, সম্পূর্ণ স্বাভাবিকভাবেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে জিন দানিয়াল তারা তো সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চলে গিয়েছিলেন, তারা সম্পূর্ণ ইসলামের পথে ফেরত এসেছিলেন, আগের মতো অবস্থায় ছিলেন না। জিন দানিয়াল উনি যেই পথে ছিলেন, নাজিমুদ্দিন দাদা কিন্তু বুঝতে পেরেছিলেন যে ওনারা সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত হচ্ছেন, যেখানে অন্যান্য ইফরিত গোত্রের জিনেরা শয়তানের উপাসনা করে। কখনোই কিন্তু জিন দানিয়ালের কাছে অর্থ সম্পদ এই জিনিসগুলো চাননি, আর জিন দানিয়াল কখনোই কিন্তু এগুলো দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেবেন এরকম দাদা, কারণ দাদাদের পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো ছিল এবং উত্তরোত্তর সেগুলো বৃদ্ধি পেয়েছে। জিনেদের সাহায্য সহযোগিতা নিয়ে ওনারা ধনী হবেন এমনটা আসলে তাদের দরকারও ছিল না। তবে খুব রেগুলার যে দেখা করতেন এই ঘটনার পর থেকে বিষয় এরকম না, হঠাৎ কালে ভদ্রে আসতেন, কথা বলতেন, এই হচ্ছে বিষয়। এটাই ছিল ঘটনা। আমাদেরকে আশিক হাসান ভাই জানিয়েছেন যে ডিএমপিতে তো আসলে ডিউটির অনেক চাপ থাকে, এর মধ্যেও অনেক কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে এই ঘটনাটি লিখেছেন, উনি জানিয়েছেন। তো আশিক হাসান ভাইয়ের জন্য আবারও শুভেচ্ছা রইল যে আপনি এত কষ্ট করে ডিউটি চাপের মধ্যে থেকেও এই দীর্ঘ ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আপনার কাছ থেকে আরও ঘটনার প্রত্যাশায় আপনার ধরোয়াল পরিবার থাকবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 52তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 52তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সুজন। সুজন ভাইয়ের পাঠানো অনেকগুলো ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি, সুজন ভাইকে ধন্যবাদ বেশি বেশি করে আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে দ্রুত লিখে বা রেকর্ড করে আপনাদের এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিতে বিনীতভাবে অনুরোধ করছি। তাহলে আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়ে অনেকটা পথ ইনশাল্লাহ আমরা একসাথে পাড়ি দিতে পারব। এই ভিডিও লাইক বাটনে প্রেস করার জন্য অনুরোধ করছি, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরওয়ার্ল্ড পৌঁছাতে পারে। আপনাদের হরওয়ার্ল্ড চেষ্টা করে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, তবে সব ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা বিশ্বাস করি আমাদের সম্মানিত লিসেনার যারা আমাদেরকে ঘটনা পাঠান তারা সত্য ভয়ের ঘটনাগুলোই আমাদেরকে পাঠান। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি সুজন ভাইকে যিনি দিয়েছেন তার নাম তানভীর। তানভীর ভাইয়ের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। ঘটনাটি ঠিক কোন গ্রামে ঘটেছিল এটা নির্দিষ্ট করে তানভীর ভাই নিজেও বলতে পারেননি। তানভীর ভাই বলেছেন যে ঘটনাটি অনেক ভয়ঙ্কর আর ঘটনাটি ওই এলাকার আশেপাশের কোন একটা জায়গায় ঘটেছিল, আর ঘটনাটি তানভীর ভাইয়ের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। এটা শোনার পর তানভীর ভাই কিন্তু অনেকদিন ভয়ে এবং আতঙ্কে ছিলেন। ঘটনাটি উনি একবার শুনেছেন তা না, বেশ কয়েকবার শুনেছেন। ওনার বয়স যখন 10-11 বছর তখন শুনেছেন, এরপরও শুনেছেন। মূলত গ্রামের একজন মুরব্বীর কাছ থেকে উনি শুনেছিলেন, ওনার সাথে আরও কয়েকজন বন্ধু বান্ধব ছিল তারাও শুনেছিল। উনি যতটুকু বলেছেন সেটাকেই গুছিয়ে সুজন ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। ঘটনাটি অনেক আগের, এক্সাক্ট সময়টাও আসলে বলতে পারেননি, তবে সেটা কমপক্ষে 50 বছরের বেশি সময় আগে বলে ওনারা বলেন। তো ওই দিকে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আয়নাল। এই আয়নাল বিভিন্ন ধরনের কাজ করতেন, ক্ষেত খামারে কাজ করতেন, দিনমজুরে কাজ করতেন। আয়নাল কিন্তু অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ছিল। শোনা যায় এই আয়নাল কাকাকে যদি বিষধর সাপও কামড় দিত তাহলে নাকি তার কিছু হতো না সহজে। আয়নাল কাকার ভাই বোন ছিল 8 থেকে 9 জন। আয়নাল কাকা তখন সবে বিয়ে করেছেন। এই আয়নাল কাকার বড় দুই ভাই যারা ছিলেন, এনারা বিয়ে করেও তাদের মতো আলাদা করে তাদের মতো করে থাকতেন আর কি। আয়নাল কাকা মা বাবাকে নিয়ে একসাথে থাকেন। জানা যায় আয়নাল কাকার বড় দুই ভাই ছিল খুবই লোভী এবং স্বার্থপর। এদিকে আয়নাল কাকা দিনমজুরে কাজ করেন এবং তাদের নিজস্ব ফসলের জমিতে ফসল তো ফলানি, নিজের ইনকাম সব মিলিয়ে যাচ্ছিল মোটামুটি ভালোই। আয়নাল কাকার সংসারে তেমন কোনো অভাব ছিল না সেই সময়ের প্রেক্ষাপটে। এদিকে আয়নাল কাকার বড় দুই ভাই আয়নাল কাকাকে দেখে হিংসায় চলে পুড়ে মরে। আয়নাল কাকার বড় দুই ভাই একসময় এই দুইজন মিলেই ফন্দি করতে থাকে যে কিভাবে সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা করে নেওয়া যায়। তারা বলে কি রে, আয়নাল তো ভালোই উপার্জন করতেছে, আমাদের বাবা আমাদেরকে সম্পত্তি বুঝাই দেয় না কেন, আমরা সংসার চালাতে হিমশিম খাই আর সে নিজের ভাগেরটাও খাচ্ছে আমাদের ভাগেরটাও খাচ্ছে, এভাবে তো চলতে পারে না। এইরকম ফন্দি ফিকির করে দুজন মিলে তাদের বাবার কাছে এসে বলে সম্পত্তি ভাগাভাগি করে দিতে। তার বাবা একথা শুনে বলে যে আমার মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি হবে, তার আগে হবে না। কিন্তু ছেলেরা তো এটা মানে না, তারা এলাকার বিভিন্ন মুরব্বীদের কাছে গিয়ে নালিশ করে, সেই মুরব্বীরাও যখন আইনাল কাকার বাবার কাছে বিষয়টা বলেন যে তোমার ছেলেবেলে বড় হয়ে গেছে, তারা উপার্জন করতেছে, তুমি তাদের জমি তাদেরকে বুঝিয়ে দাও, তাহলে তো ঝামেলা শেষ, কি আর করা। একটা সময় রাজি হয়ে যান আইনাল কাকার বাবা, কিন্তু ভাগ বাটোয়ারার সময় ঘটে গেল ঝামেলা। তা হচ্ছে আইনাল কাকা যেহেতু দীর্ঘদিন ওই জমিগুলো চাষবাস করছিলেন, বিভিন্ন জিনিস দেখাশোনা করছিলেন, ভাইরা অন্যান্য ভাইদেরকেও, বিশেষ করে দুই ভাই অন্যান্য ভাইদেরকেও বিভিন্নভাবে ফুসলিয়ে একটা বিষয় সবাইকে বোঝাতে সক্ষম করার চেষ্টা করছিলেন। সবাই বোঝেনি, কেউ কেউ বুঝেছে, যারা বুঝেছে তারাও তাদের পক্ষে কথা বলেছে। তা হচ্ছে যে আইনাল কাকা তো দীর্ঘদিন এই জমিগুলো ভোগ দখল করেছে, এখন এই জমিগুলো তারা, বিশেষ করে আইনাল কাকার অন্যান্য যে ভাই বোন, তারা হচ্ছে ন্যায্য প্রাপ্য, সুতরাং এই জমিগুলো ভাগে তাদেরকে আগে দিতে হবে। শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হলো, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, আইনাল কাকা ভাগে এমন কিছু জায়গা পেয়ে গেলেন, বিশেষ করে নিজের বাড়ি তৈরি করার জন্য যে জায়গাটা, মানে ভিটা তৈরি করার জন্য যে জায়গাটা দেওয়া হলো তাকে, যদিও বা তার বাবা এটা দিতে চান নাই, কিন্তু অন্যান্য ছেলে মেয়েদের চাপে পড়েই উনি বাধ্য হয়েছিলেন। তখনকার সময় নাকি জমি বিক্রি হলে দলিল করা হতো, কিন্তু এমনি নিজেদের মধ্যে ভাগাভাগির যে বিষয়গুলো, এগুলো মুখে মুখে হতো। এখনো কিন্তু এরকম হয় বিভিন্ন জায়গায়। এমন একটা জায়গায় দিয়ে দেওয়া হলো তার জমি, জমিটা প্রথমত খুব নিচু, ওখানে ঝোপ জঙ্গল, বড় বড় দুটো কড়ই গাছও আছে। তারপরে দেখা যাচ্ছে যে জায়গাটা সবচেয়ে বড় সমস্যা, নিচু ঝোপ জঙ্গল, ওদিকে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে মোটামুটি বলা চলে যে প্রায় 300 মিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই। হ্যাঁ, চিৎকার দিলে দূর থেকে শোনা যায়, সেই ঘর বাড়িগুলোর যে জমিগুলো সেগুলো কিন্তু উঁচু। ওখানে এমন একটা অবস্থা যে কেউ যে প্রাকৃতিক কর্ম সারার জন্য যাবে তাও সেখানে যায় না, মানে ওখানে যাবার কোনো প্রয়োজনই হয় না, এমন একটা জায়গায় আইনাল কাকাকে জায়গা দিয়ে দেওয়া হলো। আইনাল কাকা তো মন খুব খারাপ করলেন, কিন্তু কি আর করা, যেহেতু ভাই বোনেরা এভাবেই তাকে তাদের ভাগটা বুঝিয়ে দিয়েছে, বাবারও তেমন কিছু করার ছিল না, এলাকাবাসীদের মধ্যে কিছু কিছু লোকদেরকে তার ভাই বোনেরাও তাদের পক্ষে কথা বলার জন্য রেডি করে ফেলেছিল, এগুলো উনি ভাগ্য মনে করেই মেনে নিলেন। এখন এই জায়গাটা তো নিচু ছিল, পাশে বড় একটা পুকুর কেটে সেই মাটি দিয়ে প্রথমে জায়গাটা উঁচু করতে হবে, ঝোপ জঙ্গল পরিষ্কার করতে হবে। ওখানে যে বড় বড় দুটো গাছ ছিল, প্রথমে ওনার বাবা এই গাছ দুটো কাটতে নিষেধ করে দেন যে না, ওই গাছ কাটা যাবে না। এখন দেখা গেল যে আইনাল কাকা এবার বেশ চটে গেছেন যে গাছ কাটা যাবে না, মানে ভাইরা কি এই গাছের ভাগও নিতে চায় নাকি, আমাকে এমন একটা জায়গায় ফেলে দিয়ে গাছ কাটতে নিষেধ করে নিশ্চয়ই আমার বাবা ভাইদের কথায় এই কথা বলতেছেন। উনি রেগে গিয়ে এই গাছ কাটার জন্য লোক নিয়ে আসেন। আইনাল কাকার লোকজন গাছ দুটো কেটেও ফেলে। ওই সময় আবার আইনাল কাকার বাবা ওদিক দিয়ে যাচ্ছিলেন, দূর থেকে দেখলেন গাছ দুটি কাটা হয়ে গেছে। ওখানে আসার পর উনি আইনাল কাকাকে বলেন যে বাপরে কি করলি, এই গাছে কিন্তু বেশ কিছু জিনেদের আখড়া ছিল, আস্তানা ছিল, গাছটা কেটে তো ভালো করলি না, আমি তো এই জন্যই নিষেধ করেছিলাম। ওই সময়ে আইনাল কাকা চিন্তা করেন যে আসলে বাবা তো নিষেধ করেছিল, আমি তো উল্টা বুঝেছিলাম, গাছটা মনে হয় ভালো হলো না। এই লোকজন যখন চলে যায় ওই দিন গাছ কেটে, পরদিন একজনও আসেনি। খোঁজ খবর নিলে জানা গেল যে এদের খুব জ্বর এসেছে, পরবর্তীতে নাকি এদের প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে কারো হাত কারো পা নাকি বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, এগুলো কিন্তু আর কখনোই ঠিক হয়নি, তো তারা তো আসেনি। পরবর্তীতে আইনাল কাকা নিজের মতো করেই বিভিন্নভাবে ওই কাটা গাছগুলো অন্য মানুষদেরকে দিয়ে সরিয়েছিলেন, তারা তো আর গাছ কাটেনি, জাস্ট গাছগুলো সরিয়ে ফেলে আর কি। তো এরপরে উনি ওখানে বাড়ি তৈরি করেন, পুকুর কাটেন, পুকুরের মাটি নিয়ে উনি ভিটার মাটিগুলো উঁচু করেন আর কি, তাই এভাবে উনি ঘর ওখানে তৈরি করেছেন। এক দুই বছর কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি, মানুষজন দেখেছে ওই মাঠের ভিতরে নিচু জায়গায় আইনাল কাকা বাড়ি করেছে, তবে তখনও আইনাল কাকার বাড়ির আশেপাশে নতুন করে কোনো ঘর বাড়ি তৈরি হচ্ছিল না। একদিন হয় কি, আইনাল কাকা হাটেতে গিয়েছেন, সাপ্তাহিক বাজার করে বাড়িতে ফিরছেন। সময়টা বর্ষাকাল ছিল, কাদামাটির রাস্তা, এক হাতে হারিকেন অন্য হাতে বাজার নিয়ে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। আইনাল কাকার বাড়িতে যেতে হলে বাজারের রাস্তা থেকে নেমে আরো 10 মিনিট ভেতরের দিকে হেঁটে যেতে হতো। আয়নাল কাকা বাজারের রাস্তা থেকে নেমে বাড়ির রাস্তায় হাঁটছেন। এমন সময় আয়নাল কাকা ফিল করলেন কেউ একজন তার পেছন দিক থেকে খুব দ্রুত হেঁটে আসছে। কাদা মাটির উপর হাঁটলে এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। আয়নাল কাকা সাথে সাথে পেছনে ঘুরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আয়নাল কাকা মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন। আয়নাল কাকার হাতে টিমটিমে হারিকেনের আলোতে যতদূর দেখা যায় সামনের দিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছে, অথচ সাইডে ডানে বায়ে পেছনে এতটা অন্ধকার না। চিন্তা করলেন, কি ব্যাপার, সামনে এরকম অন্ধকার কেন? সামনের দিকে উনি আগাতে থাকলেন, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন খুবই তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে উঠল, কে আয়নাল, কোথায় যাচ্ছিস? এই কথাটা নাকি এমন ভয়ঙ্কর ভাবে বলেছিল যে কোনো মানুষ এই ভয়েস শুনলে ভয়ে ওখানেই মরে যেতে পারে। তবে কাকা তো সাহসী মানুষ, উনি ভয় পেলেও এতটা ভয় পাননি। তবে এতটুকু উনি বুঝতে পেরেছিলেন, এটা কোনো মানুষের গলা হতে পারে না, আবার কোনো প্রাণীর গলাও না, একটা মিশ্র কণ্ঠস্বর বলে ওনার কাছে মনে হচ্ছিল। আয়নাল কাকা উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকলেন। বাড়ির সামনে যে পুকুর পার, সেখানে পুকুরের যেই অংশ অর্থাৎ ঘাটলার মতো যে জায়গাটা আছে ওইটার পাশে একটা আম গাছ ছিল। উনি খেয়াল করলেন যে ওই আম গাছের মধ্যে যেই আম গাছের ডালটা পুকুরের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে, ওখান থেকে বানরের মতো কিছু অবয়ব লাফ দিয়ে পুকুরে পড়ছে, কিন্তু এগুলার ভেসে উঠছে না। তো উনি যখন ওদিকটাতে এসেছেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন যে আয়নাল কাকার দিকে একটা অবয়ব তাকিয়েছে। আয়নাল কাকাও কিন্তু বুঝতে পেরেছেন যে ওই জিনিসটা তাকে দেখছে। আয়নাল কাকা এমন ভাব করলেন যেন উনি কিছুই দেখেননি। উনি জানতেন যে এখন যদি ওটা বুঝে ফেলে যে আয়নাল কাকা তাকে দেখেছে, তাহলে তো বিপদ হবে। আয়নাল কাকা কি করেছেন, ওই পুকুর পাড়ে গিয়ে হারিকেনটা পাড়ে নামিয়ে রেখে ওনার স্ত্রীকে চিৎকার দিয়ে ডাকছেন যে কি গো, কই গেলে, আসো একটু বাইরে আসো, বাজারে ব্যাগ নিয়ে আসছি, পুকুরে হাত মুখ ধুচ্ছি। এদিকে আয়নাল কাকা কিন্তু আর চোখে খেয়াল করছেন ওই অবয়বগুলো করেটা কি। উনি দেখতে পাচ্ছেন যে ডালের উপর একটা অবয়বকে উনি দেখেছিলেন, মনে হচ্ছে আশেপাশে আরো অনেকগুলো এসে জড়ো হয়েছে, যে কোনো সময় ওনাকে আক্রমণ করবে। আল্লাহর কি ইচ্ছা, ওই সময় ওনার স্ত্রী আয়নাল কাকার ডাক শুনে বাইরে বের হয়ে আসলেন হাতে আরেকটা হারিকেন নিয়ে। উনি দূর থেকে বলছেন, কি ব্যাপার, এত দেরি হলো কেন? আয়নাল কাকা বলছে, আরে দেরি আর হবে না, পথ কাদা কাদা হয়ে গেছে, হেঁটে আসতে সময় লেগেছে। এভাবে দুইজন মিলে কথা বলছেন, কথা বলতে বলতেই উনি ওই হাত মুখ ধুয়ে পুকুর থেকে উঠে গেছেন। এদিকে ওনার স্ত্রীও কিন্তু ওই গাছের উপর অবয়বগুলোকে দেখতে পাননি। আয়নাল কাকা যখন ওর স্ত্রীর সাথে ঘরে ঢুকছিলেন, তখন আরেকটু আর চোখে বোঝার চেষ্টা করলেন ডালে কোনো অবয়ব আছে কিনা। তখন বুঝতে পারলেন, না কোনো সমস্যা নাই, এখন আর এগুলা নাই। সেদিন রাতে আর কোনো সমস্যা হলো না। এই ঘটনার বেশ কিছুদিন পর আয়নাল কাকা সারাদিনের কাজকর্ম সেরে গবাদি পশুগুলো ঘরে ঢুকিয়ে বিকালের দিকে সপরিবার বলতে যা ওনার পরিবারে যারা ছিলেন আর কি, তারা আয়নাল কাকার শ্বশুর বাড়িতে চলে যান, অর্থাৎ ওনার স্ত্রীর বাবার বাড়িতে। সেখানে কোনো একটা অনুষ্ঠান ছিল, ওনারা গিয়েছেন, তবে আয়নাল কাকা বাড়িতে ফেরত আসবেন, অন্যরা ওই রাতে ওই বাড়িতেই থাকবেন, এরকমই চিন্তাভাবনা ছিল। কারণ হচ্ছে আয়নাল কাকার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো আছে, চুরি হওয়ারও সম্ভাবনা আছে, কারণ এটা তো নির্জন জায়গায় উনি বাড়ি করেছেন। ওনার পরিকল্পনা ছিল ওনার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে উনি চলে আসবেন, আর উনি খাওয়া দাওয়া করে চলে আসবেন, ওনার স্ত্রী পরের দিন সকালবেলা বা দুপুরের দিকে সে তার সুবিধা অনুযায়ী চলে আসবে আর কি, এরকম চিন্তাভাবনা ছিল আর কি। তো গিয়েছেন শ্বশুর বাড়িতে, আত্মীয় স্বজনরা তারা এসেছেন, গল্প গুজব হচ্ছে, তাদের খাবার দাওয়া শেষ করে তখন উনি বললেন যে আমি তো চলে যাব। ওই সময় প্রেক্ষাপটে হয়তোবা তখন রাত 9টা কি 9:30 বাজে, কিন্তু গ্রামের প্রেক্ষাপটে এত বছর আগের যেখানে ওই সময় ইলেকট্রিসিটি আসেনি, তখন তো বুঝতেই হবে যে অত রাত্রে গ্রামে কেউ কিন্তু জেগে থাকে না। শ্বশুর বাড়ির সবাই বারবার নিষেধ করেছে যে এত রাতে যাবার দরকার নাই, কিন্তু আয়নাল কাকার তো নাছোড় বান্দা, উনি যাবেনই। উনি বলছেন যে আমি না গেলে মধ্যরাতে এদেরকে একবার খাবার দিতে হবে, বিশেষ করে গরুদেরকে খাবার দিতে হবে, না গেলে তো সমস্যা, এজন্য যেতেই হবে, বোবা প্রাণীগুলো না খেয়ে থাকবে। তখন শ্বশুরবাড়ির লোকজনও দেখলো যে ঠিক আছে, আসলে সব দিকই তো বিবেচনা করতে হয়। এরপর আয়নাল কাকার স্ত্রী হাতে একটা হারিকেন নিয়ে আয়নাল কাকাকে কিছুটা পথ এগিয়ে দিলেন। এরপর আইনকা ওনার শ্বশুর বাড়ির রাস্তা পেরিয়ে অনেকটা দূরে চলে এসেছেন, পুরো রাস্তায় কোনো মানুষজন নাই, মাঝে মাঝে শেয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আর রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় কিন্তু বাঁশ বাগান, লতাপাতার ঝোপ এগুলো আছে। আর আইনাল কাকার ভয় ডর তো আগে থেকেই কম। আইনাল কাকা যেই পথ দিয়ে আসবেন একটা জায়গায় কিন্তু বাঁশ বাগান রয়েছে, ওই বাঁশ বাগানের যে রাস্তাটা ওটার ভিতরে উনি ঢুকে গিয়েছেন। যখন ঢুকেছেন ওনার কাছে মনে হলো এবার অন্ধকারটা যেন আরো গাঢ় হয়ে এসেছে। উনি কি করলেন, হারিকেনটা একটু উঁচু করে হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলেন, তাতে কিছুই হলো না। মনে হলো হারিকেনের আলো ঠিকই বাড়লো, সেই সাথে অন্ধকারও সেই সমান তালে মনে হচ্ছে বেড়ে গিয়েছে। আইনাল কাকার ভিতরে ভিতরে কিছুটা খটকা লাগল। তিনি ডানে বায়ে দেখছেন, দেখলেন যে না ঠিক আছে, ডানে বায়ে মোটামুটি দেখা যাচ্ছে, অন্ধকার হলো চাঁদের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে, কিন্তু সামনের দিকে মনে হচ্ছে গুমোট অন্ধকার, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি কিন্তু সামনের দিকে সাহস করে আগাতে থাকলেন, হঠাৎ করে ওনার সামনে চলে আসে একটা কাফনে মোড়ানো লাশ, রাস্তার উপরে আড়াআড়ি ভাবে শোয়ানো, হারিকেনের আলোতে উনি এটা দেখতে পাচ্ছেন। তখন আইনাল কাকা তো মনে মনে দোয়া দরুদ পড়ছেন, তখন বুঝতে পারেন যে এত রাত করে আসাটা ঠিক হয়নি, শ্বশুরবাড়িতে থেকে গেলে হয়তো বা ভালো হতো। উনি চিন্তা করলেন যে এখন যদি এই লাশটা উঠে ধপ করে বসে যায় আর ওনাকে আক্রমণ করে তাহলে কি হবে, যদি করেই ফেলে উনি পিছু হটবেন না। উনি চিন্তা করলেন যে এই হারিকেনের ভিতরে যে কেরোসিন তেল আছে, এই কেরোসিনটা বের করে এই অবরটার দিকে ছুড়ে দেবেন, তারপরে এই হারিকেনটাও তার দিকে ছুড়ে দেবেন, তাহলে তার গায়ে আগুন ধরে যাবে। কিন্তু যেটা হলো সেটা হলো ওই লাশটা বা লাশ রূপী অবয়বটা উঠে বসলো না, কিছুই করল না। উনি খুব সুন্দর করে লাশটাকে পাশ কাটিয়ে সামনের দিকে আগাতে থাকলেন। সামনের দিকে আগানোর পর কি মনে করে উনি পিছন দিকে তাকিয়েছেন যে লাশটাকে আছে, পিছন থেকে তাকিয়ে দেখলেন যে না কিছুই নেই, ওই জিনিসটা চলে গেছে ওখান থেকে। তো মনে মনে উনি আল্লাহকে শুকরিয়া জানালেন যাক বাঁচা গেছে আর কি। উনি আবার সামনের দিকে আগাচ্ছেন আগাচ্ছেন আগাচ্ছেন, তো বাড়ির মোটামুটি কাছাকাছি আসছেন আর কি। উনি ওনার পুরনো বাড়ি যেটা উনি আগে থাকতেন আর কি, তো ওই বাড়িটার কাছাকাছি আসছেন। এটা পার হওয়ার পর হচ্ছে আবার নিচু জমি শুরু, সেখান থেকেও কিছুটা হেঁটে তারপরে হচ্ছে ওনার বাড়িটা। ওই পুরনো বাড়ির কাছাকাছি যখন এসেছেন হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, কিরে বাবা এত রাত করলি। এই শব্দটা যখন আসে আয়নাল কাকা কিন্তু কিছুতেই আন্দাজ করতে পারছেন না আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে, সামনে থেকে পেছন থেকে ডানে বায়ে। আবার মনে হলো আওয়াজটা মনে হলো মাথার উপর থেকে আসছে, তবে গলাটা বেশ পরিচিত। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে দেখলেন ওনার সামনেই ওনার বাবা দাঁড়িয়ে আছে। আয়নাল কাকা তার বাবাকে দেখছেন, চেহারাটা ফ্যাকাশে আর রক্ত শূন্য হয়ে আছে, আর আয়নাল কাকার দিকে তাকিয়ে তার বাবা মিটমিট করে হাসছে। আয়নাল কাকা কিন্তু এটা জানতেন যে এই জমি ভাগাভাগি হওয়ার পর উনি যখন বাইক করেছেন ওনার বাবা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন, তাও সেটা প্রায় এক বছর হয়ে গেছে, কিন্তু এইটা কি, এইটা তো তার বাবা না। আয়নাল কাকা এক পর্যায়ে বিরক্ত হয়েই ওই অবাবটাকে উদ্দেশ্য করে বলে ওঠে আর কি, আচ্ছা বলেন তো আমি আপনাদের কি ক্ষতি করেছি, বারবার কেন আপনারা আমার পিছু নিয়েছেন, আমার রাস্তা ছাড়েন আমি বাড়িতে যাব। এই কথা বলার সাথে সাথে আইনাল কাকার বাবার রূপে থাকা ওই অবয়বটা হাত লম্বা করে আইনাল কাকার গলা চেপে ধরল আর খিলখিলিয়ে হাসতে শুরু করেছে। আস্তে আস্তে তার চেহারাটাও পরিবর্তিত হতে থাকল। এদিকে আইনাল কাকা জোরে জোরে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলতে লাগলেন। একটা সময় চোখের সামনেই আইনাল কাকার বাবার অবয়বটা ভ্যানিশ হয়ে গেল। আইনাল কাকা দ্রুত বাড়ির ভিতর ঢুকে রুমে গিয়ে শুয়ে পড়েন। গভীর রাতে বাড়ির চারপাশ দিয়ে কিসের জন্য হাঁটাহাঁটি, আর গরু যেরকম রাতের বেলা জোরে জোরে নিঃশ্বাস সারে ফসফস শব্দ হয় ওরকম ফসফস আওয়াজ উনি শুনেছেন, তবে আইনাল কাকা ঘর থেকে বাইরে বের হননি। সকালবেলা ফজরের আজানের পর যখন একটু সকাল হয়েছে আলো ফুটেছে উনি বাইরে বের হয়েছেন, চিন্তা করলেন যে এত হাঁটাহাঁটি যেহেতু করেছে উঠোনে নিশ্চয়ই পায়ের ছাপ দেখা যাবে, কিন্তু উঠোনে উনি কারো পায়ের ছাপ দেখতে পাননি, আর ওনার গোয়াল ঘরের গরু যেগুলো যেভাবে বাঁধা ছিল ঠিক সেভাবেই আছে। আইনাল কাকা এভাবেই কিন্তু সময় পার করছিলেন একদিন দুপুরবেলা উনি ওনার গরুকে পানি খাইয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছেড়ে দিয়ে আসতেন ঘাস খাওয়ার জন্য। আয়নাল কাকা বাড়িতে এসে কিছুক্ষণ কাজকর্ম করে বারান্দায় একটা খুঁটির সাথে শরীর হেলিয়ে দিয়ে কখন যে ঘুমিয়ে গেছেন উনি নিজেও বুঝতে পারলেন না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মাঠের ভিতরে থাকা উনার গরুগুলো হাম্বা হাম্বা করে ডাকাডাকি করছে, কারণ গরুগুলো যেগুলো বাধা ছিল এগুলো কিন্তু বাড়িতে আসতে পারেনি, আর যেগুলো ছাড়া ছিল এগুলো বাড়িতে চলে এসেছে। উনি বুঝতে পারলেন না এতটা সময় পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, উনি এখানে ঘুমিয়েই আছেন এই খুঁটির সাথে হেলান দিয়ে, ওনার স্ত্রী ওনাকে ডাকলো না, বিষয়টা কেমন যেন লাগে ওনার কাছে। উনি চিন্তা করলেন যে গরু যেগুলো চলে আসে তো আসছেই, যেগুলো আসেনি সেগুলো দ্রুত খুঁটি তুলে দিতে হবে, একাই চলে আসবে। উনি চলে গেলেন মাঠের মধ্যে, যে সমস্ত গরুগুলো তখনও খুঁটির সাথে বাঁধা ছিল সেগুলো মাটি থেকে ওই খুঁটিগুলো আলগা করে দিলেন, সেগুলো বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিন্তু একটা গরু উনি দেখতে পাচ্ছেন না। ওনার একটা দুধেল গাই ছিল, ওনার একটা না কয়েকটা দুধেল গাই ছিল, তবে এই যে গাইটা, এই গাইটা ছিল প্রথম দিকের গাই, এটা থেকে পাঁচ ছয়টা বাছুর হয়েছে, সেগুলো বড় হয়েছে, সেগুলো যেগুলো মানে গাভী আর কি সেগুলো দুধ দিচ্ছে, এই গাভীটা ওনার খুবই প্রিয় ছিল, এটাকে উনি খুঁজে পাচ্ছেন মানে পাচ্ছেন না, খুঁজছেন খুঁজছেন। তবে কিছুটা সাইড থেকে হঠাৎ করে হাম্বা হাম্বা ডাক আসে, এই ডাক শুনে উনি বুঝতে পারেন যে এটাই ওনার সেই গাভী। ওদিকে এগিয়ে গেলে উনি দেখতে পান গরুটার যে দড়ি, এই দড়িটা এখানে যে ঝোপ জঙ্গল আছে ঝোপ জঙ্গলের মধ্যে কোন গাছের সাথে প্যাচ লেগে গেছে, সে আর ওখান থেকে ছুটে আসতে পারছে না। তবে সে যে এখান থেকে আসার জন্য চেষ্টা করেছে এটা বোঝা যাচ্ছে, সেখানে বারবার হাঁটাহাঁটি করেছে, মাটির উপর তার খুরের ছাপ পড়ে গেছে, জায়গার মাটিটাও নরম ছিল। তখন উনি বুঝলেন যে গরুটা এমন ভাবে আটকে গেছে, সে চেষ্টা করেছে পারেনি, ঠিক আছে এখন তাহলে আমি এটাকে নিয়ে যাবার চেষ্টা করি। উনি ওই ঝোপ থেকে গরুর দড়ি যেই অংশটা প্যাচ লেগে গিয়েছিল সেটা ছোটানোর পর গরুটাকে নিয়ে সামনের দিকে আগাবেন, এবার গরুটা নড়ে না, এক চুলো নড়ে না। ওনার হাতে থাকা লাঠি দিয়ে এই যে চেষ্টা করছেন গরুটাকে সামনের দিকে নিয়ে যাবার জন্য, তার হয় না। এর মধ্যেই ওনাদের পরিচিত এক প্রতিবেশী ওনার বাড়ি থেকে আরো বেশ অনেক দূরে, অনেক দূরে বলতে দূরেরও যেটা সেটাও প্রায় 300 মিটার দূরে, ওই রকম একটা বাড়ির লোক উনি আবার ওদিক দিয়ে যাচ্ছিলেন। তখন উনি বললেন, কি রে আইনাল কি হলো? তখন উনি বলছে, এই যে দেখো না ভাই গরু এটা যায় না। তখন দুজন মিলে ঠেলাঠেলি করছেন। পরে যিনি এসেছেন ওই প্রতিবেশী গরুর দড়িটা ধরে সামনের দিকে টানছেন, আর আইনাল কাকা পিছন থেকে ধাক্কাচ্ছেন, মাঝে মাঝে লাঠি দিয়ে আঘাতও করছেন যাতে করে গরুটা সামনের দিকে আগাতে থাকে। অনেক কষ্টে দুজন মিলে এই গরুটাকে বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার পর ওই যে গোয়ালঘর, এই গোয়ালঘরে কিন্তু ধোয়া দিতে হয়, তা না হলে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়। ওখানে গিয়ে ধোয়া দিয়েছেন, এরপর মোটামুটি উনি চলে আসছেন ওখান থেকে সবকিছু ঠিকঠাক করে। সকালবেলা উনি যখন গোয়ালঘরে গিয়েছেন গরুগুলোকে ছেড়ে দেবার জন্য, গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য, সবগুলো গরু ঠিকঠাক আছে কিন্তু সেই দুধেল গাইটা মাটিতে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হয়েছে অনেক, এটাও বোঝা যাচ্ছে। গরুটার জন্য খুব মায়া হয় আইনাল কাকার, কারণ এই গরুটা ওনার শুরুর দিকের গরু, এটার প্রতি আলাদা একটা মায়া মহব্বত ওনার থাকবে, এটাই স্বাভাবিক। উনি বুঝতে পেরেছিলেন গরুর মৃত্যুটা স্বাভাবিক না, তবে ওই সময় কিছু করার ছিল না, কারণ ওনাদের গ্রামের আশেপাশে তেমন কোনো ভালো কবিরাজও ছিল না যে এই বিষয়ে উনি খুব সহজেই কোনো একটা পদক্ষেপ নেবেন। তো আইনাল কাকার জীবনে কিন্তু এরকম বহু ঘটনা ঘটে চলছে, টুকটাক অনেক ঘটনাই ঘটে চলছে। একদিন রাতের বেলা আইনাল কাকার ওয়াশরুমে যাবার দরকার হলো, রাত তখন ঠিক কয়টা বাজে উনি বুঝতে পারেননি, তবে গভীর রাত ছিল। আইনাল কাকা ঘর থেকে বের হয়ে একটা মাটির পাত্র হাতে নিয়ে ওয়াশরুমে গিয়েছেন, যখন উনি ওয়াশরুমে গিয়েছেন তখন ওনার কাছে মনে হলো ওনার বাড়ির পেছনে থাকা পুকুরে কেউ গোসল করছে, পানির খলখল আওয়াজ হচ্ছে, গোসল করলে সাঁতার কাটলে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ উনি শুনতে পেলেন। তখন উনি বুঝতে পারলেন যে কি ব্যাপার, ঘটনাটা কি, এইখানে তো এত রাতের বেলা কারো গোসল করতে আসার কথা না, দিনের বেলায় দিয়ে লোকজন এদিকে আসে না আর রাতের বেলা আমার পুকুরে এসে গোসল করবে। উনি কিন্তু আসার সময় দেখে এসেছিলেন ওনার ওয়াইফ ওনার পাশেই ঘুমাচ্ছিল, আশেপাশে ঘর বাড়িও দূরে দূরে, এখানে থেকেও আসবে না। তখন উনি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে। কি আছে? কৌতূহল নিয়ে উনি ওয়াশরুম থেকে বের হয়ে ওদিকে গিয়েছেন। ওই সময় আকাশে যতটুকু চাঁদের আলো ছিল সেটা দিয়েই বোঝা যাচ্ছে যে আপসা বোঝা যায় আর কি, মনে হচ্ছে একটা বৃদ্ধা মহিলা সে পুকুরের পানিতে কিছু একটা পরিষ্কার করছে। এই যে আয়না কাকা দূরে দাঁড়িয়ে ওই অবয়বটাকে দেখছেন, এটা কিন্তু শুরুর দিকে ওই অবয়বটা টের পায়, তবে হয়তো এক দেড় মিনিট পার হবার পর ওই অবয়বটা টের পেয়েছে। সে ওই পরিষ্কার করা ছেড়ে দিয়ে আয়না কাকার দিকে মাথা ঘুরিয়ে তাকায় আর দপ করে তার চোখ দুটো জ্বলে ওঠে। বিষয়টা এরকম যে অনেক সময় আমরা সিসিটিভির নিচ দিয়ে যদি হেঁটে যাই বা কাছাকাছি হেঁটে যাই, তখন সিসিটিভিতে থাকা সেন্সর যখন কোনো মানুষের উপস্থিতি টের পায় তখন কিন্তু সিসিটিভি লাইট জ্বলে ওঠে। মনে হচ্ছে যে এই অবয়বটার চোখ দুটো সেই সেন্সরে কাজ করেছে, তপ করে জ্বলে উঠেছে, মনে হচ্ছে তাকে দেখে ফেলেছে। এইভাবে কিন্তু ওই অবয়বটাও তাকে দেখছে। আয়না কাকাও ওখান থেকে নড়তে পারছেন না, উনিও একই রকম ভাবে ওই অবয়বটার দিকে তাকিয়ে আছেন। শুধু চোখটাই বোঝা যাচ্ছিল যে চোখ জ্বলছে। এরপর হলো কি, ওই অবয়বটা পানির উপর হাঁটতে হাঁটতে পুকুরের আর এক মাথায় গিয়ে ঝোপের মধ্যে চলে গেল। এরপরে আয়না কাকা শরীরে শক্তি ফেরত আসে, উনি তখন দ্রুত ঘরে চলে আসেন। পরদিন সকালবেলা দেখা গেল আয়না কাকার শরীরে ভীষণ জ্বর, তবে এই জ্বরটা যে একদম ভালো হয়ে গিয়েছিল তা না, বেশ অনেকদিনই ছিল বলতে হবে, তবে উনি কোনো ঝাড়ফুঁক করার নাই, ভালো হয়ে যেতে প্রায় এক মাসের মতো সময় লেগেছিল। এরকম কিন্তু বেশ কিছু জিনিস উনি মাঝে মাঝেই দেখতেন। একবার হয় কি, আয়না কাকা রাতের বেলা গোয়াল ঘরে গিয়েছেন গরুগুলোকে খাবার দিতে, যখনই উনি ওদিকটাতে গিয়েছেন হঠাৎ করে দেখেন একটা ছায়ামূর্তির মতো গোয়াল ঘরের দরজা থেকে একটু সরে গেল। আয়না কাকার হাতে তো হারিকেন ছিল, উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোনো চোর আসছিল কিনা, কোন দিকে সরে গেল, উনি হারিকেন নিয়ে ওই দিকে আগাতে থাকলেন। উনি দেখতে পেলেন যে মনে হচ্ছে একটা কাক, কাক যদি দুই পায়ে মানুষের মতো হেঁটে যায় কেমন দেখা যায়, তো ওভাবে একটা কাক হেঁটে যাচ্ছে, একদম পিছন থেকে কাকের মতোই দেখা যাচ্ছে, কিন্তু উচ্চতা কিন্তু একটা মানুষের সমান। এরপর কি হলো, দুই পাশে পাখা মেলে দিয়ে আকাশের দিকে সোজা উড়ে চলে গেল। এই জিনিসটা কিন্তু উনি দেখলেন, এটা দেখার পর বুঝতে পারলেন যে আসলে এই বাড়িতে এমন কিছুর উপদ্রব শুরু হয়েছে। শুরুর দিকে তো বছরখানেক কেটে গেল, কোনো সমস্যা হয়নি, এর মধ্যে ওনার বাবাও মারা গিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি, নতুন করে হঠাৎ করে এগুলো শুরু হয়েছে, গরুটাও মারা গেল, বিভিন্ন সময় তো উনি বিষয়গুলো দেখছেন। এখন আয়না কাকার বুঝতে বাকি রইল না যে এবারে এই সমস্যাটা খুব ভালোভাবেই শুরু হয়েছে। উনি চিন্তা করলেন যে ওনার গরুগুলো তো ওনার খুব বড় একটা সম্পদ, কেননা গরুগুলো বড় হলে উনি সেগুলো বিক্রি করেন, তারপরে বিক্রির যে টাকাটা এই টাকা থেকে অর্ধেক টাকা দিয়ে আরো গরু কেনেন, বাকি অর্ধেক সংসারের জন্য খরচ করেন। এখন এই গরুগুলোর উপরে নিশ্চয়ই এগুলো লেগেছে, গরুগুলোকে যদি মেরে ফেলে তাহলে তো ওনার অবস্থা খারাপ হয়ে যাবে, অর্থনৈতিকভাবে উনি খুবই দুর্বল হয়ে পড়বেন। উনি চিন্তা করলেন যাক এখন আর ঘরে ঘুমাবো না, রাতেরবেলা গোয়াল ঘরে ঘুমাবো। গোয়াল ঘরের এক পাশে উনি বাঁশের মাচা তৈরি করে সেখানেই থাকা শুরু করলেন। এক দুই রাত থেকেছেন, কোনো সমস্যা হয়নি, তবে কয়েকদিন পর থেকে একটা সমস্যা শুরু হয়ে গেল। আয়না কাকার কাছে মনে হতো গভীর রাতে কে যেন তার গলা চেপে ধরে, চোখ মেলে তাকাতেই উনি আর কিছু দেখেন না। এরকম কিন্তু টানা কয়েকদিন হয়েছে। এক রাত্রে উনি একটু ঘুমের ভাব ধরে পড়ে আছেন, মানে ঘুমাচ্ছেন না, এমন ভাব যে উনি গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে উনি চোখ খুলে দেখার চেষ্টা করছেন যে কেউ আসে কিনা, বিশেষ করে ওই গোয়াল ঘরের এক সাইডে কিন্তু দুটো জানালা কাটা ছিল, যখন ধোয়াগুলো দেওয়া হতো ওই ধোয়াগুলোকে আবার বাইরে বের করে দেওয়ার জন্য ওই জানালা দিয়েই উনি ওই কুলার মতো একটা জিনিস দিয়ে বাতাস করতেন যাতে ধোয়াগুলো আবার দ্রুত বের হয়ে যায়। আর ওখানে থাকতে হলে তো বাতাসের দরকার হয়, এই জন্য জানালা দুটো কাটা হয়েছিল। উনি ওরকম একটা জানালার পাশেই শুয়েছিলেন, গভীর রাতে উনি দেখলেন ওই জানালার ভেতর দিয়ে মনে হচ্ছে লম্বা লিকলিকে একটা নারী অবয়ব ঢুকছে। ঢুকলো, ঢোকার পরে দূরে দাঁড়িয়ে থেকেই মনে হলো সে তার হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে খপ করে আয়না কাকার গলা চেপে ধরেছেন। যখনই গলা চেপে ধরেছেন, আয়না কাকা তো জেগেই ছিলেন, উনিও ওই হাতটাকে চেপে ধরেছেন। যখন আচমকা উনি নিজেও হাতটাকে চেপে ধরেছেন, তখন মনে হলো যেই অবয়বটা তার গলা চেপে ধরেছে সে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। সে চিন্তা করছে কি ব্যাপারে, তো ঘুমিয়েছিল, তো এরকম হওয়ার কথা না। তখন নাকি সে ছেড়ে দিয়ে একটা ধোয়ার মতো হয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। তো এটা কিন্তু আইনাল কাকা দেখলেন, বুঝতে পারলেন। এখন গরুগুলোকে সেফ করার জন্য উনি আর কি করবেন এসব চিন্তা করছেন, যে এটাই তো ওনার বেঁচে থাকার অন্যতম একটা অবলম্বন, কারণ এখান থেকে ওনার অর্থকড়ি উপার্জন হয়। আইনাল কাকা একজন হুজুরের কাছে গেলেন, সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করলেন। এরপর হুজুর বললেন যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখন যে গরুগুলো পালছো সবগুলো বিক্রি করে দাও। হুজুরের পরামর্শ অনুযায়ী উনি এগুলো বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করেন। আর হুজুর এটাও বলেন যে তুমি যেই জায়গায় বাড়ি করেছো একদম তোমার বাড়ির লাগোয়া, তো কোনো ঘর বাড়ি নাই, এখন তুমি যদি এখানে থাকো কোনো একটা অঘটন ঘটে মানুষজন তো জানতেও পারবে না, জায়গাটা বেশি ভালো না, এখন তুমি এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। এদিকে আইনুল কাকা কিন্তু এই কথা মানতে পারেন না, কেননা এটা তো ওনার একটা ভিটা, ওনার বাবা এই জমিটা মৃত্যুর আগে দিয়ে গেছেন, ভাইদের চাপে হোক আর যে কোনো কারণে হোক বাবার একটা দেয়া জিনিস এটা, এটা উনি কিভাবে ছেড়ে চলে যাবেন এটা উনি মানতে পারছেন না। অনেক কষ্ট করে এই জায়গায় ঘর তৈরি করেছেন, মাটি কেটে এখানকার জমি উঁচু করেছেন, পুকুরের মাটি নিয়ে ভিটা তৈরি করেছেন, এখন এগুলো আসলে কিভাবে করবেন, ছেড়ে যাবেন, এটা নিয়ে উনি খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এদিকে ভালো ভালো জমিগুলো তো ওনার ভাই বোনেরা নিয়ে নিয়েছে, তারাও তো নতুন করে নতুন জায়গায় ওনাকে ঘর বাড়ি করতে দেবে না, এটা উনি জানতেন। এখন কি আর করা, তারপরও কিছু কাজ তো করতে হবে, গরুগুলোও বিক্রি করে দেওয়ার দরকার। উনি কি করলেন, বেশ কিছু গরু নিয়ে বাজারে চলে গেলেন। যাওয়ার সময় পাশের এক প্রতিবেশীকে উনি সাথে নিয়ে গিয়েছিলেন, যেই বাজারে গিয়েছিলেন সেই বাজারটা ওনার বাড়ি থেকে প্রায় 15-18 কিলোমিটার দূরে। উনি যখন ওখানে গিয়েছেন, যাওয়ার পর মোটামুটি সব গরুই বিক্রি করে দিয়েছিলেন, তবে একটা গাভী গরু আর কি, এইটার দর দামে বনাবনি হচ্ছিল না দেখে উনি ওই গরুটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন এরকম সিদ্ধান্তই গ্রহণ করলেন। যেহেতু সাথে একজন লোক আছে, নিয়ে যেতে সমস্যা হবে না, অন্যান্য গরুগুলো বিক্রি করে দিলেন, সার গরু ছিল, গাভী গরু ছিল, মানে গাই গরু বলে অনেকে। এরপর ওই গরুটা নিয়ে ওনার রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন অনেকটা পথ তো হেঁটে আসতে হবে, তো আসছেন আসছেন তখন এমন একটা জায়গায় চলে আসেন ওখান থেকে আইনাল কাকার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে সর্বোচ্চ 30 মিনিটের মতো লাগতে পারে। ওই সময়ে আইনাল কাকা বলে উঠলেন যে দেখছো ভাই, এমনিতে গরু কিন্তু এত পথ হেঁটে আসে না, এই গরুটা অনায়াসে এতটা পথ হেঁটে আসলো, একটা জায়গায় দাঁড়ালো না, বিশ্রামও নিল না, খুব ভালো। তো যেই না এটা বলছে সাথে সাথে গরু দাঁড়িয়ে গেছে, গরু তো আর নড়ে না। ওনাদের কাছে কিন্তু লাইট ছিল না, হারিকেনও ছিল না, অন্ধকারে ওনারা পথ দেখে দেখে আসছিলেন। তো যেখানে এসে গরুটা দাঁড়িয়ে যায় ওইখান থেকে একটু সামনের দিকে তাকালে কিচ্ছু দেখা যায় না, মনে হচ্ছে ওখানে গুমোট অন্ধকার হয়ে আছে, অথচ ডানে মানে ডানে পায়ে পিছনে কিন্তু মোটামুটি চাঁদের আলোতে দেখা যাচ্ছে। গরুগুলো কি করেছে, এবার দাঁড়ানো থেকে শুয়ে পড়ে, বিশেষ করে ওই গরুটা আর কি, ওখানে একটাই গরু ছিল, গরুগুলো না একটাই গরু। তো তখন আর কি ওই ওনার প্রতিবেশী বলছেন, আরে আইনাল ভাই মনে হয় তুমি বলছো এই কথাটা গরু শুনছে, যে ছাড়া পথ বিশ্রাম নেয় নাই, তখন ওর মনে পড়ছে ওর এখন বিশ্রাম নিতে হবে, এই জন্য এখন সে বিশ্রাম নিচ্ছে। তো এই কথা শোনার পর দুজন একটু হাসাহাসি করেন, একটু তামাশা করেন, যে আসলেই তো গরুরও দেখি মাথায় বুদ্ধি হয়ে গেছে, বেশি আমাদের কথা বুঝতে পেরে ওর বিশ্রাম নেওয়ার কথা মনে পড়ে গেছে। এখন এই গরু যে বসছে এইটা আর কোনোভাবেই ওঠে না, বাড়ি এত কাছাকাছি এসে এখন এই অবস্থা, এখন ওরা কি করবেন, গরুকে কোনোভাবে উঠাতে পারছেন না। যাই হোক, অনেক কষ্টে গরুকে একটা পর্যায়ে দুজন মিলে দাঁড় করান। দাঁড় করানোর সাথে সাথে হয় কি, ওই গরুটা এক পাশে দেয় এক ঝেড়ে দৌড়, এমন ভাবে দৌড় দিয়েছেন আচমকা হাত থেকে গরুর দড়িটাও কিন্তু ছুটে যায় আইনাল কাকার। এদিকে দুজন মিলে গরুর পিছনে ধাওয়া করেছেন, পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে গরু ঢুকে গেছে, এখন এই অন্ধকারের মধ্যে গরু খুঁজবেন কিভাবে। ওরা দুজন আলাদা না হয়ে একত্রে গরু খোঁজা শুরু করলেন, গরু খুঁজছেন খুঁজছেন, হঠাৎ করে মনে হলো কিছুটা দূর থেকে, অর্থাৎ ওনারা যদি পূর্ব দিকে থাকেন মনে হচ্ছে পশ্চিম দিক থেকে গরু হাম্বা করে ডেকে উঠল। তখন ওনারা বুঝতে পারলেন গরুটা ওই দিকে গেছে। তো ওই দিকে গিয়ে গরু খুঁজছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে হলো দক্ষিণ দিক থেকে হাম্বা করে ডেকে উঠেছে, আবার দক্ষিণ দিকে গিয়েছেন। এইভাবে ওনারা যখন কোন একটা দিকে যান, উল্টো দিক থেকে ওই গরুর ডাক ভেসে আসে। এইভাবে অনেকটা সময় ওনারা ওই গরু খুঁজেছেন, কিন্তু গরুকে আর খুঁজে পান না। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে রাস্তার এক পাশে দুজন মিলে বসে পড়েন, চিন্তা করলেন যে এইভাবে আর গরু খোঁজা যাবে না, নিশ্চয়ই আমাদেরকে কেউ বোকা বানাচ্ছে। এদিকে ফজর আজান হয়ে যায়। আজান হয়ে যাওয়ার পর দেখা গেল যে একটু একটু করে সকাল হওয়া শুরু হয়েছে। তখন দুজন মিলে ভাবলেন এইবার গরুটাকে খোঁজা যেতে পারে। যখনই খোঁজার জন্য ওনারা একদিকে পা বাড়িয়েছেন, তখনই দেখেন একটা বিভৎস দৃশ্য। গরুর মাথাটা পড়ে আছে আর হাড়গোড় এদিক সেদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। মাথা ছাড়া একটু মাংসও নেই ওই হাড়ের সাথে, মাথাটা শুধু অক্ষত। দেখেই বোঝা যাচ্ছে এই গরুর এই অবস্থা আর অনেকক্ষণ আগেই হয়েছে। অথচ সারা রাত ওনারা গরু খুঁজেছেন, একদম ফজর আজানের আগ পর্যন্তও কিন্তু গরুর ডাক উনি শুনেছেন, যে একবার এপাশে ডাকে একবার ওপাশে ডাকে। তাহলে এই ডাকগুলো ছিল এক মায়াজাল। ওনারা সারাটা রাত এই মায়াজালের পিছনে ছুটে বেরিয়েছেন, কিন্তু গরুকে বহু আগেই একদম চেটে পুটে খেয়ে ফেলেছে দুষ্টু পিশাচের দল। এটা ওনারা বুঝতে পারেন, মন খারাপ করে বাড়িতে চলে আসেন। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহর অশেষ রহমতে ওই রাতে ওনার প্রতিবেশী এবং আয়নার কাকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু এই গরুটার উপর দিয়ে গিয়েছে। তো এইটা গেল একটা ঘটনা। এরপর মাসখানেক ওনার বাসায় আর কোনো সমস্যা হয়নি। একদিন গভীর রাতের বেলা আয়নার কাকার ঘুম ভেঙে যায়। ঘুম মূলত ভাঙে বাইরে থেকে কোন একটা শব্দের কারণে। ওনার কাছে মনে হচ্ছিল বিশাল আকৃতির কোন একটা বস্তুকে টেনে হিঁচড়ে বাইরের উঠোন দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আয়নার কাকা ঘরের বেড়ার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পেলেন কালো পোশাক পরিহিত তিন থেকে চারটি অবয়ব বিশাল দেহি একটা প্রাণীকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা যে কি প্রাণী এটাও ভালো করে বোঝা যাচ্ছিল না। এমনিতে তো আয়নার কাকার প্রচন্ড রাগ, কারণ একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে, দুই দুইটা গরু তারা মেরে ফেলেছে। আয়নার কাকা কি করেছেন, ঘরের ভেতরে থাকা একটা বাঁশের লাঠি নিয়ে দরজা খুলে বের হয়ে সামনে যে অবয়ব পেয়েছেন সেটাকে বেদম পিটুনি দেওয়া শুরু করেছেন। এইটারে পাঁচটা বাড়ি দেয় তো আর একটা দেয় সাতটা বাড়ি দেয়, তো এইরকম সামনে যেটাকে পাচ্ছে ধামাধাম মাইট চলছে। তখন হয় কি, তার কাছে মনে হয় পেছন থেকে খপ করে কেউ তাকে ধরে ফেলেছে। আমরা যেভাবে ঢিল ছুরি হাতে ঢিল নিয়ে দূরে ছুড়ে দিই বা পুকুরের দিকে অনেকে ছুড়ে দেন, আয়নার কাকার কাছে মনে হলো ওনাকে ওইভাবে খপ করে ধরে ঢিলের মতো করে ছুঁড়ে মেরেছে ওই পুকুরের দিকে, ধপাস করে গিয়ে ওই পুকুরের উপরে পড়েছেন। এত বড় একটা মানুষ পুকুরের উপরে এত দূর থেকে গিয়ে পড়েছে, আওয়াজটা কেমন হতে পারে? ওই আওয়াজে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখেন যে আয়নার কাকা নাই, দরজা খোলা। উনি হাড়িকে নিয়ে তাড়াতাড়ি বের হয়েছেন। বের হয়ে দেখতে পান উঠোনের উপরে ওনার মোটা বাঁশের লাঠিটা পড়ে আছে। এদিকে তো উনি ওনার স্বামীকে ডাকাটাকি শুরু করেছেন, ডাকের উত্তর নিয়েছেন আয়নার কাকা। দেখা গেল যে আয়নার কাকা পুকুর থেকে উঠে আসছেন, লুঙ্গি একদম ভিজে একাকার হয়ে গেছে, উনি লুঙ্গি চিপতে চিপতে উঠে আসছেন আর কি। ওনার স্ত্রী বলছেন যে কি ব্যাপার, তুমি পুকুরে গেলা কিভাবে, আর এত জোরে পানিতে আওয়াজ হলো বা কিসের? আয়নার কাকা ওই সময় কিছু বলেননি, বললে ওনার স্ত্রী ওই সময় ভয় পেতে পারেন। উনি বললেন যে না কিছু না, আমি আসছিলাম হঠাৎ করে পা পিছলে পুকুরে পড়ে গেছি। পরদিন সকালবেলা আয়নার কাকার শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে এমন ব্যথা, উনি বিছানা থেকে আর উঠে দাঁড়াতেই পারেন না। যেই হুজুরের কাছে উনি গিয়েছিলেন, যার পরামর্শ নিয়েছিলেন, তার কাছ থেকে ঝাড়ফুঁক পানি পড়া নিয়ে আসেন, প্রায় দীর্ঘ তিন মাস ওনার আন্ডারে থেকে চিকিৎসা নেবার পর ওনার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যায়। তবে পরিপূর্ণভাবে সুস্থ হয়নি, তিন মাস উনি খেতে খামারে যেতে পারেননি, ফসলের জমিতে আগাছায় একদম একাকার হয়ে গেছে, ফসলের ক্ষেতগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আয়নার কাকা ছোটবেলা থেকেই অনেক পরিশ্রমী, সুস্থ হওয়ার পর একটা দিনও উনি বাড়িতে বসে রইলেন না, জমিতে গিয়ে সেই আগাছা পরিষ্কার থেকে শুরু করে আরো অনেক কাজ শুরু করলেন। তো উনি এরকম কাজ করছেন, কয়েকদিন স্বাভাবিকভাবে করলেন। একদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে, বিশেষ করে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, চাঁদের আলোতে আইনুল কাকার কাজ করতে বেশ ভালোই লাগছিল, মনে আনন্দ নিয়েই নিজের জমিতে কাজ করছেন। নিজের জমিতেই তো কাজ করছেন, অন্য কারো জমিতে তো কাজ করছেন না, এটা নিজের কাজ, এই ভেবে মনের উৎসাহ নিয়েই কাজ করছেন। অনেকক্ষণ কাজ করার পর উনি চিন্তা করলেন, থাক আজকে আর করবো না, কালকে এসে বাকিটা করব। এটা চিন্তা করে যখনই উনি উঠে দাঁড়িয়েছেন ওনার জমির ভেতরে, তখন উনি দেখতে পেলেন বেশ কিছুটা দূরে ক্ষেতের আইল ধরে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসছে। আইনুল কাকা ভেবেছিলেন হয়তো বা তার মতোই কেউ মাটির কাজ করেছে, রাত পর্যন্ত এখন বাড়িতে ফিরে আসছে, এরকম তো অনেকেই করে, দেখি তার সাথে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাই। এদিকে উনি খেয়াল করলেন এই লোকটা হেঁটে আসছে তো আসছেই, হাঁটছে আসছে, কিন্তু তার কাছে আর আসে না, কি ব্যাপারে, এতক্ষণ তো লাগার কথা না তার কাছে আসতে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে আইনুল কাকা ডাক দিল, ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আমার কাছে আসেন, আরে এতক্ষণ ধরে হাঁটছেন কাছে আসেন না কেন, আসেন। যেই নাই উনি এই কথা বলেছেন, মনে হলো দূরে থাকা ওই অভাবটা এক সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে তার থেকে মাত্র এক হাত দূরে এসে দাঁড়িয়ে গেছে এবং বলছে, কিরে কেমন আছিস আইনাল, সুযোগে ছিলাম রে, কবে তুই নিজে থেকে ডেকে কাছে নিয়ে আসবি, এখন সেই সুযোগটা পেলাম, তুই কিন্তু ডেকে আমাকে কাছে নিয়ে আসছিস, এখন কিন্তু তোর আর নিস্তার নেই। আইনাল কাকা চাঁদের আলোতে যতটুকু দেখতে পেলেন লোকটার যে হাইট স্বাভাবিক একটা মানুষের মতোই, কিন্তু তার মুখমণ্ডল যেটা, মুখটা মনে হচ্ছে মানে সূচালো, অনেক লম্বা, এত লম্বা যে মনে হচ্ছে পুরো মাথাটা লম্বা হয়ে হাঁটু পর্যন্ত নেমে এসেছে, এরকম তো হয় না কখনো কোনো মানুষের, হয় না এতটা লম্বা। এইটা দেখার পর উনি তো অনেক ভয় পেয়ে যান। এখন এর পরপরই ওই অবয়বটা আইনুল কাকার উপর ঝাঁপিয়ে পড়ে, আইনুল কাকাও বাঁচার জন্য অনেক চেষ্টা করছেন। এর ভিতরে হয় কি, সত্যি সত্যি উনার পরিচিত একজন ব্যক্তি ওই পথ দিয়ে হেঁটে আসছিলেন, উনি দেখছেন যে কোন একটা মানুষকে জোর করে, মানে উনি কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু একটা মানুষকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই মানুষটা নিজের মাথাটাকে নিজে নিজেই মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। তো উনি আবার দূর থেকে বলছেন, এই কে গো ওখানে, কি করো, কি হয়েছে, কি সমস্যা। তখন নাকি ওই অভাবটা বলে ওঠে, বেঁচে গেলি রে, পরবর্তী সময় তোর সাথে দেখা হইলে কিন্তু তোর জীবনের শেষ দিন, তোর বাড়ির কাছে একজন লোক চলে আসছে বলে ছেড়ে দিলাম। তখন ওই অভাবটা নাকি চলে যায় ওখান থেকে। এদিকে ওই ব্যক্তি কাছে এসে দেখেন আইনুল কাকার এই অবস্থা, অচেতন হয়ে পড়ে আছে, তখন আইনুল কাকাকে উনি কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন। তখন ওই ব্যক্তি কি দেখেছিলেন ওই সময় এতটুকু বলেন, শুধু এতটুকুই বলেছিলেন যে সে নিজে নিজেই মনে হচ্ছে ধস্তাধস্তি করতেছে, পড়ে যাচ্ছে, মাথা মাটির মধ্যে ঢুকাই দিচ্ছে, এরকমটাই দেখছি, এছাড়া তার কিছু দেখিনি। এরপর আইনুল কাকা আবারও অসুস্থ হয়ে পড়েন, প্রায় ৬ মাসের মতো উনি অসুস্থ ছিলেন। এই অসুস্থতার মধ্যেই ঘটে যায় আর একটা মর্মান্তিক ঘটনা। আইনুল কাকার কিন্তু তিনটা মেয়ে হয়েছিল, বড় মেয়ের নাম ছিল হোসনে আরা, ঘটনার সময় তার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। আর আইনুল কাকা যখন অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু আইনুল কাকার স্ত্রী এবং হোস্টে আরা অনেক পরিশ্রম করতেন। একদিন হয় কি, আইনুল কাকার স্ত্রী এবং হোস্টে আরা দুজনই ওনাদের বাড়ির পাশে থাকা পুকুরে গিয়েছেন, সন্ধ্যা নাক দিয়ে গোসল করে আবার বাড়িতে ফেরত আসতেন। হয় কি যে আইনুল কাকার স্ত্রীর একটু জরুরি কাজ থাকার কারণে ওনার মেয়েকে বলেন যে তুই গোসল করে আয়, আমি একটু তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাচ্ছি। উনি চলে আসেন কিন্তু হোস্টে আরা আসে না, সন্ধ্যা পার হয়ে যায়, হোসনে আরা আসে না। আইনুল কাকার স্ত্রী জোরে জোরে কয়েকবার ডাক দিয়েছেন কিন্তু হোসনে আরার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। একটা সময় আইনুল কাকার স্ত্রী পুকুর পাড়ে যান, পুকুর পাড়ে গিয়ে দেখেন যে ওখানে কেউ নাই, পানি একদম শান্ত, অর্থাৎ ওখানে কেউ গোসলও করছে না। আইনুল কাকার স্ত্রী তো হোসনে আরা, হোসনে আরা বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, হোসনে আরার কোনো সাড়া শব্দ নাই। তো তখন আশেপাশে তো ঘর বাড়িও দূরে দূরে, তারাও তো আসলে এই ধরনের শব্দগুলো শুনতে সচরাচর পান না যে এই বাড়িতে কোনো সমস্যা হলো কিনা। এদিকে আইনুল কাকাও বাড়িতে ফেরত আসেন, এসে শোনেন এই অবস্থা, উনিও পুকুর পাড়ে যান, কাউকে পান না। পুকুর পাড় থেকে যখনই বাড়ির দিকে ফেরত আসবেন হঠাৎ করে পুকুরের পানিতে খলখল শব্দ হয়, ওনারা তাকিয়ে দেখেন হোসনেরা পানির ভেতর থেকে উঠে আসছে, তার শরীর ভেজা। আইনলা কাকা আর ওনার স্ত্রী দুজনই বলে ওঠেন যে কি ব্যাপার, তুই কোথায় গেছিস? আইনলা কাকা কিন্তু অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ থাকলেও একদম শয্যাশায়ী ছিলেন না, আশেপাশে যেতেন। ওই দিন আবার উনি বাইরে বেরিয়েছিলেন আর কি কোন একটা কাজে, তবে ভারী কোনো কাজ করতে পারতেন না, ভারী কোনো কাজ করার মতো শক্তি সামর্থ্য ওনার হয়নি। উনি ফিরে আসার পর উনি দেখলেন যে এই অবস্থা, হোসনেরা উঠে আসে, দুজন মিলে জিজ্ঞেস করলেন, হোসনেরা কোনো কথার উত্তর দেয় না, চুপচাপ বাড়িতে চলে গেল। এরপর হোসনেরা কারো সাথে কোনো কথা বলে না, এক জায়গায় বসে থাকে তো থাকেই, আর নড়াচড়াও করে না, ওঠেও না। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। একজন হুজুরকে নিয়ে আসা হয়, হুজুর কাছে সব কথা খুলে বলা হয়, হুজুর ঝাড়ফুঁক করে দেন, কোনো উন্নতি হয় না, হোসনেরা কথা বলে না। এভাবে তো দিনের পর দিন চলে যাচ্ছে। এক রাতে হয় কি, হোসনেরা নাকি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আইনুল কাকা অবশ্য এই শব্দটা পেয়েছেন, উনি চিন্তা করেছেন হয়তো বা সে ওয়াশরুমে যাবে, আর তাকে জিজ্ঞেস করলে তো কোনো উত্তর দেয় না, এই জন্য তার উনি কিছু জিজ্ঞেস করেন না। এদিকে ওয়াশরুমে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায়, সে আর ঘরে ফেরত আসে না, এত সময় তো লাগার কথা না। এরপর আইনুল কাকা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন, হোসনেরা নাম ধরে চিৎকার চেঁচামেচি শুরু করে অনেকবার ডাকেন। এদিকে ওনার স্ত্রী উঠে পড়েন, এত জোরে ডেকেছিলেন যে দূর দূরান্তে যে ঘর বাড়িগুলো ছিল তারাও জেগে গিয়েছিল, তারাও দূর থেকে চিৎকার করে বলছে, ও আইনাল ভাই কি হয়েছে? তখন আইনাল ভাই উত্তর দেন, মানে আইনাল কাকা উত্তর দেন যে হোসনেরাকে পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু ওখান থেকে লোকজন চলে আসে, অনেক খোঁজাখুঁজি হয়, ওই রাতে হোসনেরাকে আর পাওয়া যায় না। তবে হ্যাঁ, হোসনেরাকে পাওয়া যায়, কোথায়? সেইখানে যেখানে তার গরুটাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, খালি মাথাটা পাওয়া গিয়েছিল, হাড়গোড় পাওয়া গিয়েছিল, কোনো মাংস ছিল না, ওখানেই হোসনেরাকে পাওয়া যায়। তার মাথাটা আছে, তার পুরো কঙ্কালটা অক্ষত আছে, কিন্তু গলার নিচ থেকে শরীরের কোথাও কোনো মাংস নেই, শুধু কঙ্কাল আছে। আর মাথা বলতে গলার উপর, গলার এখান থেকে মাথা পর্যন্ত, এটা অবিকৃত, এটা কিছু হয়নি। এই দৃশ্য কি কোনো মা বাবা সইতে পারে? ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে? ওই অবস্থায় তাকে ওখান থেকে নিয়ে আসা হয়, কোনো মতে গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করা হয়। সময় যাচ্ছে, আস্তে আস্তে মানুষজন আইনাল কাকার বাড়ি এড়িয়ে যাচ্ছে, জানে যে এই পাশে বিভিন্ন ধরনের সমস্যা, আইনাল কাকার মেয়েটাকে এইভাবে খেয়ে ফেলেছে, এটা তো স্বাভাবিক কিছু না, ওই বাড়িতে গেলে তাদেরও বিপদ হবে। আগে তো বিপদ আপদে দু একজনকে পাওয়া যেত, এখন আইনাল কাকা ডাকলেও কেউ সহজে আসতে চায় না, এমন একটা ঝামেলা শুরু হয়ে গেল। বিশেষ করে আইনাল কাকার বড় মেয়ে হোসনের মৃত্যুর পর মানুষের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক শুরু হয়ে যায় আইনাল কাকা এবং তার পরিবার এবং ওই জায়গাকে ঘিরে। এখন এটা সমাধান কি? সমাধান তো করতে হবে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা একটা পরামর্শ করেন যে এরকম তো চলতে পারে না, সে তো আমাদের গ্রামে আমাদের সমাজেরই একজন মানুষ, এইভাবে তাকে তো বিপদে ফেলে রাখা যায় না, তার বাড়িতে পাহারা বসাতে হবে। প্রতিদিন চারজন করে পাহারা দিবেন, তাদের দলনেতা থাকবেন আইনাল কাকা নিজেই। চারজন আসে যুবক বয়সী, যারা কোনো কিছুতে ভয় পায় না, খুব সাহস, তা আসেন, উঠানে বসেন, নিজেদের মধ্যে তাস খেলেন, আর আইনাল কাকাও সেখানে থাকেন। এক রাত দুই রাত মোটামুটি ঠিকঠাক মতো চলে যায়, কোনো সমস্যা হয় না, বেশ হাসি আনন্দেই চলে যায়, তাদের গল্প করছেন। কিন্তু আইনাল কাকার মনের মধ্যে তার বড় মেয়ের যেই শোক, এটা তো রয়েই গিয়েছে। আর আইনাল কাকা তখনও পুরোপুরি সুস্থ নন, এমনি হাঁটাচলা করতে পারলেও ভারী কাজ করতে পারেন না, বিশেষ করে ওই ওই পিশাচের সাথে ধস্তাধস্তি হওয়ার পর উনি যে অসুস্থ হয়েছেন, এরপর থেকে উনি আর স্বাভাবিক হতেই পারছেন না। এক রাতে চারজন ব্যক্তি আসেন, আসার পর তারা আইনাল কাকার সাথে বসে উঠোনে গল্প করছেন। আইনাল কাকার যে একটা ঘর ছিল, বিশেষ করে ওই ঘরের ঢেকি ছিল, ঢেকি ঘরে চালগুলো ভাঙানো হয়, ওই ঢেকির উপরে বেশ কিছু মালামালও রাখা ছিল। হঠাৎ করে শুনতে পাচ্ছেন ওই ঢেকি চলছে, অর্থাৎ ঢেকিতে পাট দেওয়া হচ্ছে, শব্দ হচ্ছে, ক্যাচ ক্যাচ শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। তখন এই যে চারজন, এই চারজন যারা কিছুক্ষণ আগেই তাদের বিশাল সাহসের বিভিন্ন ফিরিস্তিগুলো দিয়ে যাচ্ছিল, যে তারা এই করেছে সেই করেছে এরকম ঘটনা করছে, ভয় পাই নাই। এই চারজন কিন্তু ভয়ে একদম গুটিসুটি হয়ে যায়। আয়নাল কাকা উল্টো তাদেরকে সাহস দিয়ে বলেন, ভয় পেলে চলবে না, চলো আমরা সবাই মিলে গিয়ে দেখি ওখানে কি আছে। সবাই তো লাঠি নিয়েই পাহারা দিতে এসেছিল, সবাই লাঠি নিয়ে ওই ঘরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে তারা একটা জিনিস দেখলো, এই যে ঘরের চাল আর চতুর্দিকে বেড়া, এই বেড়ার ফাঁকা দিয়ে মনে হলো যে কোনো একটা জিনিস বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সময় ওই বেড়ার সাথে এবং চালের সাথে ঘষা লেগে একটু কচর মচর শব্দও হলো, কিন্তু জিনিসটা যে কি এটা বোঝা গেল না। দেখা গেল যে ঢেকির উপর যে জিনিসগুলো ছিল সেগুলো ওরকমই আছে, কোনো নড়চড় নাই, কিন্তু ঢেকি চলার আওয়াজ কিন্তু হচ্ছিল, ধপ 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 করে শব্দ চলে। বিশেষ করে ঢেকির মাথাটা যখন সামনে পড়ে মাটির উপর আঘাত করে এই শব্দ কিন্তু হচ্ছিল। এমনকি আশেপাশে যে মাকড়সাল জালগুলো ছিল সেগুলো কিন্তু অক্ষতই আছে, তাহলে এই শব্দগুলো কে করছিল? ওই রাতে এ পর্যন্তই হয়, এরপরে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি বলতে ওই রাতে হয়নি আর কি। এরপর তো পরদিন সকালবেলা গ্রামের লোকজন নিয়ে রাতের এই ঘটনাটা যখন শেয়ার করা হলো, তখন আসলে মুরব্বীরা বুঝতে পারলেন যে এইভাবে পাহারা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, একজন ভালো হুজুরকে নিয়ে আসতে হবে। এছাড়া এভাবে পাহারা দিয়ে কি একটা মানুষের বাড়ি সবসময় রক্ষা করা যায়, তাদেরকে রক্ষা করা যায়? তারা একজন ভালো আলেমের সাথে যোগাযোগের চেষ্টা করলেন। গ্রামের মধ্যে যে কয়েকজন ছিলেন ইনারা এই আয়নুল কাকার সাথে কথা বলে তারা বললেন যে ঠিক আছে আমরাও যাবো, প্রয়োজনে কথা বলবো, কোনো সমস্যা নেই। একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর নাকি এসেই বলতে থাকেন যে এখানে কিভাবে মানুষ বসবাস করে, এখানে তো মানুষ বসবাস করার কথা না, এটা তো দিনেদের বসবাস করার জায়গা, এখানে আপনারা কিভাবে আছেন? তখন ওই হুজুর বলেন যে দেখেন এখানে যদি একটা দুইটা জিন থাকতো আমি না হয় সরিয়ে দিতাম, এখানে তো শয়ে শয়ে জিন আর শত শত বছর ধরে এরা আছে, এখান থেকে তো ওদেরকে সরানো খুব মুশকিল। হুজুর বলছেন যে এখানে দুইটা বড় বড় কড়ই গাছ ছিল না, আপনি কড়ই গাছ দুটো কেটেছিলেন, আপনি তো ওদের বাসস্থান নষ্ট করে ফেলেছেন, এই জন্যই তো ওরা এত ক্ষিপ্ত। এখন এটা নিয়ে খুব বেশি দূর কাজ করা যাবে বলেও মনে হয় না, তারপরও দেখি কি করা যায়। হুজুর ওনার মতো করে রুকিয়া করেন, ওই জিনেদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, উনি ওনার মতো করে জিনদেরকে বন্দি করার চেষ্টা করেছিলেন। তবে ওই জিনেরা নাকি হুজুরকে বেশ কিছু কথা বলেছিল, তা হচ্ছে যে ওই কড়ই গাছ দুটো যদি কাটা না হতো ওরা ওদের মতো থাকতো, আয়নাল কাকা পরিবার নিয়ে তার মতো করে থাকতেন, কিন্তু এই গাছ দুটো কাটার কারণে ওদের বাসস্থান নষ্ট হয়েছে, এই জন্যই ওরা ক্ষিপ্ত। আর তারা কিছু শর্ত দিয়েছে যে ঠিক আছে আমরা আয়নাল কাকাকে আর বিরক্ত করব না, তবে নতুন করে আরো দুটি কড়ই গাছ রোপণ করতে হবে, মানে ছোট চারা রোপণ করতে হবে, আর একটা আস্ত গরু তাদেরকে দিতে হবে, তাহলে আপাতত তারা কোনো ক্ষতি করবে না, তারা তাদের মতো থাকবে আর আয়নাল কাকা আয়নাল কাকার মতো থাকবেন তাদের পরিবার নিয়ে। তো এরকম একটা সমাধানে আসে। আয়নাল কাকা সেই অনুযায়ী গরু দিয়ে দেন। তো গরু দেওয়ার একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছিল আয়নাল কাকা, যে একাই যেতে হবে ওখানে, বিষয়টা এরকম না, কয়েকজন মিলেও সেখানে যেতে পারে, কিন্তু শর্ত হলো গরু দিয়ে আসার পর পেছন দিকে তাকানো যাবে না। আর এটা সেই জায়গা যেই জায়গাতে ওই যে একটা গরু শুধু মাথা বাদে সব পুরো অংশ খেয়ে ফেলেছিল ওই জায়গার কথা বলে ওখানে দিয়ে আসতে হবে। আয়নাল কাকা কয়েকজনকে সাথে নিয়ে একটা গরু ওখানে দিয়ে আসছিলেন, দিয়ে আসার পর কিছুটা পথ এগিয়েছেন, হঠাৎ করে ওই গরুর একটা আত্মচিৎকার ভেসে আসে। আত্মচিৎকার হতে হতেই মনে হলো থেমে গেল, অনেক সময় একটা সাউন্ড তীক্ষ্ণ থাকা অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে গেলে যেরকম হয় ওরকম, এরপরে চপচপ শব্দ কটর মটর শব্দ এতটুকু পেয়েছিলেন, বুঝতে পেরেছেন যে কিছু একটা ওই গরুটাকে ধরে খেয়ে ফেলছে। ওনারা ওখান থেকে চলে আসেন। পরদিন ওখানে যাবার পর ওই গরুর মাথাটাই শুধু ছিল, বডিগুলো এলোমেলো অবস্থায় ছিল, শুধু হাড় পড়েছিল, মাংস ছিল না, ঠিক যেমনটা হয়েছিল প্রথম গরুর মতো, বিশেষ করে যে গরুটাকে খেয়ে ফেলা হয়েছিল। এরপর আয়নাল কাকার বড় মেয়ে হোসনিয়ার সাথে যেটা হয়েছিল, আর ঠিক একই রকম ভাবে এই গরুটাও ওই পরিণতি বরণ করেছে। তবে এটা তো ওনারা দিয়েই আসছিলেন। এরপর থেকে কিন্তু উনি পরিবার নিয়ে ঠিকঠাক মতো মানে বসবাস করছেন, খুব একটা সমস্যাও হচ্ছে না, মোটামুটি চলছে, দিনকাল চলছে। এভাবে আরো অনেকগুলো সময় কেটে যায়, এর মধ্যে কোনো ভয়ের ঘটনা ঘটেনি, উনি ওনার মতো করেই আছেন। একদিন হয় কি, একটু সন্ধ্যার আগ দিয়ে আয়নাল কাকা দেখতে পান একজন ফকির গোছের মানুষ, তার কাঁধে একটা ঝোলা আছে, হাতে একটা লাঠি আছে, উনি পুকুরের পানিতে হাত মুখ ধুচ্ছেন। তো দূর থেকে আয়নল কাকা এটা পর্যবেক্ষণ করছেন যে এই বৃদ্ধ লোকটা এখানে আসছে। উনি দূর থেকে বললেন যে কে গো, আপনি কোন বাড়িতে যাবেন? ওই লোকটা কথার কোনো উত্তর দেয় না। ওই লোকটা উল্টো বলে, তোমার বাড়ি কোথায়? এই কথায় আয়নল কাকা একটু মন খারাপ করেন যে আমার বাড়িতে এসে আমার পুকুরে হাত মুখ ধুয়ে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়। এই লোকটা তো আগে গ্রামে কখনো দেখিনি, আমি তার পরিচয় জিজ্ঞেস করলাম, সে উল্টো আমার পরিচয় জিজ্ঞেস করে। উনি বলছেন যে আমার বাড়ি তো এখানে, আপনি দেখতে পেলেন না যে আমি বের হয়ে আসলাম বাড়ির ভিতর থেকে, আমার বাড়ি এটাই, আপনি কে, কোথায় যাবেন? তখন ওই বৃদ্ধ লোকটি বলছে, এটা তোমার বাড়ি না পিশাচের বাড়ি? এখানে কোনো মানুষ থাকে না পিশাচ থাকে? আমি তো খালি পিশাচদেরকেই দেখি, আর তো কিছু দেখি না, মানুষ কই, তোমারই দেখতেছি মানুষ। তখন উনি বলেন যে আসলে কি বলবো মুরব্বি, এরকম এরকম ঘটনা তো ঘটছে, পরিবার নিয়ে অনেক অশান্তিতে আছি, তবে এখন কম, এখন তেমন কিছু হচ্ছে না, আমার মেয়েটাও মারা গেছে এইভাবে এইভাবে। তখন ওই বয়স্ক মুরব্বী বলেন, ঠিক আছে, তোমাকে তোমার বাড়ির ভেতর নিয়ে চলো, আমি সন্ন্যাসী গোছের মানুষ, নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, এমাথা থেকে ওমাথা ঘুরে বেড়াই সারা দেশেই, কোনো জায়গায় স্থায়ী হই না, কখনো কখনো কোনো কোনো মানুষের উপকার করার চেষ্টা করি, তোমার এই বাড়িটাকে আমি পিশাচ মুক্ত করব, তুমি রাজি আছো? তখন আয়নল কাকা বলেন, ঠিক আছে, আমি রাজি আছি। তখন ওই লোকটা কিছু কিছু উপকরণ সংগ্রহ করার কথা বলে, ইনস্ট্যান্ট সংগ্রহ করার কথা বলে, যে ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে, বিশেষ করে তখন সাত ঘাটের পানি লাগবে, সাতটা পুকুরের পানি, ভিন্ন ভিন্ন জায়গায় পুকুর হতে হবে, একটা সাথে একটা কোনোভাবে সংযোগ থাকা যাবে না, একটু দূরে দূরের পুকুর হতে হবে আর কি। তো আয়নল কাকা এই জিনিসগুলো সংগ্রহ করা ওনার জন্য খুব কঠিন ছিল না, তবে পুকুরের পানিটা ওনার নিজেকেই সংগ্রহ করতে হবে। তবে ওই বৃদ্ধ লোকটা বলে দিয়েছিল যে পুকুরের পানি সংগ্রহ করার সময় পেছন থেকে অনেকেই ডাক দেবে, কথা বলার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবে সেগুলোর উত্তর দেওয়া যাবে না। উনি সন্ধ্যার পরপরই পুকুরের পানি সংগ্রহ করার জন্য, বিশেষ করে ঘাটের পানি, মানে সাত ঘাট থেকে পানি নিয়ে আসতে হবে, প্রথম ঘাট দ্বিতীয় ঘাট থেকে পানি আনছেন দুইটা ভিন্ন ভিন্ন পুকুর থেকে, তৃতীয় ঘাটে যখন গিয়েছেন পানি আনবেন নিয়েছেন, যেই না ঘাট বেয়ে উপরে উঠেছেন হঠাৎ করে পেছন থেকে ডাক আসে, বাবা আমাকে নিয়ে যাও, আমি আর একা থাকতে পারছি না। কণ্ঠস্বরটা ওনার খুব পরিচিত, ওনার মনে পড়ে যায়, আরে এ তো আমার বড় মেয়ে হোসনিয়ার কণ্ঠ, সে তো অনেক আগেই পিশাচদের আক্রমণে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। উনি পেছন দিকে ঘুরলেন, দেখলেন ওনার মেয়ে হোসনিয়ারা। তখন উনি বলছেন যে এই সমস্ত কথা বলে আমার কোনো লাভ নাই রে, আমি আমার কাজ করব, তোদেরকে এই বাড়ি থেকে তাড়াবো। তখন নাকি ওই হোসনিয়ারার রূপটা পরিবর্তন হয়ে যায়, একটা বয়স্ক মহিলা, ওরকম ভয়ঙ্কর ঠিক না, মানে ওরকম একটা রূপ ধারণ করে এবং বলতে থাকে, এই শোন, এই এতগুলো বছরে কি নতুন করে তোদেরকে কোনো ঝামেলা করছি? আমরা আমাদের মতো আছি, তোরা তোদের মতো আছিস, ওই বৃদ্ধ একটা প্রতারক, খবরদারের কথা শুনিস না। এই কথা বলার পর আয়নল কাকা আর কোনো উত্তর না দিয়ে উল্টো দিকে ঘুরে উনি বাড়ির দিকে হাঁটতে থাকে। তবে বাড়ির দিকে হাঁটলে তো হবে না, তাকে তো আরো পুকুরের পানি সংগ্রহ করতে হবে। ওই পানিগুলো রেখে এসে ঘটনা কি হয়েছে এটা বলে বৃদ্ধকে বলেন। তখন বলেন, তুমি আরো চার ঘাটের পানি নিয়ে আসো, আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না, তবে এরপরে তোমার স্ত্রী, তোমার আরো পরিবার পরিজনের, বিশেষ করে তোমার বাবা, তোমার মা, এদের বেশেও কিন্তু আসবে, ভয় পেও না। সত্যি তাই, চতুর্থ ঘাটের পানি আনতে গিয়ে তার স্ত্রীর বেশে তাকে ডাক দিয়েছে। উনিও দেখলেন তার স্ত্রীর বেশে আসছে, কথা না বাড়িয়ে উনি আবার চলে আসলেন, ভয় পান নাই আল্লাহর রহমতে। এরপরে ওনার মৃত বাবা, মৃত মা, এরকম কিন্তু প্রত্যেকটা ঘাটে ঘাটেই ওনাকে বিরক্ত করেছে। শেষ ঘাটে এসে নাকি এত বিরক্ত করেছে, বলছে খবরদারি কাজ করিস না, ওই বৃদ্ধ প্রতারক এই বাড়ি থেকে তোকেও তাড়াবে, আমাদেরকেও তাড়াবে। কিন্তু আয়নল কাকা এটাতে পাত্তা দেন নাই, বাড়িতে চলে আসেন। সব জিনিস যখন দিয়ে দেওয়া হয়, ও বৃদ্ধ বলেন যে বাবা তোমরা সবাই বাড়ির ভেতরে অবস্থান করো, আমি যদি মারা যাই তাহলে তোমার বাড়ি থেকে দূরে কোনো একটা কবরস্থানে আমাকে দাফন করো, কারণ আমার পরিবার পরিজন নাই, আর যদি বেঁচে থাকি তাহলে কথা তো হবে ইনশাল্লাহ, আর রাতের বেলা বাইরে বের হবে না, যত জরুরত আছে সব সেরে ঘরে ঢুকে পড়ো। ওনারা তাই করেন। গভীর রাতে ওই যে ঝড়টর এরকম যে শব্দ হয়, বিষয়টা এরকম না, তবে এমন কিছু শব্দ হয়েছিল মনে হচ্ছে দাপাদাপির শব্দ, উঠোনের উপর ধূপধাপ শব্দ হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, জাস্ট এতটুকু, কিন্তু ঝড় বাদল এরকম কিছু না। ওই সময় কিন্তু বাইরে বের হওয়া নিষেধ ছিল। ওই বৃদ্ধ লোক বলে দিয়েছিলেন যে আমিও যদি ডাকি তাও ফজর আগে দরজা খুলবা না। সত্যি সত্যি ওনাকে ডেকেছিল, ওই বৃদ্ধের গলায় কিন্তু আয়নালকাকে ডেকেছিল, কিন্তু ওনারা বাইরে বের হননি। ফজর আজান যখন দিল তখন ওনারা বাইরে বের হয়েছেন, দেখতে পেলেন ওই বৃদ্ধ লোকটি সুন্দর করে যেখানে বসে উনি রুকিয়া করছেন সেখানেই উনি ঘুমিয়ে আছেন। চারদিকে খুব সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এরপর বৃদ্ধ লোকটিকে উনি ডাক দিলেন। বৃদ্ধ লোকটি উঠে বললেন, আলহামদুলিল্লাহ পিশাচগুলো চলে গেছে, যেতে কি আর চায়, অনেক কষ্টে বিদায় করতে হয়েছে, তবে এখন থেকে তোমার বাড়ি পরিপূর্ণভাবে এই পিশাচ মুক্ত। এখন থেকে তোমরা এখানে যা খুশি তাই করতে পারবে, কাউকে আর মান্যগণ্য করে চলতে হবে না। ওই বৃদ্ধ লোকটি এক দুই দিন ওই বাড়িতে ছিলেন, বিশ্রাম নিয়েছেন, পরবর্তীতে আবার কোথায় যেন চলে যান। উনি এভাবেই ব্রহ্মচারী হয়ে চারদিকে ঘুরে বেড়ান, এরকমটাই বলেছিলেন আর কি। তার নাম ঠিকানা বিস্তারিত কিন্তু আর আইনাল কাকা জানতে পারেননি। এরপর ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, পুরো একটা মানুষের জীবনে কত ঘটনা ঘটতে পারে, আসলে তারই একটা সংক্ষিপ্ত রূপ আকারে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ইঞ্জিনিয়ার মোস্তফা ভাই, আমাদের পুলিশ সদস্য আশিক হাসান ভাই আর সুজন ভাই। আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনার প্রত্যাশায় রইলাম আমরা আপনাদের হরওয়ার্ল্ড পরিবার। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আজকের এপিসোড থেকে বিদায় নিব। ইনশাল্লাহ আগামীকাল শনির রাতের যেই 66তম এপিসোড, এটা আজকে হওয়ার কথা ছিল, ইনশাল্লাহ আগামীকাল আমাদের চ্যানেলে রাত 10:59 নিতে হবে, সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরবলের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।